This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর জি শাকিল, খালিদ এবং লোবান, এবং নিশ্চয়ই একজন অতিথিও রয়েছেন আমার সামনে এই মুহূর্তে। তিনি কে, কি তার পরিচয়, কি বলতে চান, সেটা তো পুরো গল্প জুড়েই উঠে আসবে। তবে তার আগে বলতে চাই, হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প লাখো মানুষকে একেবারে মন উজাড় করে বলতে পারেন। আমরা সবসময় একটা কথা বলে থাকি, কিছুই হয়তো করতে পারবো না আপনার জন্য, কিন্তু এই দু থেকে আড়াই ঘন্টা আপনার জীবনের যত অভিজ্ঞতা, আপনার জীবনটা কেমন, সেগুলো আপনি লাখো মানুষের কাছে মন খুলে বলতে পারবেন। আমরা শুধু অধীর আগ্রহ নিয়ে, খুব মনোযোগ দিয়ে, আমি তো শুনবই, সাথে লাখ লাখ রেডিও লিসনার আমাদের এই অনুষ্ঠানটা শুনে, এবং দেশ তো দেশের বাইরে। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেটে কুয়েত থেকে আমাদেরকে বন্ধুরা শুনছেন, সৌদি আরব থেকে শুনছেন, সাউথ আফ্রিকা থেকে শুনছেন, চীন থেকে শুনছেন, ইউকে থেকে শুনছেন, ইউএসএ থেকে শুনছেন, এইরকম দেশের বাইরে অসংখ্য বন্ধুরা আমাদেরকে শোনেন। যারা শোনেন এবং আগামীকালকে যারা অনেকেই ডাউনলোড করে শুনবেন, তাদের সবাইকে নিয়ে আমরা শুধু এটুকুই বলতে পারি, খুব মন খুলে, একেবারে মন উজাড় করে আপনার কথাগুলো আমরা শুনতে চাই। আর কিছুই কি করতে পারবো না? হয়তো বা জীবনে এমন কোন ঘটনা ঘটে গিয়েছে, দুর্ঘটনাই বলি না কেন, যেটা হয়তো সাধারণ একজন মানুষ আপনার পাশে দাঁড়ালে সেটা সম্ভব, সেরকম অসংখ্য উদাহরণ, অসংখ্য নজির কিন্তু হ্যালো 8920 তে আছে, যে একজন বন্ধু এখানে জীবনের গল্পটা বলে যাওয়ার পরে তার বর্তমান সমস্যার প্রেক্ষাপটে আমাদের এখানে শত শত বন্ধু তার পাশে দাঁড়িয়েছেন। আমরা সেই সব উদাহরণ, সেই সব কাজগুলো আপনাদের সামনে মাঝে মাঝে নিয়ে আসার চেষ্টা করি। ফেসবুকে আমরা বর্ণনা দিয়ে থাকি কারা কিভাবে হেল্প করছেন, কারা কিভাবে পাশে দাঁড়িয়েছেন। আজকে এমন একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন যার জীবনের গল্প আজকে আমাদেরকে অনেক কিছু শেখাবে। এবং হ্যালো 8920 সম্পর্কে আমরা সবসময় একটা কথাই বলে থাকি, সেটা হচ্ছে যে এখানে এসে জীবনের গল্প বলার জন্য কোনো বিশেষ ধরনের রঙের প্রয়োজন হয় না। রং বলতে আমি যেটা বোঝাচ্ছি, হোক সেটা ভালোবাসার গল্প, হোক সেটা আনন্দের, হোক সেটা বেদনার, হোক সেটা সাফল্যের কিংবা ব্যর্থতার, যে কোনো ধরনের, জীবন সমস্ত অনুভূতি নিয়ে চলে, এবং আমরা আমাদের হ্যালো 8920 তে জীবনের সমস্ত অনুভূতিগুলো ধরতে চাই। সেই জন্য আমরা বলে থাকি হ্যালো 8920 একটি সিলেবাসহীন অনুষ্ঠান, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। হ্যালো 8920 তে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আরেকবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, বলার পরে আপনি যে গল্পটি বলতে চান, আপনার জীবনের গল্প, সেই গল্পের মূল বিষয়টি মাত্র দুই মিনিটে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন এই মুহূর্তে আমাদের এই অতিথিকে দেখবার জন্য, এবং একই সাথে তাকে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া হয়েছে কমেন্টস করার জন্য, প্রশ্ন করার জন্য, এবং একই সাথে হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে কিন্তু লাইক দিতে হবে, এবং লাইক দেওয়া মানেই হচ্ছে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন, আমরা আজকে আমাদের এই বন্ধুটির সাথে একটু প্রথমে পরিচয় হয়ে নি। আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম সাবিনা।
সাবিনা, আমাদের দেশে খুব বিখ্যাত একজন শিল্পী আছে,
কণ্ঠশিল্পী।
হ্যাঁ, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। যাই হোক, সাবিনা আজকে আমাদের সঙ্গে রয়েছে, হাস্যোজ্জ্বল একজন মানুষ, তার জীবনের গল্প শেষ পর্যন্ত আমাদেরকে হাসায় না কাদায় সেটা আমরা জানবো। হ্যালো 8920 শোনা হয়?
জি শুনি।
আচ্ছা, যেহেতু শোনেন নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে কিছু বেসিক নিয়ম আছে। প্রথমত হচ্ছে আপনার আনুমানিক বয়স এবং আপনি কোথায় থাকেন, যদি আমাদেরকে একটু বলতেন।
আমার বয়স 24 আপ।
24 আপ, ওকে।
হ্যাঁ, বর্তমানে বনানীতে আছি।
বনানীতে আছেন, আচ্ছা।
আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকাতেই, আমার থানার নাম খিলগাঁও।
ঢাকাতে আপনি বড় হয়েছেন?
জি।
ঢাকার স্থানীয় হচ্ছে সাবিনা। সাবিনার বয়স আপনারা ধরে নিতে পারেন 24-25, এবং সাবিনা দেখতে কেমন বা কি অবস্থা সেটা আপনারা ফেসবুকে গেলে জানতে পারবেন। তো সাবিনার জীবনের গল্প আমরা শুরু করছি। সাবিনা, আমরা কোথা থেকে শুরু করব?
আমি যখন ছোট ছিলাম তখন খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। প্রাইমারিতে তেমন ভালো পড়াশোনা করতে পারতাম না দুষ্টমির কারণে।
কয় ভাই বোন ছিলেন
আপনারা? আমরা 4 বোন 1 ভাই।
আচ্ছা, আপনি কি সবার বড়?
না, আমি বোনদের মধ্যে তৃতীয়।
বোনদের মধ্যে তৃতীয়?
ছোট ভাই বোন আছে।
আচ্ছা আচ্ছা, দুষ্ট প্রকৃতি ছিলেন, মানে কি ধরনের দুষ্টমি করতেন?
স্কুলে যখন যাইতাম, যখন ক্লাস হতো তখন আমি আমার দুই তিনটা ফ্রেন্ড সহ ক্লাস না করে আমরা চলে যেতাম, ক্লাসের বাইরে খেলা করতাম আমরা। যখন ছুটি হতো তখন স্কুল থেকে চলে আসতাম।
এসে বলতেন যে খুব পড়াশোনা করেছি।
হ্যাঁ, স্কুল থেকে আসছি, আমার ভাত দেন, খিদে লাগছে। তো পরীক্ষা আসলে দেখা যেত পরীক্ষার রেজাল্ট তেমন ভালো হতো না,
হাসের ডিম্ব।
হ্যাঁ, এরকমই হতো। আমার আব্বা খুব টেনশন ফিল করে যে আমার ছেলে মেয়ে তো পড়াশোনা হচ্ছে না, আমি নিজে পড়াশোনা করতে পারি না, আমার ছেলে মেয়েরা কি আমার মতো হবে?
কি করতেন বাবা?
বাবা ব্যবসা করে।
আচ্ছা।
তো বাবা খুব টেনশন ফিল করতো, একটা টিচার দিয়ে পড়াতো, কিন্তু টিচারের কাছে ওরকম পড়তাম না। টিচার যখন আসতো ওই সময়টায়, আমি পাশের বাড়িতে যাই লুকিয়ে থাকতাম। এমন হতো একদিন স্যার আসছে, আমি যে পাশের বাড়ির চৌকির নিচে পলায় আছি, তারপর ওইখান থেকে আমার আম্মা আমাকে টাইনে ভিড় করে নিয়ে আসছে স্যারের কাছে পড়ার জন্য। তারপর উনি বাড়িতে চলে গেল, টিচার নেই। তো আমার কাজিনের বাসায় এক টিচার আসলো, স্যার নাম হচ্ছে মিলন স্যার। তখন ক্লাস থ্রিতে আমি ফেল করছি।
ক্লাস থ্রিতে ফেল করেছেন, কংগ্রেচুলেশন। আমার কেন জানি মনে হয় যে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু ফেল করানো উচিত, তাহলে তারা বুঝতে পারবে যে ফেল করলে বড় হয়ে অন্তত বলতে পারবে যে দুই একটা সাবজেক্টে বা দুই একটা জায়গায়, কিন্তু ফেল টুস হয়ে গেলে সমস্যা, দুই একবার ফেল করা যেতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে।
তারপরে যখন আমি নিজে বুঝতে পারতেছি যে আমি ফেল করছি, এটার জিনিসটা খুব লজ্জাদায়ক। একসময় মনে করতাম যে দুষ্টুমি করলেই মনে হয় ভালো, খুব নিজের কাছে খারাপ লাগতেছে, সবাই বলতেছে যে ফেল করছে, ফেল করছে।
এই জন্যই বলছিলাম যে খারাপ লাগার ফিলটা দেওয়া উচিত বাচ্চাদের। হ্যাঁ,
তারপর স্যারের কাছে যাই বললাম, স্যার আমাকে কি পড়াবেন আপনি?
আপনি নিজে গিয়ে বললেন?
হ্যাঁ, আমি নিজে যেই বললাম। স্যার বললো যে তুমি পড়বা, ঠিক আছে কালকে থেকে তোমাকে পড়াবো। তো স্যার আমাকে পড়ানো শুরু করলো, স্যার কাছে পড়ার পরে থ্রিতে
ভালো রেজাল্ট করলো,
হ্যাঁ পাস করে ফোরে উঠছি।
স্যার যে আপনাদেরকে পড়াচ্ছিল, স্যার কোন ক্লাসে পড়তো বা স্যার বয়স তখন কত ছিল যখন ক্লাস থ্রি? তখন আপনার বয়স সম্ভবত 7 থেকে 8 বছর।
হ্যাঁ, তখন প্যান্ট পরে দৌড়ে আর কি।
থ্যাংকস গড যে আপনি প্যান্ট পরে দৌড়ান। ওকে, তারপর?
তারপরে
আমি জানতে চাচ্ছিলাম স্যারের বয়সটা, মানে স্যারও কি প্যান্ট পরে দৌড়ায়?
না না না,
লুকি পরে।
স্যার বয়সটা হয়তো 26 হবে, এরকম হবে,
25-26,
হ্যাঁ এরকম হবে।
আচ্ছা ঠিক আছে।
তারপরে ফোরে আসার পরে তো আমার আব্বা চাইলো যে আমাদের রেজাল্টটা আরো ভালো হোক, সেই জন্য আমার আব্বা বললো যে প্রাইভেট টিচার এসে পড়ায়। তো এই ক্ষেত্রে যদি ছেলে মেয়েদের লজিং মাস্টার রাখি, দুই বেলা পড়াবে, পড়াটা বেশি হবে, আরো ভালো করবে। আরো তো মিলন স্যারই লজিং মাস্টার এনে দিল, লজিং মাস্টারের কাছে পড়লাম। তারপরে উনি একটু প্রবলেমের কারণে চলে গেছে আবার। এরপরে আবার স্যারের কাছে বললাম, তখন আমি 2 বছর গ্যাপ ছিল,
2 বছর গ্যাপ দিয়ে দিয়েছেন।
হ্যাঁ, মিলন স্যারের কাছে 2 বছর ওই স্যার ছিল আর কি।
না, আমি যেটা বুঝি যে ক্লাস থ্রিতে আপনি মিলন স্যারের কাছে পড়লেন এবং ভালো রেজাল্ট করলেন, তারপরে আপনি 2 বছর গ্যাপ দিলেন।
হ্যাঁ, মিলন স্যারের কাছে পড়াটা গ্যাপ দিয়েছি।
না, আমি পড়াশোনা গ্যাপ দিইনি, কিন্তু মিলন স্যারের কাছে পড়া
গ্যাপ দিয়েছি। যখন আমি আবার ক্লাস 6 এ উঠি, তখন আবার আমার আব্বা মিলন স্যারের কাছে পড়তে দিল।
আচ্ছা,
যখন আমি ক্লাস 6 এ উঠেছি, তখন আমার ভিতরে যে ফিলিংসটা হলো, দুষ্টুমিটা আস্তে আস্তে অনেকটা কমে আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তো রেজাল্ট ভালো হওয়া শুরু করলো। তখন ক্লাস 6 এ পড়ি আমি 2001-এ, মিলন স্যার আমাকে পড়ায়। তো মাঝে মধ্যে সে আমাকে অঙ্ক করাই দিত, অঙ্কের মাঝখানে লিখে দিত আই লাভ ইউ,
অঙ্কের মাঝখানে লিখতো আই লাভ ইউ।
হ্যাঁ, বলতো কি এটার অর্থ কি তুমি বুঝো, ভালোবাসার অর্থ কি বুঝো? তো আমি বলতাম,
মানে সরল অঙ্কের মধ্যে লিখতো নাকি
সরল অঙ্কগুলি বলতো?
সরল অঙ্ক ধীরে ধীরে জটিল হচ্ছে প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন, সরল অঙ্কের মাঝখানে আই লাভ ইউ। আচ্ছা, এবং আপনাকে জিজ্ঞেস করতে এটার মানে বুঝেন কিনা?
হ্যাঁ, বুঝি কিনা, বিভিন্ন কৌতুক বলতো, গান শোনাতো নিজের কণ্ঠে, ভালো লাগতো। স্যারকে একদিন প্রশ্ন করি যে স্যার আপনি কি কাউকে লাভ করেন? কয় না, আমি তো কাউকে লাভ করি না, আমি তো তখনও ক্লাস 6 এ পড়ি, ছোট, তেমন কিছু বুঝিও না। তারপরও তো আমার ভিতরে যে উনি যে লাভ করার ব্যাপারটা লিখতো, আমি ওই ব্যাপারটা নিয়ে একটু,
আমার কাছে যেটা মনে হয় যে উনি তো আপনার চেয়ে বয়সে প্রায় দ্বিগুণ, এবং উনি আপনাকে পড়াতে বসে উনি খাতার মধ্যে লিখছে অঙ্কের জায়গাটাতে আই লাভ ইউ, এবং সে সময়টাতে আপনি একদমই বুঝেন না, কিন্তু আপনি যেটা ফিল করছেন যে মানে স্যার আপনাকে হয়তো একটু ভাবে দেখে বা এরকম কিছু একটা, এগুলো কারোর সাথে শেয়ার করতেন ওই সময়টাতে? কোনো বান্ধবীকে বলতেন বা আম্মাকে বলতেন?
না, কাউকে বলতাম না।
নিজের ভিতরে কি লাগতো, ভয় লাগতো বা অসহ্য লাগতো?
না, অসহ্য লাগতো না, ভয়ও লাগতো না।
আচ্ছা,
একদিন আমাকে বলে কি, সাবিনা তুমি কি ধরনের ছেলে পছন্দ করো?
ওকে,
তো আমি আসলে ওরকম ভাবে কোন ছেলেদের নিয়ে চিন্তা করি নাই, কারণ তখন অত ছোট
ছোট একদম ছোট, রাইট?
তো আমি বললাম যে আসলে কিরকম ছেলে ভালো হয় তা তো আমি জানি না, জীবনে যাকেই বিয়ে করো তাকে দেখবা নামাজি দেখবা, ধার্মিক দেখবা, আর সে যেন অন্য কোন মেয়ের সাথে না মিশে, সে যেন তোমাকে শুধু লাইক করে। তখন আমি বুঝতে পারি ছেলেদের সম্পর্কে যে একটা ধারণা,
মানে উনি অঙ্ক শেখাতে গিয়ে মোটামুটি জীবন শেখানো শুরু করলো,
কি আমি জানি না। তো কত আমাকে কিরকম বোঝাতে চাচ্ছে সেটা আমি তখন আমি বুঝতে পারি না,
কনফিউজ, আপনি কনফিউজ আপনি জায়গাটা।
হ্যাঁ, তো একদিন আমাকে বলো কি সাবিনা একটু শোনো, তোমার সাথে একটু কানে কানে কথা বলি।
কানে কানে?
হ্যাঁ।
আচ্ছা,
স্যার আমাকে কানে কানে কি কথা বলবে? তো আমি যখন পড়ি স্যারের কাছে, আমার যে চাচার বাসায় থাকতো, তো কাজিনের ছেলে পড়তো সাথে, আমরা প্রায় একই ক্লাসে পড়তাম, তো ও থাকতো। পরে সে আমাকে বলো কি শোনো একটা কথা বলি তোমাকে, কি বলবেন বলেন, একটু কাছে আসো শুনো। কাছে গেলে কি বলবেন, একটু কাছে আসো। কাছে গেলাম, তারপর সে আমার কানে কানে কথা বলার ভাব একটা দেখায়, আমার ওই যে আমার কাজিনের ছেলে যে আছে সাথে, তাকে একটা বুঝালো যে আসি আমার সাথে কানে কানে কিছু বলছে, কিন্তু সে আমাকে কিস করছে।
কিস করছে বলে যেভাবে হেসে দিলেন, না স্যার, আপনি কিন্তু একদমই ঠিক করেননি এবং আমি ঠিক জানি না, এটা কিন্তু এক ধরনের চাইল্ড অ্যাবিউজ মামলায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব লজিং মাস্টার এরকম নিশ্চয়ই হয় না, কিন্তু কিছু কিছু লজিং মাস্টার মিলনের মতো নিশ্চয়ই। তখন আপনার অবস্থাটা কি, মানে তখন আপনি কি মানে রেগে মেগে?
না আমি রাগি নাই, কারণ তোমার লজিং মাস্টার, এখন আমি চিন্তা করছিলাম যে ছোট আমি কার কাছে শেয়ার করবো, কার কাছে বলতে গেলে তো লজ্জার ব্যাপার। তারপর উনি এর আগে তো আমার খাতার মধ্যে লিখে দিত যে আমি তোমাকে ভালোবাসি বা ভালোবাসার অর্থ কি বুঝো কিনা, কিরকম ছেলে পছন্দ করো। তারপর সে বলতো যে আমার ওয়াইফ যেরকমই হোক, সে যদি কালো হোক আর সুন্দর হোক,
এগুলো বলতো আপনাকে।
সে ধার্মিক হলেই হলো যে তুমি যেরকম নামাজ পড়ো, এরকম নামাজি মেয়ে আমার কাছে ভালো লাগে, তুমি যেরকম অন্যান্য মেয়েদের সাথে মেশো না, কোথাও যাও না, উশৃঙ্খল চলাফেরা নাই, তো ওরকম মেয়ে আমার ভালো লাগে। তো এভাবে বুঝাতো, তো আমি ভাবতাম হয়তো উনি ওরকম টাইপের, ভাবতাম যে হয়তো উনি ওরকম মেয়ে পছন্দ করে, কিন্তু উনি যে আমাকে ইন্ডিকেট করে বলছে সেটা আমি বুঝতে পারি নাই। যখন কিস করলো তখন আর কি আমার ভিতরে একটা ফিলিংস হলো যে সে আমাকে লাভ করে এটা বোঝানোর চেষ্টা করছে। তখন আমিও তাকে নিয়ে ভাবা শুরু করলাম যে তার প্রতি ভালো লাগাটা আমার শুরু হলো। তারপরে একদিন আমাকে প্রপোজ করলো সরাসরি, সেটা ছিল 2001 সালের 18 ফেব্রুয়ারি।
আগে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাতো আর এখন একদম সরাসরি বললো। 2000 কত সালে?
2001 সালে
18 ফেব্রুয়ারি। আপনি নাম্বারটা মনেও রেখেছেন। আচ্ছা আমি একটু আপনার কাছ থেকে একটু থামাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে এই যে খাতার ভিতরে লিখে দিত আই লাভ ইউ, এই সময়টাতে তো বাবা মারা চেক করে খাতার ভিতরে বা বড় ভাইরা চেক করে, তো ওনার কি ভয় ভয় করতো না নাকি আপনি এগুলো লেখাগুলো পড়ে মুছে দিলেন?
আমার বাবা মা তো পড়াশোনা জানতো না, ও জানতো যে আমার খাতা কেউ চেক দিবে না, ওই কোনো বান্ধবীরা হয়তো দেখলে দেখতে পারে, ও তো নাম উল্লেখ করতো না।
আচ্ছা আচ্ছা, সবকিছু জেনে জুনে। আচ্ছা তারপর 18 ফেব্রুয়ারি পরের ঘটনায় যাই।
তো প্রপোজ করার পরে আমিও অ্যাকচুয়ালি ওর উপর একটু দুর্বল হয়ে গেছি, কারণ যেহেতু ওর কাছে আমি পড়তাম, প্রতিনিয়ত পড়া হতো, আসতাম, কথা বলতাম, টিচার হিসেবে ভালো, আর আমারও আস্তে আস্তে ওই ভালো লাগা, আমি ওই চিন্তাটা করা শুরু করেছি। এবং যদি যেদিন আমাকে সরাসরি বললো তখন আমি একটু টেনশন পড়লাম যে আসলে কি করবো,
বুঝতে।
হ্যাঁ তখন চিন্তা করলাম যে ভালোই তো যে উনি আমাকে বলছে যে আমি বিএ পাস করছি।
উনি তখন বিএ পাস?
হ্যাঁ আমি বিএ পাস।
বিএ পাস মানে কি, মানে বিবাহিত পাস নাকি ওই যে ডিগ্রি পাস?
উনি আমাকে বলছে মাদ্রাসা থেকে বিএ পাস করছে, যেটা ফাজিল ধরা যায়। তখন আমি আর প্রপোজে রাজি হয়ে গেলাম।
রাজি হয়ে গেলাম?
হ্যাঁ।
তো 18 তারিখে বলার পর আপনি কত তারিখে রাজি হলেন?
এটা প্রায় মানে
কয়েকদিন পর? এক সপ্তাহ পরে।
হ্যাঁ এক সপ্তাহ পরে আর কি।
এই সময়টাতে আপনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করেননি, মানে আপনার সাথে যেটা হচ্ছে বা আপনি যেটা ফিল করছেন আপনার বান্ধবীদের সাথে হোক বা অন্য কারোর সাথে হোক?
না,
আপনার কোনো বান্ধবীও ছিল না এরকম শেয়ার করার মতো?
হ্যাঁ শেয়ার করার মতো বান্ধবী ছিল, কিন্তু তাদের কাছে বলতাম না।
উনি কি আপনাকে বলতো যেগুলো তুমি কারোর কাছে বলো না?
হ্যাঁ বলতো যেগুলো কারোর কাছে বলো না।
ওকে,
তুমি যদি কারোর কাছে বলো তাহলে তোমার আব্বা মা হয়তো আমার কাছে আর পড়তে দিবে না তোমাকে।
আর আপনার তো একটা সফট কর্নার বা একটা মনের টান তার প্রতি ছিল?
হ্যাঁ হ্যাঁ দুর্বল তো ছিল। তারপরে যখন আমরা পড়তাম, পড়ার ফাঁকে ফাঁকে আমার কাজিনের ছেলেটা থাকতো, ও রুম থেকে বের হলেই ও আমাকে কিস করার চেষ্টা করতো।
কাজিন মানে বুঝিনি,
আমার কাজিনের বাসায় তো থাকতো,
কাজিনের বাসাতেই ও থাকতো।
হ্যাঁ হ্যাঁ। একদিন আমরা পড়তেছি, আমার কাজিনের ছেলেটা তো ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে, ও চোখের মধ্যে বসে, আমি চেয়ারে বসে চেয়ার টেবিল পড়তেছি, আমাকে ধরে কিস করলো। তো কিস করার পরে পাশের রুম থেকে আমার ভাবি আবার দেখতে পেয়েছে।
এবার
তারপর ভাবি দেখে আমাকে তো তখন কিছু বলে নাই, পরে ওরে জিজ্ঞেস করতেছে ওকে তোর বাবা মা আপনার কাছে পড়তে দিছে, এটা কিন্তু ঠিক না, অত ছোট ও তো বুঝে না। আবার এই ব্যাপারটা আমার আম্মার কাছে যাই বলছে, আমার ভাবি মানে যতটা না হয়েছে
তার চেয়ে বেশি বাড়িয়ে বলেছে।
হ্যাঁ বাড়িয়ে বলছে,
ঠেলা সামলাও।
তারপরে আবার আম্মা আমাকে জিজ্ঞেস করলো কি বেড়ে কি হয়েছে এরকম হয়েছে নাকি, আমি না আম্মা স্যার আমার কানে কানে একটা কি যেন বলতে চাইছিল ওইটা ভাবি 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 নিছে, কয় না তোরা যতই লুক আছে আমরা কিন্তু বাবা মা আমরা বুঝতে পারি, ভাবি যা বলছে একটু হলো সত্যি। তারপরে আমার পড়া বন্ধ করে দিল ওর কাছে, আর দিল না পড়তে। তো ওকে বলেছে ঠিক আছে যে এরকম প্রবলেমটা যেহেতু হয়েছে তো আপনি চলে যান,
স্বভাবতই যা হওয়া উচিত সেটাই হলো আর কি, কারণ এরকম হলে যে কোনো বাবা মাই এরকম লজিং মাস্টারকে বাসায় রাখবে না, আর আপনাকে তো পড়তে দেবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনি এত ছোট এবং বয়সন্ধিকালের একেবারে শুরুর দিকের সময়টা, সুতরাং প্রশ্নই ওঠে না। হ্যাঁ
ওকে চলে যেতে বললো কিন্তু ও তো যেতে চায় না,
যেতে চায় না কেন?
যেতে চায় না কারণ ও আমাকে লাভ করে, এখন ও চলে গেলে আমরা দুজন হয়তো ওইরকম দেখা সাক্ষাৎ হবে না, কথা হবে না আর দেখতে পারবো না। তারপরও মানে যখন আমার কাজিনের বাসা থেকে ওর চাপ দিছে চলে যাওয়ার জন্য ও চলে গেছে আমাদের একই এলাকায় ঠিক আরেকটা পাড়ায় চলে গেছে, সেখান থেকে সে আসতো, বলতো কি ভাবিকে দেখতে আসছি, যাদের বাসায় থাকতো তাকে দেখতে আসছি বলে আসতো, আমাকে দেখতো, তারপর আমাকে চিঠি লিখতো, অনেক বড় বড় পেজে চিঠি লিখতো, অনেক প্রচুর পরিমাণে চিঠি লিখতো, সারাদিন বসে বসে চিঠি লিখতো, ওই চিঠিগুলো একসাথে আবার আমাকে এনে দিয়ে যেত।
চিঠি দিয়ে যেত ওই সময়টাতে? চিঠিগুলো কি আছে আপনার কাছে বা চিঠির সেন্টেন্স গুলো কি ছিল মনে আছে, কি লিখতো চিঠির মধ্যে?
চিঠির মধ্যে লিখতো, জান তুমি কেমন আছো, লক্ষ্মী তোমাকে ছাড়া ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয় তোমাকে না দেখলে, অনেক খারাপ লাগে।
ওকে ওকে, উই গট দ্য মেসেজ, মোটামুটি বুঝে গেছি আসলে কি লিখতো। ওকে, শুড নট বি। আচ্ছা, আপনি খুব হেসে হেসে বলছেন, আমার খুব ভালো লাগছে, বিকজ আপনি ওই টাইমটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছেন।
আমি হাসি সবসময়।
আপনি সবসময় হাসেন? ওকে, হাসি খুশি টাইপের মানুষ, ও বেশি হাসে না, ও হেসে খুশি ভাবে কথা বলে, এটা খুবই ভালো এবং খুব জলি মাইন্ডের। এবং প্রিয় শ্রোতা যারা আছেন, আমি সবসময় বলতে চাই যে জীবনের গল্প কিন্তু একটা কমপ্লিট গল্প, এটা শুধুমাত্র একটা পার্ট নিলে চলবে না, মাঝখান থেকে নিলে চলবে না, এটা একেবারে এই যে শুরু হয়েছে একটু আগে, এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, সাবিনা যেটা বলতে চাই বর্তমান সময় নিয়ে, পুরো কমপ্লিট একটা প্যাকেজ। ওর জীবনে যেটা ঘটে গেছে সেটাই আমরা এখানে বলে থাকি, আমরা ধ্রুব সত্য প্রচার করি এবং একই সাথে আমরা কোন ধরনের রং চং মাখাই না, জীবনে যা ঘটে সেটাই প্রচার করি। সেটা যদি খুব টাফ হয়ে থাকে টাফ, সেটা যদি খুব হালকা হয়ে থাকে তো হালকা, আমরা এভাবেই তুলে ধরার চেষ্টা করি। এবং প্রত্যাশা থাকে আপনাদের প্রতি যে আপনারা পুরো কমপ্লিট প্যাকেজটাকে নিয়ে তারপরে সিদ্ধান্তে যাবেন যে ওর জন্য এটা কত ভালো হয়েছে বা মন্দ হয়েছে। আমরা শেষ পর্যন্ত যেতে চাই, তবে আমরা যে সময়টাতে আছি এখন, ওর জীবনের ছোটবেলা একেবারে রঙিন সময়, সেই সময়টাকে আমরা রঙিন ভাবেই ধরার চেষ্টা করছি, যা হয়েছে হোয়াট হ্যাপেন্স ইন হার লাইফ ট্রুলি এখানে তুলে আনার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর
ও পাশের পাড়ায় গেল, পাশের পাড়ায় আর আমাদের পাড়া মাঝখানে একটা নদী আছে,
এই কুলে আমি ওই কুলে, তুমি মাঝখানে নদী, ওই বলে চলে
গেল, ওরকমই হয়েছে। তো আমাকে আমার আব্বা তখন দিয়ে দিল স্কুলে কোচিং এ, তো অনেক সকালে ও যাই বসে থাকতো আমাকে একটু দেখার জন্য, আমি ও আগে চলে যেতাম, আমি জানতাম যে ও আসবে স্কুলে আসবে, আসছে, এসে বলতেছে কি যে দেখো এমন কোন যন্ত্র থাকতো যা দিয়ে আমরা দিন রাত কথা বলতে পারতাম, যে সবসময় কথা বলতাম, এখন তো ফোন
মনে হয় কি টেলিকম্পানি যারা আছে তারা ওদের কাছ থেকে কনসেপ্টটা নিতে পারেন। হ্যাঁ, এবং এটা একটা বিজ্ঞাপন হয়ে যেতে পারে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। প্রিয় শ্রোতা, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো সাবিনার কাছে, সাবিনার জীবনের গল্পে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আমার টিম, আর জি শাকিল, খালিদ এবং লোবান। আর এর মাঝখানে যেটা বলতে চাই যে আজকের এই পর্বে ফেসবুকে যারা জয়েন করছেন তাদের মধ্য থেকে স্পেশালি 3 জন পাবেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, যারা নতুন জয়েন করছেন এবং যারা ওখানে বিভিন্ন রকমের কমেন্টস করছেন তাদের মধ্য থেকে আমরা বের করে নেব 3 জনকে। তার মানে আমরা বলতে পারি বেস্ট কমেন্ট যিনি করবেন এবং একই সাথে নতুন যারা জয়েন করছেন তারা মিলে 3 জন, ঠিক আছে? আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আর একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি সাবিনা। সাবিনা তার জীবনের যে গল্প সেটা এখানে তুলে ধরছে, একেবারে শুরুর দিকে রয়েছে আমরা। এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আজকে যারা আমাদের ফেসবুকে জয়েন করছেন এবং ফেসবুকে যারা কমেন্টস করছেন সাবিনার গল্প শোনার সাথে সাথে, তাদের মধ্য থেকে আমরা 3 জনকে বের করব, যারা পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর আপনারা যদি সাবিনাকে দেখতে চান, সাবিনাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে এবং একই সাথে সাবিনার ছবিটাও আমরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন, প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। এবং যারা জয়েন করছেন মানে লাইক দিচ্ছেন তাদের মধ্য থেকে আমরা 2 জনকে বের করব, যারা পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সাবিনা, আমরা আবারও ফিরছি আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে একটা যন্ত্র থাকলে ভালো হতো, 2 জনে কথা বলতে পারতেন।
হ্যাঁ, তখন ফোনের কম ছিল, অনেক কম ছিল, তখন ফোনের রেটও ছিল বেশি, তো বলতো ফোন তো বের হয়েছে, ফোনের রেটটা যদি কম থাকতো তাহলে হয়তো তোমার কাছে একটা থাকতো, আমার কাছে একটা থাকতো, আমরা সবসময় কথা বলতে পারতাম। এখন কথাও বলতে পারি না, দেখাও হয় না, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো ওইভাবে বলার পরে আমাকে অনেকগুলো চিঠি দিল, তো বলতো কি তোমার নিয়ে আমি সারাদিন বসে বসে চিঠি লিখি, যখনই আমি সময় পাই বসে বসে আমি চিঠি লিখি, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। তো চিঠিগুলোর মধ্যে ও যেরকম বলতো ঠিক এরকমই ভাষা লিখা ছিল।
চিঠির ভিতরে কিছু দিত, মানে শুধু কাগজই থাকতো নাকি ভিতরে কিছু থাকতো? অনেক সময় থাকে না একটু পাউডার, 2 টাকার নোট?
না না,
কিছু দিত না, ভিউ কার্ড, ওই যে নায়ক নায়িকাদের ছবি,
না ওরকম কিছু না, শুধু চিঠি থাকতো,
শুধু চিঠি থাকতো। মিলন ভাই, আপনি অনেক বিরসিক ছিলেন। ওকে, না আমি একটু বলি, সেটা হচ্ছে চিঠি দেখিনিস, আপনি কোন চিঠি লিখতেন?
জানি যে আমার হাতের লেখা হয়তো ভালো ছিল না বলি আরো ভালো করতে বলতো, হাতের লেখা ভালো করো কিন্তু তোমার লেখা আমি বুঝি, তুমি ভুল হয় অনেক, ঠিক করে লিখো। এরপরে ও যে বাসায় গেছে, যে বাসায় এখন লজিং, ওইখানে আমারই আবার ক্লাসমেট একটা পড়াইতো, আমার ক্লাসমেট পড়তো আর একটা প্রাইমারিতে একটা স্টুডেন্ট পড়তো, তাদের মাধ্যমে আবার আমাকে চিঠি দিত, যদি দেখা করতে না আসতে পারতো তাদের মাধ্যমে আমাকে চিঠি দিত, তারা দিত
চিঠিতে নিজের নামটা লিখতো শেষে গিয়ে,
ম্যাক্সিমাম সময় নিজের নামটা লিখতো না, অনেক সময় অনেক ধরনের নাম লিখতো,
কি নাম লিখতো,
মেঘ লিখতো, বেশিরভাগ সময় মেঘ ইউজ করতো, আমাকে বৃষ্টি নামে ডাকতো, ও মেঘ ইউজ করতো,
মেঘ এবং আপনি হচ্ছেন বৃষ্টি,
হ্যাঁ, অন্যান্য নামও ইউজ করতো, আকাশ দিত, সাগর দিত,
নিজের নাম পাতাল,
হ্যাঁ অনেক ধরনের, মানে এক একদিন এক নাম ইউজ করে দিত, আর নিজের নামটাও দিত, সেটা এমন না যে শুধু ছদ্ম নাম ইউজ করতো, তা না, নিজেরটাও দিত,
ঠিক আছে,
ওরকম শুধু দূর থেকেই কথা হয় আসে। তো একদিন রাত্রিবেলা আমাদের বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আমাকে আমাদের টিনের ঘর সাধারণত ছিদ্রি থাকে সময়, ছিদ্রি দিয়ে আমাকে রাত্রিবেলা যখন আমি ঘুমায় থাকতাম তখন এই ছিদ্রি দিয়ে একটা লাঠি দিয়ে আমাকে, ও তো জানতো যে অনেকদিন থাকছে আমাদের বাড়ির কাজিনের বাসায় থাকছে, আমি কোন সাইডে শুই সেটা জানতো, টিনের ছিদ্রি দিয়ে লাঠি দিয়ে আমাকে গুঁতো দিত, তারপরে আমি ঘুম থেকে উঠে যেতাম, আমি বুঝতাম যে ও আসছে, তারপরে চিঠি, না আমি একা থাকতাম না, তখন আমার ছোট বোন ছিল আমার সাথে, আমার দাদি থাকতো আর আমি থাকতাম,
কোনো কারণে আপনি যদি পাশে না আপনার দাদি কিংবা
হয়েছে
না, আচ্ছা আমি জানতাম এরকম কিছু একটা হবে, ওকে শুনি, হ্যাঁ তারপর,
তারপরে ও এসে আমাকে লাঠি দিয়ে গুঁতো দিলে আমি উঠে যেতাম, মানে আমি যত ঘুমিয়ে আমি, আমার চোখে তখন প্রচুর ঘুম ছিল, তারপর ও যখন আমাকে টাচ করতো লাঠি দিয়ে তখন আমি বুঝতে পারতাম ও আসছে, আমার একটা ইয়া থাকতো, তারপর আমি বের হয়ে যেতাম আমাদের উঠোনে দাঁড়ায় দুজনে কথা বলতাম, তারপরে ও আমাকে জড়াই ধরতো, তখন আমার মনে হতো আমাকে জড়াই ধরলে আমার মনে হতো যে ওর বুকে মনে আমার আমার পৃথিবী আমার জান্নাত,
মানে
সুখটা মনে হতো যে তখন আমার মনে হয় অনুভূতি হচ্ছে।
ওকে,
তারপর ম্যাক্সিমাম সময়ে আমরা আমাদের কিচেন রুম ছিল যে রান্নাঘর যাকে বলে, ওইখানে আমরা দুজন বসতাম, তারপরে বসে ও আমার পায়ের উপরে মাথা রেখে কথা বলতো, আমি ওর পায়ের উপরে মাথা,
আপনাদের বাড়িতে রাতের বেলা এরকম করতো,
হ্যাঁ
দুর্দান্ত সাহস,
হ্যাঁ অনেক প্রেম করলে সাহস,
প্রেম করলে সাহস বেড়ে
যায়,
এক্সপেরিমেন্ট করে দেখতে হবে,
আমি এরকম যে আমি যখন ওর সাথে না বের হতাম তখন আমি এমনি ওয়াশরুমে বের হওয়ার জন্য আমাদের টিনের ঘর ছিল তো ওয়াশরুমটা ছিল বাইরে, তো বের হতে আমার দাদি কিনে যেতাম বা আমার বোন কিনে যেতাম, ভয় পেতাম, কিন্তু যখন ওর সাথে প্রেম করা শুরু করে দিলাম তখন আমি বাইরে বের হলে আমার ওই ভয়টা থাকতো না, আমার মনে হতো যে আমি সবসময় অনুভূতি করতাম যে ও আমার পাশে আছে বা হয়তো কোথাও আছে, আর ওই ভয়টা চলে গেছে আমার ভিতর থেকে, রাত্রেবেলা বের হতাম একা একা তো আমার ভয় লাগতো না, এভাবে দুজনে যে এক একজনের কোলে মাথা রেখে আরেকজনে সারা রাত কথা বলতাম, দেখা যাচ্ছে যে হয়তো 12টা দিয়ে বসলাম কথা বলতে, ফজর আজান দিয়ে ফেলছে, কি ব্যাপার ফজর আজান দিয়ে ফেললো, আমরা কথা শেষ হয়নি আমাদের,
তাড়াতাড়ি
রাত শেষ হয়ে গেছে, আরে তাড়াতাড়ি ফজর হয়ে যেতেছে, সব লোকজন সব সজাগে যেবু, কিন্তু যেতে ইচ্ছে করতো না, ইচ্ছে করে আরেকটু সময় থাকি, রাতটা এত ছোট কেন, আরেকটু বড় হলো না কেন,
হঠাৎ করেই একটা মজার কথা মনে পড়ে গেল, স্কুলে আমাদের এক ধর্মীয় শিক্ষক ছিলেন, তিনি এই উদাহরণটা দিতেন, আমি রাতের বেলার শো যখন করতাম আগে ক্যাফে 90.2 অনেকবার আমি উদাহরণটা দিয়েছি, নতুন এক কাপল যাদের বিয়ে হয়েছে ফুলশয্যার রাত, এবং আরেকটা মানে পাশাপাশি অবস্থান করছে অসুস্থ মানুষ, ঠিক তারাও বিবাহিত, তার স্ত্রী অনেক অসুস্থ, তো এদিকে যাদের মানে ফুলশয্যার রাত চলছে তারা হঠাৎ করে রাতটা দ্রুত চলে যাচ্ছে, রাতটা এত দ্রুত শেষ হয়ে যায় কেন, আর ওপাশের রুমে যারা আছে তারা চিন্তা করছে রাতটা কত দ্রুত পোহাবে, কারণ রাতটা অনেক বড় মনে হচ্ছে তাদের কাছে, এক্স্যাক্টলি আপনাদের এই যে রাতটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত ওরকম দ্রুত শেষ হয়ে গিয়েছে কিনা সেটা আমরা বর্তমান সময় যখন আসবো তখনই বুঝতে পারবো, হ্যাঁ তারপর,
তারপরে এরকম হতো আসতো প্রায় সময় এরকম আসতো, একদিন আমার দাদি বলে কি, আমার দাদি বুঝতে পারতো যে আমি নাই, যখন আবার মাঝে মাঝে আসলে জিজ্ঞেস করতো কি রে তুই কোথায় গেছিলি, আমার দাদি ওয়াশরুমে গেছিলাম, এই আইসে করছি, বেশি সময় ছিলাম না তো, 2 মিনিট ছিলাম, এসে পড়ছি ওয়াশরুমে গেছিলাম, তুই একা একা ভয় পাস না, তুই না আমার আগে নিয়ে যেতি, এখন নেস্তাম কে, এখন ভয় লাগে না, এখন বড় হয়েছি না, তোমার এরকম একটা ভাব দেখাতাম, তো আমার দাদি বলতেছে কি তুই ওই সাইড আর শুবি না, আজকে থেকে তুই আমার জায়গায় শুবি আমি তোর জায়গায় শুন। তো আমার দাদি ওই সাইডে শুয়েছে। আমার দাদির পরে আয়েশা তো ঠিকই আমাকে যেভাবে সেম আমাকে যেভাবে জাগাইতো হচ্ছে ওই যে লাঠি দিয়ে আমার দাদিকে ওরকম গুঁতো দিচ্ছে পায়ের মধ্যে। আমার দাদি বলতেছে কি রে কি হচ্ছে আমার পায়ের মধ্যে কি লাগতেছে। দাদি উঠছে, দাদি আবার কিছু চোখ একটু কম দেখতো, হালকা দেখতো কিন্তু কম দেখতো, উঠে কিছুই খুঁজে পায় না। পরের দিন বলতেছি কি মনে হয় জানালা দিয়ে লাঠি দিয়ে গুঁতা দেয়, কিন্তু জানালা দিয়ে না, আমি যে সেটা শুইতাম সেটা তো একটু ছিদ্রি ছিল, ওই ছিদ্রি দিয়ে গুঁতে দিত। তারপর ওই রাত্রি থেকে জানালাটা খুব ভালো করে আটকে দিত যাতে জানালা দিয়ে গুঁতে না দিতে পারে।
তো
তারপরে জানালাটা ভালো করে লাগিয়ে দিতে আমারে ও আমার বলতেছে কি শোনো তুমি আর দাদি তো পাশাপাশি শো, রাত্রে বেলা আমি বুঝতে পারিনি তোমার দাদি গায়ে দিয়েছি, তোমার দাদি তো উঠে কে কে শুরু করছে, আমি ভয়ে আইসে পড়ছি। তো ওই দিন আর রাত্রে দেখা হয় নাই। পর বলে যে শোনো তুমি পায়ে নূপুর পায়ে শুইবা, তাহলে আমি নূপুর পাওয়া দেখলে আমি বুঝতে পারবো যে তোমার পায়েটা। তো এরপর থেকে আমি নূপুর পায়ে দিয়ে শুইতাম, নূপুর পায়ে দিয়ে শুলে ও আমার পা দেখলে বুঝতে পারবো যে আমার পা। তো এইভাবে ডাকতো। তো একদিন রাত্রিবেলা আমার আম্মা আর কি, আমার আম্মা একদিন আমার নানার বাসায় গেছে, আমার নানা অসুস্থ, নানার বাসায় গেছে, আমার বলছে কি আজকে তুই রান্না করিস। তো রান্না তেমন পারতাম না, তো আম্মা না থাকলে মাঝে মাঝে একটু একটু করতাম আর কি, আমি বেশি করে তরকারি রান্না করে দিয়ে যেত, বলতো ভাতটা রান্না করিস, তো ভাত রান্না করতাম। তো আমি ওই দিন ভাতের মধ্যে তিনটা ডিম দিছি, তিনটা ডিম দিয়ে সিদ্ধ করছি, আর আব্বা ফল আনছিল আপেল আর কমলা, তো ও আসবে রাত্রে আমি জানি, ওর জন্য তিনটা ডিম সিদ্ধ করলাম আর আপেল কমলা গুলো নিয়ে গেছি। আম্মা আমাকে দিছিল ফলগুলো খাওয়ার জন্য, কিন্তু আমি গুলো না খেয়ে ওর জন্য রেখে দিয়েছি, যে ভাবছি ও তো আসবে, যে ফলটা আনছে সবার মধ্যে দিয়ে দিছে, আম্মা বলছে যার ইচ্ছা খাও না ইচ্ছা রেখে দাও, তো আমি না খেয়ে আমি ওর জন্য রেখে দিছি। ও আসছে রাত্রিবেলা, আসার পরে ওরে নিয়ে বসছি এরকম, একটা ডিম যে ডিমের উপরে চোচারা ফেলায় ওর একটা খাওয়াইছি, খাইয়ে দিয়েছি, ও খাইছে, দুটা ডিম আছে আর আপেল ছিল, একটা আপেল খাইছে, দুটা আপেল আছে, কমলা কমলা ছিল, একটা কমলা খাইছে, একটা কমলা আছে আর রেখে দিয়েছি। তো আমাদের উঠোনে আমরা দুজন পাক ঘরে দরজে দাঁড়ায় আছি, তো আমাদের উঠোন দিয়ে লোকজন আসা যাওয়া করতো মাঝে মধ্যে। তো অনেক রাত, তখন রাত তিনটা বাজে, তো একটা লোক যাচ্ছে, আমরা দুজনে আবার প্ল্যান ছিল যে আমাদেরকে যাই দেখুক দুজন একদিকে দৌড় দিব না, দুজনে দুই দিকে দৌড় দিবে, তাহলে একজনকে ধরতে পারবে একজনকে ধরতে পারবে না, তো বুঝতে পারবো না কার সাথে রিলেশন আছে। তারপরে আমি লোকটা দেখেই আমি আমার ঘরের দিকে দৌড় দিছি, রুমের দিকে দৌড় দিছি, রুমের দিকে দৌড়ে আমি রুমের ভিতরে এসে পড়ছি, ও দৌড় দিছে আরেক দিক দিয়ে, তারপর লোকটা ওর পিছনে বাজছে, ভাবছি কি চোর, বলছে চোর চোর বলে দৌড়ান দিছে ওরে, তো ওর পিছনে পিছনে দৌড়ে গেছে। আমি তো ভয় পেয়েছিলাম কি আল্লাহ, আমাকে যদি দেখতে পাইতো তাহলে ভাবতো যে ওর সাথে রিলেশন আছে,
হ্যাঁ
বা কিছু হয়েছে, এত রাত্রে মেয়েটা এইখানে কেন, আর গ্রাম হয়তো কলঙ্ক ছড়ায় পড়তে, এই ভয়ে আমি আর বের হই না। কিন্তু ওই যে ফল আর ডিমগুলো তো ছিল ওইখানেই রয়েছে, আমি আর যাই না ওগুলো আনতে। সকালে আমার আম্মা বের হয়েছে, বের হয়ে দেখি কি
চোরে কিচ্ছু নাইনি, শুধু ওই কমলার
চোর তো ওগুলো দেখেনি, চোর তো ওর পিছনে দৌড়াতে শুরু করেছে, চোর 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 বলা ওর পিছনে দৌড়াইতেছে, ওরে পরে লাস্টে ধরতে পারিনি। তারপর রাত্রে আম্মা নানা বাড়ি থেকে আসছে, সবার পরে যখন চোর চোর বলতেছে তো সবাই সজাগ হয়ে গেছে, সবাই সজাগ হয়ে উঠছে, দেখে সবার দরজা জানালা আটকানো, আমি আসতে পারি ঘরের রুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিছি, সবার ফার্স্ট আমার আব্বা আম্মা এসে আমার দেখেছে, আমি দেখেছি আমি ঘুমাই রয়েছি। দরজা জানালা সব আটকানো, মানে আমাদের চুরি হয় না কিছু। পরে আম্মা বের হয়েছে, বের হয়ে দেখে কি ডিম আর ফল, হ্যাঁ। তারপর আম্মা বলতেছে এই জন্য তো প্রতিদিন হাঁসের ডিম খেয়ে নেয়, হাঁসের ডিম পাই না। মানে ম্যাক্সিমাম সময় আমি এরকম করতাম যে ফজর নামাজ পড়তে করতাম, তখন ওর জন্য আমি ডিম নিয়ে রাখতাম, আমার নিজের কাছে নিয়ে রাখতাম, ওই ডিমগুলো ওর সিদ্ধ করে দিতাম, ওগুলো পছন্দ করতো খেতে, দুধ ডিম ওগুলো খুব পছন্দ করতো। যখন আমাদের বাড়িতে ছিল তখন আর আমি তরকি নিয়ে দিতাম, বলতাম আম্মা স্যার পছন্দ করে স্যারকে নিয়ে দিতাম, তো আম্মা বলতো স্যার ছিল টিচার ছিল দিতাম, কিন্তু তখন তো আমি ওকে লাইক করতাম আর সেটা আব্বা আম্মা জানতো না, হ্যাঁ বুঝার পর তো চলে গেলো। এরকম ভাবে নিজে না খেয়ে আমাকে যে ফলটা এনে দিত আমার আব্বা আম্মা, ওগুলো না খেয়ে খেয়ে আমি ওর জন্য রাখতাম দিতাম, সেটা আমার আব্বা আম্মা দেখে বলছে এই জন্য আমার হাঁসের ডিম কি হয়, হাঁসের ডিম পারে না, কারণ আমি বলি হাঁসের বকি যে হাঁস জবে করে খাইয়ে ফেলবো, হাঁসের ডিম পারে না, এখন সিদ্ধ ডিম আসছে কোথা থেকে,
হাঁস তো ডিম পেরেছে একবারে সিদ্ধ ডিম পেরে ফেলেছে। ওকে ফাইন, আমি আই এম রিয়েলি এনজয়িং দ্য স্টোরি।
ও আরেকদিন রাত্রে বলে পরে আরেকদিন দেখা হবে, মাস পরে দূর খাওয়ার পরে দুদিন আর দেখা হয় নাই। তো মাঝখানে তো নদী ছিল, তো নদীটা পার হওয়া ট্রাফ ছিল যে রাতের বেলা নৌকো চলতো না, কিন্তু নদী পারাপারের জন্য মাঝি ছিল, রাতের বেলা তো নৌকো ছিল না। দেখতো কি কার ঘাটে নৌকো আছে, যার ঘাটে নৌকো আছে তার নৌকো নিয়ে পার হয়ে আসতো, আবার সকালবেলা তার ঘাটে আবার বেঁধে নিয়ে রাখতো। তো একদিন আসছে, এসে দেখি কি নদীর পাড়ে হাঁটে তো হাঁটি, কোন নৌকো নেই, কিন্তু কিভাবে আসবে, দুদিন যাবো দেখা হয় না, দেখা করতেই হবে। আমারও খুব খারাপ লাগতেছে, স্কুল বন্ধ, স্কুল যেতে পারি না, ওর চিঠিও পাই না, দেখাও হয় না। তো ও বুঝতেছে যে ওর খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে, দেখা হচ্ছে না। তো নদীর কাছে আসে, দাঁড়ায় আছে, চিন্তা করছে কিভাবে যাবো। গাব গাছ আছে না, হ্যাঁ, গাব গাছের নিচে এসে নদীর ধারে দাঁড়াইছে, দাঁড়ায় চিন্তা করেছে
এই রাত দুপুরে, হ্যাঁ, সাহস দেখে তারিফ করতে হয়।
চিন্তা করতেছে যে এখন কিভাবে যাবো, সাঁতরে যাই, সাঁতরে যাই, যদি আমাকে জিন ধরে রাখে, ওরা ভয় পাচ্ছে। তারপর বলতেছে না আমাকে যেতেই হবে, ওগুলো ভয় পেলে চলবে না, আমি যাবই। একসময় এরকম চিন্তা করতে করতে অনেক সময় ধারায় থাকিয়া পরে নিজের লুঙ্গিটা হাতে নিয়ে
ওকে। আমরা প্রিয় শ্রোতা, আমরা শুনেছি বিদ্যাসাগর তার মাকে দেখতে গিয়েছিলেন সাঁতরে, এবং তার মা প্রচন্ড অসুস্থ ছিল, বলা হয় তাকে সাত সমুদ্রতে আরো নদী পার হয়ে সে মার কাছে গিয়ে পৌঁছেছিলেন। বিদ্যাসাগরের গল্প আমরা লোকে মুখে শুনেছি। আমরা এই যুগে বিদ্যাসাগরকে পেয়েছি যে তার স্টুডেন্টের সাথে প্রেম করবার জন্য রাত দুপুরে লুঙ্গি মাথায় করে নিয়ে নদী পার হয়ে প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। ওকে, তারপর
লুঙ্গিটা ছিল হাতে, এক হাতে লুঙ্গি নিয়েছে, আরেক হাতে সাঁতরে সাঁতরে পার হয়েছে, পার হয়ে আসছে দেখা করতে। তারপর আমি বললাম যে কি ব্যাপার, আজকে তো লেট হলো কেন? কথা তুমি জানো না, আমি নদী পার দিয়ে সব জায়গায় খুঁজছি, কোথাও নৌকা পাই না, মানে কিভাবে আসবো, দুদিন যাবো দেখা হয় না, ভালো লাগতেছে না, এই জন্য আমি লুঙ্গি আজকে কি করছি, নৌকা পাই না দেখে লুঙ্গি হাতে নিয়ে তারপর সাঁতরে আসছি। আমি তো খুব সিরিয়াস লজ্জা পাইছি, আমার খুব ভালো লাগলো যে আসলে আমার জন্য এতটা ইয়া করতেছে, যে আমাকে এত ভালোবাসে, এত রাত্রে নদীতে কেউ নাই, কিভাবে ও সাঁতরে নদীটা পার হলো। আর তাছাড়া যদি কোনো কিছু, আমরা তো জানি যে জিন বলতে কিছু আছে, যদি জিনেরা ওরে পায়ে নিচে দিকে নিয়ে যেত, এরকম কিছু হতো, আমি খুব ভয় লাগছে। তারপরে তার প্রতি আমার আরো ভালোবাসার এটা আরো বেড়ে গেল, যে ও সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে। এরপরে দুজনের দেখা হলো, কথা হলো ওই দিন প্রায় এইভাবে। এরপরে আবার এক সপ্তাহ চলে গেল, এক সপ্তাহ পরে আরেক দিন আসছে, তো ওই দিন নৌকা পাইছে। আসার পরে আমাদের বাড়ির নিচে আর কি সাইড দিয়ে আমার গরু ছিল, আমার আব্বু গরু পালতো, তো গরু যে ময়লা পড়তো, যে ড্রেনটা ছিল, বড় একটা ড্রেন ছিল, তো গর্ত করে একটা ড্রেন বানাইছে, তো এটার উপর দিয়ে আবার একটা খেজুর গাছ দেওয়া ছিল, যেটার উপর দিয়ে মানুষ ওই সাইড দিয়ে কোনাটা দিয়ে আসতো।
আপনি বলে যান,
তারপরে আসতেছিল, আসতেছিল, পা পিছলে
আপনার রোমিও, একজন লজিং মাস্টারের চেয়ার আপনি চিন্তা করতে পারেন তার স্টুডেন্টের জন্য? ও মাই গড, রিয়েলি ফানি। ওকে, পরে ওকে চিনতে পারছিলেন তো রাতে নাকি দেখার পরে?
না, ও তো এরপরে এগুলি ধুইছে পরে, তো বুঝতে পারছে যে ড্রেনের, মানে গরুর যে ড্রেন ময়লা, আর তো কি বিশ্রী গন্ধ, তো ওগুলো তো ওর গায়ে লাগছে। ও যায় আবার আমাদের পুষ্পনীতে এগুলো ধুইছে, ধুইছে ঠিক, কিন্তু পইটা জিগে ছিল এক সেটটা পুরোটা রাবে নাই, একদম লুঙ্গি ওর দিকটাই ভিজা, তো তখন তো লুঙ্গি চেঞ্জ করার সুযোগ ছিল না, ময়লাগুলো ধুয়ে আসছে। আমার বলতেছে যে সাবিনা আজকে কি হয়েছে জানো, দেখো আমার লুঙ্গিটা ভিজা, কি হয়েছে আজকে কি সাঁতরে আসছেন? ফার্স্টে তো সার্স ছিল অবস্থা আপনি বলতাম, তারপরে তুমি বলো শুরু হয়েছে, তুমি কি সাঁতরে আসছো আজকেও? না, আমি আজকে সাঁতরে আসিনি, আমি তোমাদের ড্রেনে পড়ে গেছিলাম। আমি তারপরে তখনও আমার খুব খারাপ লাগলো, ও আমাকে এত লাভ করে।
সব ক্লাস সিক্স এ থাকা অবস্থাতেই ঘটনা নাকি একটু বড় হয়ে গিয়েছে এর মাঝখানে? সব ক্লাস সিক্সই হচ্ছে সব ভয় ভয় অবস্থা। ওকে, তারপর
তারপরে আমি মানে তখন অনুভব করলাম যে আসলে আমাকে লাভ করে। আমার আব্বা মা তখন বুঝতে পারলো, আমার আব্বা মা তখন ওরে পছন্দই করতো না।
আপনার আব্বা মা কিভাবে বুঝতে পারলো?
কারণ ওই যে আমাদের বাড়িতে যে ভাবি দেখলো, এরপরে তো শুনলো, তখন তখনও তারা বুঝতে পারছে যে তাদের মধ্যে রিলেশনটা আছে, ওই টার্গেটটাই ছিল। তারপর ওই যে একদিন আমার ডিম দেখলো, ডিমটা তখন আমার জিজ্ঞেস করছিল যে তুই ডিম খাওয়াস না, তো আমি কিছু বলিনি।
বলতেন যে রাতে এত কষ্ট করে আসে বাচ্চারি, তার তো এনার্জি দরকার আছে, ইউ নিড সাম এনার্জি। যে রাত দুপুরে সাতটি নদী পার হচ্ছে এবং তারপরে যে গরুর ময়লা টয়লা মেখে, তার তো কিছুটা এনার্জির দরকার আছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা যাই ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক 12:06 আমরা ফিরে আসবো সাবিনার কাছে। ইটস রিয়েলি অসাম লাভ, খুবই সুন্দর একটা গল্পের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সময়টি আসলে সবসময় আমরা বলে থাকি যে হেলোইট 920 তে যে জীবনের গল্পগুলো এখানে প্রচারিত হয় কোনো বাকি আসলে বোঝার কোনো ব্যাপার থাকে না, বা এরপরও যে আসলে কি ঘটতে যাচ্ছে আপনি এখনই অনুমান করতে পারবেন না। হেলোইট 920 যে জীবনের গল্পগুলো প্রচার করা হয় সবসময় আমরা এই বিষয়টি খেয়াল রাখি যে এই জীবনের গল্প শুনে আপনি কিছু শিখতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সংবাদের বিরতি। ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, আজকে অতিথির আসনে রয়েছে সাবিনা, আর আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি শাকিল, খালিদ এবং লোবান। আপনি যদি সাবিনাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, কারণ নতুন যারা আজকে লাইক দিচ্ছেন তাদের মধ্য থেকে দুইজন, এবং যারা ওখানে কমেন্টস করছেন, যারা সবচেয়ে ভালো কমেন্টস করবেন তাদের মধ্য থেকে একজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক 12:06, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন 12:06। সংবাদের পরপরই আমরা ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন আমাকে, অর্থাৎ আরজি কিবরিয়াকে, এবং সঙ্গে রয়েছে সাবিনা, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি শাকিল, খালিদ এবং লোবান। আমরা সাবিনার কাছে সাবিনার জীবনের গল্প শুনতে আবারও ফিরে যাব। এই ফাঁকে আপনাকে বলছি যে আজকে যারা ফেসবুকে জয়েন করছেন তাদের মধ্য থেকে দুইজন, এবং যারা ফেসবুকে কমেন্টস করছেন, গঠনমূলক আলোচনা করছেন বা প্রশ্ন করছেন তাদের মধ্য থেকে একজনকে আমরা দেব ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO 8920। ওখানে যাওয়ার পর আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তাদের জন্য আমরা বলতে চাই আমাদের একেবারে ফিক্সড একটি ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটি নিশ্চয়ই আপনারা জানেন, 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করার পরে আপনি যেটা করবেন, প্রথমে আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারটিতে আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনার জীবনের যে বিষয় নিয়ে গল্প সে বিষয়টি সারাংশ মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা ফিরতে চাই আবার সাবিনার কাছে। সাবিনা, যে জায়গাটিতে আমরা ছিলাম, হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনার বাবা মা বোঝার একটা ব্যাপার চলে আসছিল।
বাবা মা যখন বুঝতে পারলো, আমার আম্মা আমাকে বুঝালো অনেক, ওর সাথে তুমি পড়াশোনা করো, ছোট এখনো বড় হও। আরো তো আমার আব্বা আমার সাথে রাগারি করতো, আব্বা কখনো আমাদেরকে ধমক দিত না বা কিছু বলতো না। আমার আম্মাকে বলতো যে তুমি মেয়েকে বুঝাও না কেন, মেয়েকে বুঝাও না কেন। তো আম্মা বললো, বলার পরে আমি আম্মাকে বললাম যে আম্মা, তখন আমি ছোট ছিলাম তো, তারপর আমার ভিতরে যে এতটুকু ফিলিংস ছিল আমি ওকে লাভ করি যে ওকে ছাড়া আমি বাঁচবো না, আমার এরকম একটা অনুভূতি ছিল
ওই সময়টাতে।
হ্যাঁ, তো আমি বলছি যে আম্মা যে আমি ওকে ভালোবাসি, প্লাস আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বলছে ওর সাথে যোগাযোগ হয় তোর কিভাবে? আমি যোগাযোগ হয় তো একদিন আমার ভাই আর কি, আমার বইয়ের ভিতরে একটা লেটার পাইছি। তো আমি যখন পড়তে বসতাম বইটা খুলে খুলে,
আপনার ছোট ছিল আপনার ভাই?
হ্যাঁ, বইয়ের ভিতরে লেটার পাইছি, লেটারটা আবার আমার আম্মাকে দেখাইছি নিয়ে। তারপর তো বুঝতে পারছে তাদের মধ্যে চিঠির মাধ্যমে
যোগাযোগ
হয়। তো বলতাম যে তোদের কাছে চিঠি কে লেনদেন করে? ওই লোকটা তার খুঁজবে না। ও এতই ট্যালেন্ট ছিল তখন, খুব সেফলি কাজ করতো, যে কেউ বুঝতে পারতো না। আমরা রাত্রির বেলা যে দেখা করতাম সেটাও কেউ বুঝতে পারতো না, জানতে পারতো না। সারা রাত দুজন বারো বসে থাকতাম কিন্তু কেউ জানতো না, এরকম হতো। তা আমি তার প্রতি যে কতটুকু দুর্বল সেটা আমি আমার কাছে প্রকাশ করার চেষ্টা করলাম, আমার বুঝলো না। তারপরে ওর কাছে গেল, যাওয়ার পর বললো যে আপনি কেন আমার মেয়ের পিস নিয়ে আসেন, এখন আমার মেয়ে পড়াশোনা করবে, আপনি আপনার মতো করে থাকেন, আমার মেয়ে মানে ওর যে অনেক কথা বলে আসছে। তো আমি বুঝতে পারছি যে ওকে অনেক কিছু বলছে আমার আম্মা। বলার পরে ও আমাকে একটা চিঠি লিখলো যে হয়তো তোমার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও, এই পর্যন্তই আমাদের সম্পর্ক, তুমি আমাকে ভুলে যাও।
ওকে,
আমি খুব আপসেট যে না এটা কি করে সম্ভব, যে আমি ওরে এত লাভ করি, আমার অন্তরে অন্তস্থল থেকে আমি খুব ভালোবাসি, আর জীবনে ফার্স্ট কোন ছেলে আমাকে ভালোবাসছে, সে যদি আমাকে ছেড়ে চলে যায় আমি খুবই কষ্ট পাবো, ওকে ছাড়া আমার লাইফ তুচ্ছ, এরকম মনে হলো। তারপর আম্মাও আমাকে আমার সাথে খুব রাগারাগি করলো। ওই দিন রাত্রে আমার আম্মা ডাক্তার কাছে গিয়েছিল, আম্মাকে তখন ডাক্তার ওষুধ দিচ্ছে, তো ঘুমের ট্যাবলেট দিছিল, ওখান থেকে আমার একটা ট্যাবলেট রাত্রে খাইছে, আর বাকি 9টা আমি খেয়ে ফেলছি।
আপনি কিভাবে বুঝলেন যে এটা ঘুমের ট্যাবলেট ছিল?
আম্মা যখন খায় তখন বলছে যে এটা ঘুমের ট্যাবলেট।
আপনি ঘুমের ট্যাবলেট গুলো কেন খেলেন, মানে আপনি মরে যাবেন?
হ্যাঁ, কারণ ও আমাকে বলছে ভুলে যাও। আর আম্মা কেম বুঝাতে ব্যর্থ হলাম, আম্মা বুঝতে চাচ্ছে না, তার মানে কি ওর সাথে
আম্মাকে বকাঝকা দিয়েছিল ওই সময়টাতে?
হ্যাঁ, বকাঝকা দিয়েছিল,
প্রচুর বকাঝকা দিয়েছিল।
আব্বাও ছিল, অনেক বকা দিয়েছিল, যার কারণে মনটা খারাপ ছিল।
আমি এখানে একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, আমি আমার জীবনে এরকম একটা ঘটনা জানি, আমার এক ফ্রেন্ডের ঘটনা এরকম। ফ্রেন্ডের বয়সটা অনেক বেশি ছিল, 25-26 এর মতো, এবং ওই সময়টাতে SSC পড়ুয়া একটা খুবই ট্যালেন্ট একটা মেয়ে তার প্রেমে পড়ে যায়, এবং এটা তার মা জানতে পারে। জানার পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো, বাবা থাকতেন সাউথ আফ্রিকাতে, তো মা সরাসরি মেয়ে যাকে লাভ করে সেই ছেলেটাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে মা অনেক সুন্দর করে ছেলেটাকে বোঝায় যে তুমি তার কাছে এখনই কোনো রিয়াক্ট করো না, বা এখনই যদি তুমি ওর কাছ থেকে দূরে সরে যাও, বা আমার মেয়েটা এরকম, আমার মেয়ে সবকিছু, আমি খুবই ফ্রেন্ডলি মেয়ের সাথে, খুব সুন্দর করে বোঝায়। এবং বোঝানোর পরে ছেলেটা খুবই সফটলি মেয়েটাকে ধীরে 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 নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছে, এবং ছেলেটার কাছ থেকে আমার শোনা যে পরবর্তীতে মেয়েটি SSC তে গোল্ডেন A+ পায়। আমি মনে করি যে আমার জানা মতে আমার এই ছোট্ট জীবনে সবচাইতে বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা, যে মা সবচাইতে ক্রুশিয়াল রোলটা ওই সময়টাতে প্লে করেছিল, যে সে জানতো যে মেয়েকে যদি আমি সেভ করতে চাই, পড়াশোনা যদি ভালো করতে চাই, তাহলে আলটিমেটলি ছেলেটাকে দূরে সরালে একটা সমস্যা হবে, আর ছেলেকেও একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যে তুমি এর সাথে এই যেভাবে সফটলি লাভ করো এইভাবে জড়িয়ে পড়ো না, তাহলে পরবর্তীতে সেটা তোমাদের দুজনের জন্য অমঙ্গল হবে। এবং পরবর্তীতে যে ঘটনাটা ঘটে সেটা হলো, ছেলেটা ধীরে ধীরে মেয়েটার কাছ থেকে দূরে সরে গিয়েছে, এবং তাদের মধ্যে কখনো দেখাও হয়নি, এবং মেয়েটাও ধীরে ধীরে ছেলেটাকে ভুলে গিয়েছে। লম্বা একটা সময় পরে মেয়েটা ফোন করে ছেলেটাকে থ্যাংকস দিয়ে দিয়েছিল যে আপনি এত ভালো একটা রোল প্লে করেছিলেন, এবং ছেলেটা তখন বলে যে আমি রোলটা শুধুমাত্র তোমার মার জন্যই প্লে করেছিলাম। অদ্ভুত সুন্দর একটা স্টোরি। যাই হোক, আচ্ছা, এই যে 9টা ঘুমের ট্যাবলেট খেলেন, তারপরে কি হলো?
খাওয়ার পর ওরে আমি একটা আরেকটা চিঠি লিখলাম একটা, যে এই হয়তো তোমার সাথে আমার শেষ চিঠি লেখা, হয়তো তুমি আর আমাকে কখনো দেখবা না, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, আমি চলে গেলাম তোমার কাছ থেকে সারা জীবনের জন্য, 9টা ঘুমের ট্যাবলেট খেয়েছি, ভালো থেকো।
একটা চিঠির মধ্যে লিখেছিলেন 9টা ঘুমের ট্যাবলেট খেয়েছেন?
হ্যাঁ, তারপরে লিখে ওরে রাত্রির মধ্যে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, দিছি।
কিভাবে দিলেন?
দেওয়ার মাধ্যম ছিল অনেকগুলো, কাজিনের ছেলেরা যে পড়তো তারা তিন ভাই ছিল, তারা তিন ভাই আমার লেটার ইয়া করতো, পত্রবাহক ছিল প্রধান, আর আমার ছোট ভাই বোন ছিল ওরাও দিত। ও আবার ওদিন রাত্রে আমাদের বাড়িতে আসছিল, ওই ভাবির কাছে আমি ঘুমের টেবিল গুলি খাইছি, ও তখন আমাদের বাড়িতেই আছে, চিঠিটা পাইছে, পাওয়ার পরে ও কাউকে কিছু বলেনি। তারপর ওই দিন ভোর সকালেই ও বাড়িতে চলে গেছে, ও ভাবছে হয়তো আমি মরে যাবো বা ওর পুলিশে ধরবে, এরকম একটা ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো।
ভালোবাসলে নাকি ভয় থাকে না, দেখুন জীবনেরও ভয় আছে, যে ছেলেটি রাতের বেলা নৌকা পাওয়া যাচ্ছে না বলে সাঁতরে পার হচ্ছে, একেবারে গরুর ময়লা পানি যেগুলো আছে সেগুলো মাথায় মেখে টেকে নায়িকার সাথে দেখা করতে যাচ্ছে হিরোইন আমাদের আজকের অতিথি সাবিনা, এবং সেই ছেলেটি যখন শুনলো যে তার মনের মানুষটি ঘুমে ট্যাবলেট খেয়েছে, সে কাউকে বলতে পারলো না আত্মসম্মানের ভয়ে বা নিজের জীবনটা বাঁচানোর ভয়ে, সে পরের দিন ব্যাগটা গুছিয়ে বাড়িতে দৌড় দিয়েছে। আচ্ছা, এই ফাঁকে আমরা একটু জানি মিলনের বাড়িটা আসলে কোথায় ছিল?
বাড়ি ছিল ময়মনসিং।
ময়মনসিং থেকে সেখানে কেন থাকতো?
এখানে লজিং মাস্টার থাকতো।
শুধু লজিং মাস্টারই করতো?
হ্যাঁ, ও বাড়ি থেকে বলে আসছে যে এখানে পড়াশোনা করে, পড়াশোনার জন্য আসছে, মেট্রিক পরীক্ষা দিয়ে এখানে আসছে,
লজিং মাস্টার থেকে পড়াশোনা করে।
হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে, এখানে আসার পরে রেজাল্ট হয়েছে, এখানে বাড়িতে জানতো যে ও পড়াশোনা করে, কিন্তু আসে ও পড়াশোনা করেনি, পড়াশোনা স্থগিত দিয়ে দিয়েছে, আর এলাকার লোকজনকে সবাই শোনাইছে যে আমি বিএ পাস করি, বিএ পাস না শোনালে ওর কাছে কি ওর লজিং মাস্টার হিসেবে কেউ রাখবে না, স্টুডেন্ট দিবে না, এই জন্য বিএ পাস শোনাইছে। তা আমিও জানতাম যে বিএ পাস, তখন ব্যাগটেক গুছে ও চলে গেছে, চলে গেছে পরে আমি সকালে ঘুম থেকে উঠছি,
আপনার 9টা ট্যাবলেটে কোনো কাজ হয়নি?
আমি দেখি কি মরি নাই,
আপনি দেখেন কি আমি মরেনি,
সকালে ঘুম থেকে উঠছি,
ঘুম থেকে ওঠার পর কি মনে হলো আমি কই আছি?
হ্যাঁ,
এটাই কি
পরকাল? সিরিয়াসলি দেখেন তো, আমি এটা কি পরকাল? চোখ খুলে দেখি কিনা, আমি মরি নাই, আমি এখনো দুনিয়াতে।
কখন শিওর হলেন যে আপনি দুনিয়াতে আছেন?
যখন আমি সজাগ হয়েছি, সজাগ হয়েছি পরে আমি ভাবতেছি যে আমি হয়তো মরে গেছিলাম, এরকম আমরা তো জানি যে মৃত্যুর পর একটা পরকাল থাকে, হয়তো ভাবছি আমি পরকালে চলে গেছি, ঘুম থেকে উঠে দিয়ে নাদি নিয়ে আছি আমার ঘরে,
হাঁস হাঁস চড়ে বেড়াচ্ছে, দাদি চিল্লিয়ে বেড়াচ্ছে, তারপরে মা ঘুরে বেড়াচ্ছে,
রান্না করছে, হ্যাঁ হাঁস ডাকতেছে, রাজা হাঁস ছিল।
এবং পারফেক্ট টাইমে আপনার ঘুম ভেঙেছে নাকি একটু ডিলে হয়েছিল?
অনেক সময় লং টাইম ঘুম ভেঙেছে, তারপরে তখন আমি অসুস্থ হয়ে পড়ি অনেকটাই, তারপরে চোখ খুলতে পারতাছি না, যেমন মনে হচ্ছে আমার ঘুমের রেশ এখনো কাটেনি, যে বাইরে যে গ্রাম এলাকায় কিন্তু ভোর সকালই অনেক সবাই ঘুম থেকে উঠে যায়, হাঁস মুরগি ছাড়ে গরু বাছুর সবাই ইয়ে করে, মানে এসব শব্দে আমার ঘুমটা ভাঙছে ঠিক আছে, কিন্তু তখন আমার ঘুমের রেশ কাটেনি। তারপর আমি ঘুমাচ্ছি। আমা বলছে কি হয়েছে, ও সারাদিন ঘুমাচ্ছে, ওর কি হয়েছে? ডাক্তার কাছে নিয়েছে, ডাক্তার বলছে কি না ওর তো কিছু হয়নি, হয়তো প্রেশার টেশার কমে গেছে, তো ও তো চলে গেছে। তারপরে এভাবে আস্তে আস্তে আমি সুস্থ হই, সুস্থ হওয়ার পরে ও বাড়িতে চলে গেছে, আর আসে না। একটা লেটার লিখছে আমারে বাড়ি থেকে, যে মানে এমন সিম্পল ভাবে একটা লেটার লিখছে যে লেটারটা সবার কাছে পড়লো কোনো প্রবলেম নেই, ও স্টুডেন্টের কাছে লেটার লিখছি এরকম, যে সাবিনা কেমন আছো, ভালো আছো কিনা, তোমাদেরকে দেখি না অনেকদিন, মনটা খারাপ লাগে। ওই যে আরো স্টুডেন্ট ছিল তাদের নাম উল্লেখ করছে এখানে, যে এটা এমন নর্মাল ভাবে লিখছে যে কারো হাতে পড়লো কোনো সমস্যা নেই, আর বলছে যে তোমাদের অনেক মিস করি, তোমরা একটা লেটার আমাকে দিও। পাওয়ার পরে আমি আবার ওরে আমার আনসার দিই, যে না আমরা ভালো আছি, বা আমিও তোমাকে অনেক মিস করি। ও লেটার পাওয়ার পর বুঝতে পারছে যে আমি এখনো জীবিত আছি, মরে নেই। তারপরে ওর হাতে লেটার পরে দুদিন পরে আসছে, মানে এই কদিন আসেনি, ও একটা ভয় ছিল। আসার পরে বললো যে দেখো বাড়িতে অনেক কাজ ছিল, ঝামেলা ছিল, আসতে পারি নাই, তুমি এরকম কাজ করছো, এটা কি করা ঠিক হয়েছে তোমার? তুমি ভালোবাসো বললে তুমি কি আত্মহত্যা করবা?
আপনি জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে এত ভালোবাসো, চিঠি পাওয়ার পরে দৌড় দিয়ে পালিয়ে কেন বাড়িতে গিয়েছিলে?
সেটা আসলে অতটুকু জ্ঞান বুদ্ধি ছিল না, আমি ওকে ঘুরে কথাটা
জিজ্ঞেস
করবো। যখন ও আইসা আবার আমাকে বললো যে না আমার অনেক কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে, এখানে একদিন না থাকলে ভালো লাগতো না, সেখানে প্রায় দেড় মাস হয়ে গেছে আমি ছিলাম, তখন আমি সবই ভুলে গেছি। ঠিক এরকম কন্টিনিউ আবার দেখা সাক্ষাৎ হতো। তো ঘুমের ট্যাবলেটটা খাওয়ার ব্যাপার, আমার আম্মাকে যখন আমি সুস্থ হয়েছি তখন আমার আম্মাকে বলি যে আম্মা আমি ট্যাবলেট গুলি খেয়েছিলাম। আম্মা আবার ট্যাবলেট খুঁজছে যে ট্যাবলেট কোথায়, পরের দিন ট্যাবলেট খুঁজছে ট্যাবলেট পায় না, তো আমি বলছি আমি খেয়ে ফেলেছিলাম। তারপর আম্মা বুঝতে পারছে যে কেন খেয়েছিলাম, তো আমার বুঝতে পারছে যে আমাদের লাইফটা আসলে কতটা জটিল, আমি ঘুমের ট্যাবলেট খেয়ে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছি ওর জন্য। তো আব্বাকে বললো, আব্বাকে বলার পর বলতেছে যে না তো প্রবলেমটা আসলে জটিল আকার ধারণ করতেছে, একটা সলিউশন করা দরকার। তখন আমাদের ক্লাস সিক্স প্রায় শেষ হয়ে আসছে, যখন আমি 2001 ফার্স্টে থেকে তো আমাদের রিলেশনটা শুরু হয়েছিল, এখন লাস্ট প্রায় চলে আসছে, ফাইনাল পরীক্ষা চলে আসছে প্রায়। তো আমার আব্বা বললো কি যে না ছোট হয়েছে দেখে কি হয়েছে, খুব ঝামেলা করতেছে, ওকে বিয়ে দিয়ে দাও।
ছোটবেলাতে এরকম চিন্তা ভাবনা করলো বিয়ে দিয়ে ফেলতে হবে?
হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো। ও আমার আব্বা ওর পছন্দ করে না, ওর কাছে বিয়ে দেন। আসলে সাধারণত হয় কি যে সব ফ্যামিলিতেই ছেলে যতই যোগ্য হোক বাবা মা মেনে নিতে চায় না,
প্রেম ব্যাপারটা মেনে নিতে চায় না,
এটা হচ্ছে মেন কারণ। তো ওর ব্যাপারটা মেনে নিতে চাচ্ছে না। আমার আব্বা বলতেছে না ওরে আমার ভালো লাগে না, তুমি আমার মেয়েরে আমি ওর কাছে বিয়ে দিব না, আমি আমার মেয়ে কেটে নদীতে ভাসাই দিব, তা আমি ওর কাছে বিয়ে দিব না। তা আমার আম্মা আবার তার উত্তর আমার আব্বাকে সাথে সাথে বলছে যে তোমার মেয়েকে যদি তুমি নদীতে কাইটা ভাসাই দাও তাও তোমার মেয়ে অন্য জায়গায় বিয়ে বসবে না, ও মরতে রাজি আছে তো অন্য জায়গায় বিয়ে বসবে না। আমার কাছে সাধারণত অনেক কিছু শেয়ার করতাম। তারপরে ও যখন দূরে চলে গেছে তখন আমি আমার এক বান্ধবীর কাছে ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করছিলাম, ও আবার করছে কি এই ব্যাপারটা আমাদের পুরো বাড়িতে বলে দিছে যে ওর মিলন স্যারের সাথে রিলেশন আছে, বলে দিছে। তো গ্রাম এলাকা তো
মোটামুটি ছড়াতে সময় লাগে না এসব কথা,
মানে প্রচুর দ্রুত, অনেক দ্রুত পুরো এলাকা ছড়াই গেছে। তারপরে আমার আব্বা ছেলে দেখা শুরু করলো, তবে আমাদের এক রিলেটিভ এর সাথে বিয়ে ঠিক করলো, ওখানে বিয়ে ঠিক করলো।
ছেলেটা কি করতো, ছেলেটা সম্পর্কে একটু বলবেন যার সাথে বিয়ে ঠিক হলো?
তার সম্পর্কে আমি জানতাম না তেমন
কিছু, জানতেন
না। ওকে, তো ওইখানে বিয়ে ঠিক করছে বলছে আমি ওইখানে বিয়ে দিয়ে দেবো, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে আমি ওর বিয়ে দিয়ে দেবো, আমার মান সম্মান বাঁচাতে হবে। এখন ও যা শুরু করছে যে কখন না জানি কোনো অঘটন ঘটায় ফেলে। যখন আমার আব্বা বিয়ে দিয়ে দিবে তখন ও বললো যে না আমি বিয়ে করব। মানে আমার বিয়ের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে তখন আমি আমার বোনের জামাইদের বলি, দুলাভাইদের বলি, বড় দুটো বোন আছে, তা বোনদের কাছে বলছি যে আপু আমি যদি ওর দিয়ে সুখী হই তাহলে তো কার কি সমস্যা, ও অনেক ভালো, তারপরে আমাকে অনেক লাভ করে,
নদীতে সাথে সাথে আসে।
হ্যাঁ, বলি নাই, হ্যাঁ আমাকে অনেক লাভ করে আর ওকে পেলে আমি সুখী হব। তা আমি সুখী হলে সমস্যা কি, যেখানে বিয়ে দিলে সেখানে যদি আমি সুখী না হতে পারলাম তাহলে তো প্রবলেম। তো আমার বোনেরা বললো যে দেখ আব্বা রাজি না, তো আমরা কি বলবো। তো আমি আমার দুলাভাইদের কাছে বললাম, দুলাভাই অনেক আদর করতো, তারা আমাকে ছোট বোনের মতো দেখতো। তো তাদের কাছে বললাম যে দুলাভাই আপনারা কি করবেন আমি জানি না, তো মেজি দুলাভাইয়ের হাতে দিলাম, দুলাভাই আমি হাত ছাড়বো না, আপনি বলেন যে আমাদের প্রবলেমটা সলভ করে দিবেন আপনি। তবে দুলাভাইকে রিকোয়েস্ট করার জন্য আমার আম্মাই বলছিল যে দেখ তোর দুলাভাইদের বলে ওরা যদি বলে তাহলে তোর আব্বা রাজি হবে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি যাই দুলাভাইদের বললাম আর কি। আর তখন আমি দেখতে সুন্দর না, তখন তো আমি কালো ছিলাম বা চেহারা তেমন একটা ভালো ছিল না, মাও চিন্তা করলো বা আমিও চিন্তা করলাম যে এখন এই যে একটা দুর্নাম ছড়াইলো গ্রাম এলাকা, এখন হয়তো আর ভালো জায়গা বিয়ে হবে না, আর ওকে আমি ভালোবাসি, এটা আমার মার ধারণা ছিল। আমি চিন্তা করতাম যে ওকে আমি লাভ করে ওকে বিয়ে করবো, আর যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করবো। তবে আমার দুলাভাইরা আমার আব্বার কাছে বলে অনেক বুঝিয়ে তো আমাদের বিয়ে কাজটা শেষ করে
বিয়ে হয়ে গেল আপনাদের।
হ্যাঁ,
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমি গল্পটা শুনছিলাম বলে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আপনার তখন বয়স কত?
সেভেনে
উঠেছেন, তার মানে আপনার বয়স হচ্ছে 12 বছর, বিয়ের বয়স তো হয়নি। ইভেন আপনি প্রকৃতিগত ভাবেও সেই সময়টাতে একটা মানুষের সাথে ঘর সংসার করার মতো,
আমি আমাদের বংশের দ্বারা যায় সবারই স্বাস্থ্য ভালো লম্বা সবাই, তো আমি ওরকম লম্বা ছিলাম অনেক, স্বাস্থ্য ছিল অনেক।
যাই হোক, কিন্তু বয়সের দিক থেকে আপনি ম্যাচিউর ছিলেন না, প্রথম কথা হচ্ছে এটা মাত্র 13 বছর বয়স। প্রেম করেছেন, ভালোবেসেছেন, সেটা মনের দিক থেকে প্রথম একটা মানুষ আপনার জীবনে এসছে, এবং তার জীবনে আপনি প্রথম ছিলেন কিনা সেটাও আপনি নিশ্চিত নন। ওই সময়টা থেকে আপনি নিশ্চিত ছিলেন যে তার জীবনে আপনি প্রথম?
আমি জানতাম যে ও আমাকে ফার্স্ট লাভ করে, ও ফার্স্ট এবং লাস্ট, আমি ওর জীবনে, আমার জীবনে ও ফার্স্ট এবং লাস্ট।
আচ্ছা, ভালোবাসার কোন কমতি ওই ছেলেটার দিক থেকে সাবিনার জন্য ছিল না, কারণ ও যে অ্যাটিটিউড গুলো করছে সেগুলো কিন্তু বারবারই ফোকাস করে যে ও অনেক বেশি ভালোবাসে সাবিনাকে। কিন্তু এই বয়সে বিয়ে দিয়ে দেওয়াটা আদৌ উচিত হয়েছে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যদি পরিবারের দিক থেকেই বলি। কারণটা হচ্ছে যখন রাজি হয়ে গেল ছেলেটার সাথে সাবিনার বিয়ে দিয়ে দিবে, তখন ফ্যামিলি দুজনকে ডেকে নিয়ে এসে বা দুটো ফ্যামিলিকে একত্র করে সাবিনার ফ্যামিলি কি তাদেরকে বোঝাতে সক্ষম হতো না যে মেয়েটা এখন ছোট, অন্তত সে 18 বছর বয়স হোক, আর একটু লেখাপড়া করুক, তারপরে বিয়ে দিয়ে দিতে
চেয়েছিল? আমার আব্বা বলছে যে তোমার ফ্যামিলি থেকে কে আছে, তোমার ফ্যামিলি কে আনো, তোমার বাবা মা কে আনো। তবে মাঝখানে ওর মামা এসে আমাকে দেখে গিয়েছিল।
আচ্ছা,
হ্যাঁ, তারপরে ওর ফ্যামিলি থেকে, মানে মামা এসে দেখে যাওয়ার পর ওর ফ্যামিলি থেকে কিছু জানতো আর কি। তো ও বলতো কি, আমার মামা এসে দেখে গেছে, আমার মামার চয়েস ফার্স্ট এবং লাস্ট চয়েস, আমার বাবা মা খুব বৃদ্ধ, আমি যা বলি তাই শুনবে, আর তাদেরকে আনা সম্ভব না, আপনার বিয়ে পড়ানোর কোন প্রবলেম হবে না।
না, বিয়ে পড়ানোর আগে যেটা আপনার বাবা কি এটা বলেছিল যে বিয়েটা আরো পরে হোক, আমরা ফ্যামিলিগত ভাবে এটাকে ইয়ে করে রাখি?
না, এক্ষেত্রে আমার বাবার অ্যাকচুয়ালি কোন ধরনের নিয়ত ছিলই না, প্লাস তখনও যেদিন বিয়ে হয় ওই দিন পর্যন্ত আমার আব্বা রাজি ছিল না, ওই দিনও ছিল করছে আমার মেয়েকে আমি মেরে ফেলবো, তো আমি বিয়ে দিব না, মেয়ে ফেলবো তখন বিয়ে দিব না, আমার মেয়েকে আমি বিয়ে দিব না, আমার মেয়ে ছোট, আমার মেয়ে ছোট, ওকে আমি পছন্দ করি না, ওর আমার ভালো লাগে না। যখন বিয়ের কাজটা শেষ হয় তারপর পর্যন্ত আমার আব্বা চিল গেছে, আমার মেয়ের বাড়িতে সবাই চিল গেছে, বলছে যে আমার ওরা পছন্দ না, ওর কাছে আমি বিয়ে দিব না।
আপনার বাবা কি ওনার ফ্যামিলিতে গিয়ে ময়মনসিংহ গিয়ে দেখে এসেছিল ছেলেটা কি আছে না?
ওর মামা আসছিল দেখতে, তখন আমার আব্বাও আবার আমার বিয়ের আগে ওরে যায় দেখে, ওদের ফ্যামিলি দেখে আসছে।
তো আপনার বাবা কি বলেছিল ফ্যামিলি সম্পর্কে?
তখন বলেছিল যে ওর ফ্যামিলিতে নর্মাল আর কি, নর্মাল বলতে কি অবস্থা মোটামুটি ভালো, বলেছে যে না খুব খারাপ না আবার খুব ভালো না।
আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাবা রাজি ছিল না কোনোভাবেই, কিন্তু আপনার দুলাভাই, আপনি এবং আপনার মা সবাই মিলে?
মেইনলি হচ্ছে যে আমার বাবা চাচ্ছিল না যে আমাকে ঢাকার বাইরে বিয়ে দিবে,
চাচ্ছিল না এটা।
প্লাস ওরে আমার আব্বা পছন্দ করতো না, যেহেতু অনেকদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল, ওর চলাফেরা সবকিছু লক্ষ্য করছে,
সেটা ঠিক আছে, যদি ওখানে একটা ভালো পাত্র থাকতো তাহলে তখন বাবা রাজি হয়ে যেত। কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে যে বয়সটাই তো বিয়ের না, এত ছোট বয়সে কেন বিয়ে দিবে? আপনার বোনেগুলোর ক্ষেত্রে কি হয়েছে?
হ্যাঁ, এরকমই হয়েছে,
ক্লাস 6-7 পুরো অবস্থা বিয়ে দিয়েছে।
আমার বন্ধুদের বা আমাদের এলাকাতে এরকমই হয়, ভালো বিয়েটা বেশি প্রচলিত, একটু বড় হলে ভাবে মেয়েরা যদি কোনো কিছু করে ফেলে, কারোর সাথে রিলেশন হয়, মান সম্মানের ব্যাপার, মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে
সোশ্যাল রিয়েলিটি এখানে ফোকাস হচ্ছে প্রিয় শ্রোতা, যা বাস্তবে ঘটে তাই। আমরা চাইলেই মন গড়া বয়স বানিয়ে নিয়ে 18 বছর বানাতে পারবো না ওকে, ওর বয়স 13 বছর বা 12 বছর ওর বিয়ে হয়েছে, এটাই সত্য, এটাই জীবনের গল্প, এবং আপনাকে এটাই মেনে নিতে হবে। তারপর
আমার আব্বু তো বিয়ের পর পর্যন্ত রাগারাগি করলো, ও যে বাসায় লজিং থাকতো ওই বাসা থেকে ওরা বরযাত্রী আসলো আমাদের বাড়িতে, আমাদের বাসা থেকে বরযাত্রীরা আমাকে ওই বাসায় নিয়ে গেছে।
আচ্ছা,
ওদের বাড়িতে নিয়ে গেছে।
ওদের বাড়ি কোনটা?
মানে ওই যে আরেক পাড়া আমাদের,
যেখানে লজিং থাকতো?
হ্যাঁ, যেখানে লজিং থাকতো
ওখানে আপনাকে নিয়ে যাচ্ছে?
হ্যাঁ, ওইখানে নিয়ে গেছে, ওই বাড়ি থেকে বরযাত্রী আসছে, আমাদের বাড়িতে বিয়ে হয়েছে, তারপরে আবার বরযাত্রীরা আবার আমাকে নিয়ে গেছে তাদের
ওই লজিং থাকার বাড়িতে।
হ্যাঁ, লজিং থাকার বাড়িতে।
ব্যাপারটা কেমন হয়ে গেল না যে লজিং বাড়িতে?
তারা খুব মজার মানুষ ছিল, তারা খুব এনজয় করছে বিয়েটাকে, তারা ডান্স টান্স করছে অনেক, করে নিয়ে অনেক মজা করছে, যে ও এমন মজা করছে যে ও ওই বাড়ির ছেলে।
আচ্ছা,
তবে আমাদের বাড়িতে ছিল শোক, যে মনে হয়েছে যে কেউ মারা গেছে, যে এরকম শোকের একটা ইয়া ছিল, কারণ আমার আব্বা রাগারাগি করছে অনেক, আব্দি মেনে নিতে চায় না, আর আমার আব্বার মতের বাইরে হয়েছে বিয়েটা। আর আমার দুলাভাইরা তখন বলছিল, আমার আব্বা রাজি হয়ে তো বাধ্য হয়েছে, এই জন্য যে বলছে যদি আপনি রাজি না হন তাহলে আপনার ওই দুই মেয়ে আপনি রেখে দেন, আমরা চলে যাই, আপনি যদি আমাদের কথার কোনো গুরুত্ব না দেন তাহলে আপনার মেয়ে আপনি রেখে দেন, আমরা চলে যাই।
দুলাভাই?
হ্যাঁ দুলাভাই বলছে কথা, যার কারণে আব্বা মানে সে চিন্তা করেছে ওর জন্য এখন আমার এই মেয়েদের জীবনটা নষ্ট করব। পরে আব্বা রাজি হয়েছে, রাজি হওয়ার মানে কি তারপরও আব্বা রাজি না, মানে যাও মানে একটু সম্মতি দিয়েছে, সম্মতি না হলে তো আর বিয়েটা হয়েছে না, তো হয়েছে। হওয়ার পরও আমার আব্বা খুশি না, আমার আব্বা বিদায় দিতে চাইলো না, ওদের বাড়িতে আমাকে নিল। ওইখানে বাসরঘরে রজনীগন্ধা ফুল দিয়ে বাসরঘরটা সাজালো,
লজিং যে বাড়িতে ছিল ওই বাড়িতে বাসরঘর,
হ্যাঁ
অদ্ভুত। ওকে,
ফুল দিয়ে সুন্দর করে বাসরঘরটা সাজাইছে ওই বাড়ির ছেলেরাই, তারা ওই বাড়িতে টিম এসে ওরা নাচলো, ডান্স করলো, অনেক মজা করলো, আর খুব ভালো লাগলো, মনে হয়েছে যে আসলে আমার বিয়েটা আমার সার্থক হয়েছে।
ওকে, ইউ ফিল টু গুড, আপনার খুব ভালো লাগছে, বুঝতে পারছি আমরা, আপনার মুখের হাসি দেখে বুঝতে পারছি যে আসলে যা চেয়েছিলেন ওই সময়টাতে, যেটার জন্য জীবনই রাখা যাবে না, সেরকম একটা ঘটনা ঘটে গেল,
লাইফটা মানে সার্থক। তারপরে ওরা চলে গেল, সবাই চলে গেল, আমি বসে আছি, আমাকে রুমে দেওয়া হলো, আমি রুমে বসে আছি, ও আসবে, আসলো, আসার পরে রুমে ঢুকেই আমাকে বলে তোমার আম্মা আমাকে টাকা দিবে বলছিল। আমাকে টাকা দিল না কেন, আমার হাতে টাকা নাই, আমি বিয়ে করছি, আমার হাতে টাকা নাই, আমাকে টাকা দিল না কেন, এটা কি ঠিক হয়েছে, আমার সাথে ছিটারি করলো প্রথম দিনই। আমি বললাম আপনি কিসের টাকা চাচ্ছেন, কিসের টাকা দিবে আপনাকে, আমি বিয়ে করছি, আমার হাতে টাকা নাই, তারা জানে না, আমাকে টাকা দিবে না।
ওকে, মনে হলো যে এতক্ষণ কই ছিলাম আর এখন কই পড়লাম, ঠাস করে গেল একটা চর অতর্কিত ভাবে, ঠিক এরকম একটা ফিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো ভাবছিলাম যে এত কষ্টের পরে যে ছেলে আপনাকে পেল বা যে ছেলেটাকে আপনি পেলেন, অদ্ভুত সুন্দর একটা বাসুরাতের গল্প আমরা শুনতে যাব, ঠিক দরজাটা বন্ধ করেই যা বললো তাতে মোটামুটি স্ল্যাব ছাড়া আর কিছু না। ওকে, তারপর?
তারপর আমি বললাম আপনাকে কিসের টাকা দিবে, বলো তোমার আম্মা আমাকে টাকা না দিলে, আমার হাতে টাকা নেই, আমি বিয়ে করবে কি দিয়ে, আপনার কাছে টাকা নেই সেটা আমার আম্মা কি করে জানবে, আপনার কাছে টাকা নেই, হ্যাঁ আমাকে টাকা দিবে বলছে, আমার সাথে সিটারি করলো ফার্স্ট রাতেই। আমি তো তখন মানে অবাক যে আয়েশা যে এতদিন পর্যন্ত আমাদের রিলেশন ছিল যেখানে আমাদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, যা আমরা অনুভব করছি হয়তো রাত্রেবেলা দেখা হতো, দুজন বসে থাকতাম, অতটুকু ছিল, এখন হয়তো আমাদের
বাসর হবে আর কি,
বাসর হবে, কিন্তু সে তা না করে সে ওই টাকা পয়সা নিয়ে ডিসকাস করতেছে আমাকে, কেন আমাকে টাকা দিল না, তোমার আব্বা আম্মা এরকম চিটার, তোমার আব্বা আম্মা
টাকা পয়সা দেওয়ার কোন কথাবার্তা হয়েছিল,
ও টাকা চাইছে, হ্যাঁ ও আমার আমার বলছে যে আমার টাকা লাগবে, একটু পিছনের দিকে ঘুরে যাই তাহলে, আমার আমার আম্মাকে বলছে যে আমাকে কিছু টাকা দিবেন আর জমি দিবেন ওরা কিছু, তো আমাকে আবার লেটার লিখে বলছে কি যে দেখো তোমার আমার কাছে টাকা চাইছে, জমি চাইছে, ঠিক আছে তোমার আব্বার কাছে, কিন্তু এটা আমাদের সুখের জন্যই চাইছি আমাকে বলছে, কিন্তু আমি এটা মেনে নিতে পারি নাই। তখন আমি খুব অদ্ভুত ছিলাম যে আমি মানে খুব কষ্ট পাইছি যে ও আমাকে লাভ করে, আমাকে বলছে যে তোমাকে আমি লাভ করি, তোমার গুণ, তোমার সততা, তোমার সবকিছু দেখে আমি তোমাকে লাভ করি, কিন্তু এখনো আমার বাবার কাছে টাকা চাচ্ছে কেন, তখন ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল।
মানে বিয়ের আগে আপনাকে জানিয়েছিল চিঠি দিয়ে?
হ্যাঁ, একটা লেটার দিয়েছিল,
সেখানে উল্লেখ ছিল যে আমি এই টাকা পয়সাগুলো চেয়েছি বা জমিগুলো চেয়েছি, সেগুলো আসলে আপনাদের সুখের জন্য, সংসারের সুখের জন্য, কিন্তু আপনি মন থেকে মানতে পারেন?
হ্যাঁ, মন থেকে মানতে পারিনি। তখন আমি আবার চিঠি দিয়েছি যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এগুলো চাচ্ছ কেন, পরে বলছে ঠিক আছে তুমি যদি না চাও তাহলে আমি কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই।
ওকে,
হ্যাঁ, পরে এইভাবে আমাকে লেটারটা লিখে দিয়েছিল, তো আমি হলে ওটা দেখে বলছে যদি কিছুই না চায় আমাকে চায় তাহলে তো আর কোনো প্রবলেম নেই, আর অত কিছু চিন্তা করার আমার বয়স ছিল না যে আসলে ও একবার চাইলো ওর ভিতরে কেন এই চিন্তাটা আসলো।
জি,
তো ও আমাকে নিয়ে যে বাসরে ফার্স্টে এরকম করলো আমার খুব খারাপ লাগলো যে আসলে তাহলে ওকে আমাকে বিয়ে করে নি, ও আমার বাবার যে টাকা বা জমি ওগুলো লোভে আমাকে বিয়ে করেছে। তখন ওই দিন রাত্রে ফার্স্ট আমি বুঝতে পারি যে আসলে ও আমাকে বিয়ে করে নি, এতদিন ওর ভালোবাসাটা যে কি ছিল সেটা আদৌ আমি জানি না। হ্যাঁ, এরপরে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে না আসলে যাই হোক আমরা যা চাইছি তা তো পাইছি, আমাদের তো বিয়ে হয়েছে, এখন আপনি যাই করেন, আমরা কোনো মতে দুজনে যদি চলতে পারি খেতে পারলেই হলো, ওগুলো আমাদের কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না, বুঝলো। রাত পার হলো কথা বলতে বলতে, তারপরের দিন ওই বাড়িতে ওরা বৌগতির মতো ছোট করে একটা অনুষ্ঠান করার চেষ্টা করলো, তারপর আমার বোনেরা গেলো আনলো আমার আমাকে যে নিয়ে আসলো, ওই যে আমাকে নিয়ে আসলো ওই বাড়ি থেকে, ওই ওই বাড়িতেই জাস্ট ওই দিন ও আসলো আমিও আসলাম। ওই দিন থেকেই আমাকে ফার্স্টের দিনে বলতেছে যাও আমার কাপড় চোপড় গুলো দিয়ে দাও
সেকেন্ডেতে,
হ্যাঁ, আর প্রবলেম কি, থাক হাজবেন্ড হয়েছে এতদিন তো নিজেকে প্রচুর দিয়েছে কষ্ট করে, আমি দিই। তারপর আস্তে আস্তে ওর চলাফেরাটা মানে ওর আচার আচরণটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। শুধু
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় চার মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আমরা জানি ফ্লেভারটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেভাবে এগোচ্ছে জীবনের গল্প সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা সবসময় বলে থাকি কোন বিরতিতে আসলে অনুমান করা খুবই মুশকিল যে এর পরে আসলে কি ঘটতে যাচ্ছে। এটা নাটক সিনেমাতে সম্ভব, জীবনের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ জীবন যেরকম সিলেবাস মেনে চলে না এবং জীবনের গল্প ঠিক এমনভাবে এখানে প্রচার করা হয় যেটা কোন সিলেবাস বা কোন ইনস্ট্রাকশন মানে না। প্রকৃতি, ভাগ্য এবং নিজের কৃতকর্ম যে দিকে নিয়ে যায় জীবনকে, জীবন ঠিক সেভাবে এখানে উঠে আসে জীবনের গল্পে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি সাবিনা। তাকে দেখার জন্য এবং তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তার জীবনের গল্পে আপনি কি অনুভব করছেন সেটা জানানোর জন্য কোনো কমেন্টস করতে চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা নতুন লাইক দিচ্ছেন এখানে তাদের মধ্য থেকে দুইজন এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্য থেকে একজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা ফিরে আসছি চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর, সাথেই থাকবেন। চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমাদের সঙ্গে রয়েছে সাবিনা, তার জীবনের গল্পে। সাবিনার এখানে রেডিও স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন, আপনি চাইলে ওখানে দেখতে পারেন এবং আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 facebook.com/hello8920। এবং যাওয়ার পর অবশ্যই আপনি লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 এর পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন। সাবিনা, যে জায়গাটিতে আমরা ছিলাম আবার ওখান থেকে ফিরছি। আপনি বললেন যে অস্বাভাবিক কিছু জিনিস আপনি দেখতে পেলেন ওর মধ্যে, ঠিক আছে, তারপর আসলে এরকমই হয়। মানে যত শুনেছি এখানে অনেকগুলো জীবনের, আপনি নিজেও শোনেন হ্যালো 8920 তে, দূরের জিনিস না অনেক সুন্দর। এবং যেটা হয় যে আসলে চাঁদকে আমরা পৃথিবী থেকে দেখি, চাঁদটা আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, চাঁদের মতো মুখ, চাঁদের মতো সুন্দর, তুমি কত উপমা চাঁদের জন্য। কিন্তু চাঁদের বুকটা কিন্তু অনেক এব্রোথেব্রো, এব্রোথেব্রো বলছি মানে উঁচু নিচু, দেখবেন যে গর্ত দিয়ে ভরা। এবং চাঁদের যে মাটি সেটা মোটেও দেখতে সুন্দর নয়, কাছাকাছি গেলে না সকল অসৌন্দর্যগুলো বা একটা মানুষের মধ্যে যে অসুন্দর জিনিসগুলো সেগুলো খুব ফুটে ওঠে। তারপরও সৃষ্টিকর্তা অদ্ভুত কিছু জিনিস দিয়ে মেয়েদেরকে সৃষ্টি করেছেন এবং তারা কেন জানি মানিয়ে নেয় ব্যাপারগুলোর সাথে, ওইগুলোর মধ্যেই নিজেদের সৌন্দর্য খুঁজে বের করবার চেষ্টা করে। হ্যাঁ, তারপর কি হলো বলেন তো?
তারপর এরকম দু চার দিন গেল, আচার আচরণ সবকিছুই আমার কাছে অস্বাভাবিক মনে হলো। আমি ওকে বুঝাতাম যে আসলে আমরা যে জন্য ভালোবাসছি, নিজেরা সুখী হওয়ার জন্য, সেটাই আমাদের মেইন। টাকা পয়সা কিছু না, আমি তোমার কাছে টাকা পয়সা সারিগণে কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসাটা চাই। তুমি আমার একটু ভালোবাসো, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলো না।
ওই ছেলেটা তো তখন কোন রোজগার করতো না, শুধুমাত্র কয়টা টিউশনি করতো,
এগুলো করতো।
তারপরে বিয়ে করলেন তাকে এবং একই সাথে চলবে কিভাবে? ও
ফার্স্ট টাইম আমাদের এলাকা আসার পরে যে টিউশনি করতো, তারপর আস্তে আস্তে ওর টিউশনির ইয়াটা বাড়ছে আর কি, ভালো ভালো টিউশনি করতো কয়েকটা। তাও বলা যায় যে তখন 300-400 টাকা দিত ওকে
পার্টিশন।
তো ও বলতো যে আমি যা পাই তা দিয়ে আমরা অনেক ভালো চলতে পারবো, প্রতিদিন একটা করে মুরগি খেলো, আমাদের কমবে না, টাকা শেষ হবে না। আমাকে এইভাবে বুঝাইতো,
বুঝতাম।
লজিং বাড়িতে থাকি না, সেকেন্ড দিন যখন আমার বোনেরা যে আমাকে নিয়ে আসলো বৌবতে পরে, এরপর থেকে আর তো ওই বাসায় যাই না, ওর বাসায় যাই না। কারণ আব্বা আমার লজিং বাড়িতে দিবে এটা কেমন দেখায় না, দেখা গেল যে ওই বাড়িতে রাত্রে পড়াইয়া আবার চলে আসতো আমাদের এখানে চলে আসতো। তো আমি আবার ওর জন্য ভাত তরকারি সব রেখে দিতাম, মাছ মাংস যাই রান্না হতো আমি চেষ্টা করতাম যে আমি নিজে না খাইলে ওর একটু খাওয়ানোর জন্য। ও আমাকে এসে জিজ্ঞেস করতো তুমি খাইছো, আমি বলছি হ্যাঁ খাইছি, আপনার চেয়ে বেশি খাইছি। বিয়ের পরে তখন তুমি থেকে আপনি হয়ে গেল।
বিয়ের পরে তুমি থেকে আপনি হয়ে গেল?
হ্যাঁ। কেন? তখন বললো তুমি আমাকে তুমি তুমি করে বলবো না, এতে বেয়াদব মনে হয়, আপনি আপনি বলবা, এর মধ্যে সম্মান থাকবে।
এটা কি আপনার হাজবেন্ড আপনাকে বলছে, মিলন আপনাকে বলছে? মানে অদ্ভুত একটা চেঞ্জ দেখতে পেলাম প্রিয় শ্রোতা। সাধারণত যখন টিচার ছিল তখন আপনি দেখা স্বাভাবিক, প্রেমে পড়লে তুমি, বিয়ের পরে তুই তো গাড়িতে যাওয়ার কথা, সাধারণত যেটা হয় আর কি। কিন্তু এদের ক্ষেত্রে আবার সেই ফুল ইউটার্ন যেটাকে বলে, আবার সেই পূর্বের জায়গায় ফিরে গেল, আপনি আপনি। ওকে,
তারপরে বললাম যে আপনি এরকম করেন না, আমি আপনি যা দেন তাতে আমি,
আপনি তো মানলেন যে আপনি করে বলবেন, আপনি তো মানলেন, মানতে পারলেন, কষ্ট পেলেন?
আমি খুব লাভ করি, যে কারণে আমাকে যা বলতো আমি তাই করতাম। যদি বলতো যে তুমি এখানে সারাদিন বসে থাকবা, আমি সারাদিনও বসে থাকতে রাজি ছিলাম। আমি এত অন্ধের মতো ওরে ভালোবাসি যে ও যা বলে আমি তাই করি।
লেখাপড়া বন্ধ হয়ে গেছে,
তখন পড়াশোনা চলে, তো আমাকে বিয়ে করার সময় বাবা বলছে যে তুমি যত পড়াশোনা করতে চাও আমি তোমাকে পড়াশোনা করাবো। যখন আমার বিয়ে হয়ে যায় তখন স্কুল থেকে আমার টিচাররা পর্যন্ত আমাকে ইয়া করছে যে এত ছোট মেয়ে এই এলাকার মেয়েদের, এত ছোট ছোট মেয়ে বিয়ে দিয়ে দেয়। মানে আমার স্কুল থেকে মানে ক্লাস সিক্স থেকে আমার হাই স্কুলে টেন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট জানতো যে আমার বিয়ে হয়েছে। তো আমি স্কুলে যাইতাম তখনও, তখন ও আমাকে খাতা কলম কিনে দিত না, টুকিটাকি অনেক খরচ লাগতো কিনে দিত না। এটা পড়াশোনা চাপ বাড়ছে, আমার আব্বাকে বলতাম, আব্বা বলছে এখন বিয়ে হয়ে গেছে আমি দিব কেন, কারণ আব্বা তো প্রথম থেকেই খুশি না। আমার বিয়ে হওয়ার পরে আব্বা যখন আমি বাড়িতে থাকি তখন আমার আব্বা বাজার করতো না, বলতো কি যে আমি কেন ওরে খাওয়াবো, ও বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে চলে যাক বাপের বাড়ি, আমার কাছে থাকবে কেন, আমি দুজনকে খাওয়াবো।
This track was downloaded from FusionBD.com.
মনে কি আমার ঠেকা লাগছে, যার কারণে দেখা যেত যে ওর জন্য বা আমার জন্য আমাদের ফ্যামিলিতে সবারই খুব কষ্ট হতো, খাওয়া দাওয়া বা চলাফেরা বা সবকিছু আস্তে আস্তে কমিয়ে দিল ঘরের ভিতরে। আবার মনটা খারাপ হয়ে গেছে যে মেয়েটাকে আমি এত আদর করলাম, যে আমি আসলে ফ্যামিলির আমার অন্যান্য বোনদের তুলনায় একটু কালো, যার কারণে আমার আব্বা আমাকে আদর করতে বেশি
আদর করতো।
আর আমাকে নিয়ে স্বপ্ন দেখতো যে আমি ওকে পড়াশোনা করাবো, ও একদিন লয়ার হবে, তারপরে একটা শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিবে, এরকম একটা টার্গেট ছিল আমার আব্বার। তো যেহেতু আমার লাইফ এরকম হয়ে গেল, এটা আমার আব্বা কিছুতেই মেনে নিতে পারছে না, বিয়ে হওয়ার পর মেনে নিতে পারছে না, কিন্তু ওই দিক দিয়ে ওর চিন্তাধারা হচ্ছে এখন বিয়ে হয়ে গেছে, যদি এখন আমি বেশি বেশি লাভ করি তাহলে ওর বাবা মা ভাববে ও সুখী হয়ে গেছে, তাহলে আমাকে কিছু দিবে না আমাকে।
দাঁড়ান, আমি যতটুকু বুঝে গেছি সেটা হচ্ছে যে ও যেটা প্রমাণ করার চেষ্টা করছে আপনার ধারণা মতে, যে আপনাদের মধ্যে যদি একটু ঝামেলা থাকে তাহলে সুখী করার জন্য বাবা মা কিছু একটা টাকা পয়সা বা কিছু একটা দিবে। আমার এই জায়গাটা জানতে ইচ্ছা করছে, আপনার যে বড় বোনগুলোর বিয়ে হয়েছিল তাদেরকে ফ্যামিলি থেকে কিছু দেওয়া হয়েছিল?
না, আমার বড় বোনকে কিছু দেওয়া হয়নি, মেজো বোনকে কিছু দেওয়া,
কিছু দেওয়া হয়নি। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল,
বাবা মাই ওদেরকে বিয়ে দিয়েছে,
কিচ্ছু দেওয়া হয়নি। মানে যৌতুক ছাড়া, যৌতুক যদি না বলি, খুশি হয়ে কিছু দেয়া, কিছুই না,
গিফট অনুসারে যা দেওয়া হয় ওরকম টিকিটাকি কিছু দিচ্ছে আর কি। তারপরে বলছি যে আমার বাবার জমি ছিল, তো আমার বড় বোন,
জমিটা কোথায় ছিল?
আমাদের বাড়ির পাশেই,
ঢাকাতেই।
হ্যাঁ, ঢাকাতেই।
কতটুকু জমি?
জমি আমার আব্বার কতটুকু ছিল তো আমি এখনো জানি না,
এখনো শিওর না, বাট জমি আপনাদের ছিল এবং সেটা আপনার হাজবেন্ড জানতো।
হ্যাঁ, আমাকে তো বিয়ের আগে প্রশ্ন করতো, বলতো কি তোমাদের ওই জায়গার জমিটার দাম কত, ওই জায়গার জমিটার দাম কত, যে জায়গার জমিটার দাম বেশি সে বলতো ওই জমিটা যদি তুমি যদি চাও তোমার আব্বার কাছ থেকে দিবে না। আমি কি, হ্যাঁ আমি আমার বাবা আমাকে অনেক আদর করে, আমি যদি বলি আব্বা আমাকে ওই জমিটা দিবে।
এগুলো আপনাকে বিয়ের আগে প্রেমে পড়ার সময় এগুলো জিজ্ঞেস করতো?
জিজ্ঞেস করতো আর কি।
হ্যাঁ, যেহেতু
সময় প্রেমে পড়ার পরে না, প্রেমে পড়ার সময় মানে ফার্স্ট টাইম দিয়ে আমাকে এগুলো জিজ্ঞেস করতো।
আপনার কাছে এগুলো কিছুই মনে হতো না?
না, কিছুই মনে হতো না, আর আমি তখন বুঝতে পারতাম না আসলে কিসের জন্য এগুলো জিজ্ঞেস
করছে।
ওর ধারণা আমার সাথে ভালো ব্যবহার করলে হয়তো কিছু পাবে না,
করতো
রাবিয়া বলতে কি আমাকে বলতো কি আজকে আমার কাপড় চোপড়টি ধুয়ে রেখো, তো জাস্ট একটা অজুহাত। আয়সা দেখছে যে কাপড় গুলো ধোয়া না, আমি কাপড় ধুবে কি দিয়ে সাবান নি? আয়সা বেদুম মার গালে মুখে মানে ঘুষি আর চর।
আপনাদের বাড়িতে বসে?
হ্যাঁ, আমাদের বাড়িতে। আমি জানলাম না যে আমাকে মারা হলো কেন। পরে আমি জিজ্ঞেস করলাম আমি কি অন্যায় করছি, আমাকে মারলেন কেন, তুমি আমার কাপড় চুপড়ি ধোও নাই কেন? কাপড় চুপড় ধুবো, আমার তো সাবান নেই, আমি কি দিয়ে কাপড় ধুবো, কি দিয়ে ধুবো তুমি জানো? আমি জানি।
বিয়ের কতদিন পরে গায়ে হাত তুললো?
দু সপ্তাহ হবে।
বিয়ের দু সপ্তাহ পরে গায়ে হাত তুললো?
হ্যাঁ, মারার পর আমি খুব অসুস্থ হয়ে গেছি, যে আমি মানে গালে বা যে কানের এখানে মারছে তো আমার কানগুলো খুব একদম আসলে, আমি তিন চার দিন আমি কানে কিচ্ছু শুনি নাই। তারপর ডাক্তার কাছে,
আমার বাবা মা কি করলো সময়টাতে?
গায়ের সাথে সাথে আমার জ্বর এসে পড়ছে, আমাকে বললাম ও আমাকে এখানে চোর দিয়েছে, আমি কানে ব্যথা পাইছি, সাথে সাথে গায়ে জ্বর এসে পড়ছে, মেয়েকে মার খেয়ে। তারপরে আমার কাছে টাকা ছিল কিছু, আমার বলছে ডাক্তার কাছে যা ঠিক হয়ে যাবে। মানে তখন মারার তিন দিন পরে ডাক্তার কাছে গেছি, তখন পর্যন্ত আমার গায়ে জ্বর একসাথে শুয়ে থাকতো, কিছু বলতো না। তারপর তিন দিন পর আমি নিজে একা একা ডাক্তার কাছে গেছি, কোন ভাবে সময় কাটতে থাকলো, প্রায় দুই আড়াই মাস হয়েছে। ও ফার্স্ট টাইম থেকে বিয়ের পর থেকেই ওর ইচ্ছে ছিল যে ও বেবি নিবে, কিন্তু আমি বললাম যে আমি তো এত অনেক ছোট, আমি এখনো পড়াশোনা করি।
আপনি কি হাঁসের ডিম খাওয়াতেন আগের মতো?
হ্যাঁ খাওয়াতাম, এখন তারপরও যে আব্বা বাজার করে বন্ধ করে দিচ্ছে, তেমন একটা বাজার করতো না, সবার পরে ভাত খেতে বসাতাম, তরকারি উঠায় রাখতাম ওর জন্য, খেতে বসতো তখন যে ডিম তেলে ভেজে না ওরে ভাত দিতাম, আমি যতটা পারতাম আমি ওরে খাওয়ানোর চেষ্টা করতাম।
ডিম শব্দটা এখানে বারবার আসছে প্রিয় শ্রোতা, ডিমটা আসলে সিম্বল অফ লাভ। আমরা কেন বলছি, কারণ আপনি প্রথম থেকে শুনলে বুঝতে পারবেন যে ডিমের সাথে অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত ভালো লাগার একটা সম্পর্ক জড়িয়ে আছে, এবং এটা হয়তো কিছুই না কারো কারো কাছে, বাট ওর জায়গাটা থেকে, ওদের ফ্যামিলি জায়গাটা থেকে অনেক বড় কিছু
ছিল। আর আমার দাদি বলতো যে হাঁসের ডিম খাইতে পারি না, ওর জন্য ও শুধু জামাইরে খাওয়ায়, ও জামাইরে এত পরিমাণে খাওয়ায়, মানে আমি যা পাইতাম ওর জন্য রেখে দিতাম, নিজে না খেয়েলেও আমি রেখে দিতাম, বলতাম কি আমি, ওরা বলতো আমি খাইছি আপনি খান, আমি খেয়েছি খান,
এবং সবার শেষে খাবার দিতাম এই কারণে যাতে ও আরামসে খেতে পারে।
হ্যাঁ, ও আরামসে খেতে পারে, এক্সট্রা ভাবে ওর জন্য তরকারি উঠে রাখতাম, আর সবার শেষে দিতাম, আর নয়তো সবার আগে খাওয়াতাম ওরে,
যাতে কেউ দেখে যাতে কোনো প্রকার
না বলতে পারে, কিন্তু সবাই বুঝতো যে ওরে কেন এক্সট্রা ভাবে খেতে দিই, কিন্তু বুঝলো, কিন্তু আমি চাইতাম যে ও আমাকে যেন ওরকম টর্চার না করে, আমার প্রতি যেন খুশি থাকে, আমাকে যেন আগের মতো লাভ করে। তো ওর চিন্তাধারা ছিল যে আমি যদি এখনই বেবি নিয়ে ফেলি, আমার বাবা দুই আড়াই মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার বাবার মন খুশি করতে পারে নাই, ও মানে ওর অত্যাচার বাড়াচ্ছে, ওর চিন্তাধারা যে আমার উপর অত্যাচার করলে আমার বাবা হয়তো আমাকে কিছু দিবে, ওকে কিছু দিবে, যে নাও দু চার লাখ টাকা নিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো, আমার মেয়েকে এরকম করো না, ভালোভাবে রাখো, ওর ধারণা ছিল ওরকম। দুই তিন মাস চেষ্টা করার পরও যখন পারলো না ইয়া করার জন্য, তুমি ফার্স্টে থেকে ধারণা আমি একটা বেবি নিয়ে নিবো, বেবি নিয়ে নিলে তারপরে চিন্তা করবে যে আমার মেয়ে, মেয়ের বাচ্চা, এখন যদি ও চলে যায় মেয়েকেও পালতে হবে, মেয়ের বাচ্চাও পালতে হবে, এখন যদি আমি ওরে ফালাই রেখে যাই তাহলে ও পড়াশোনা করবে, সমস্যা নেই, ওরে পালতে পারবো রাব্বু, কিন্তু বাবু থাকলে তখন চিন্তা করবে যে বাবু সহ আমার মেয়েটাকে কোথায় বিয়ে দিব, আর মেয়ের তো বয়স কম,
এই জন্যই বাবু নিবে।
হ্যাঁ, ওই জন্য সে বাবু নিবে, তারপরে সে বাবু অলরেডি নিছে, তো আমি তো ছোট ছিলাম যে আসলে বেবি না নেওয়ার জন্য কি কি করতে আমি কিছুই বুঝতাম না।
বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাকে যখন বিয়েটা দিল আমরা বাবা মা, আপনি তো খুবই অল্প বয়স্ক ছিলেন, এই যে বিয়ের পরে যে স্বামী স্ত্রীর মধ্যে যে ব্যাপারগুলো খুবই জরুরি বিষয়, এগুলো সম্পর্কে আপনাকে কেউ কিছু বলেছিল, কোনো জ্ঞান দিয়েছিল?
কেউ কিছু বলেনি, বিয়ের সময় সাধারণত যারা ভাবি থাকে, দাদি থাকে, তারা বলে দেয় এই সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু আমাদের রিলেশন ছিল আগে, সবার ধারণা মানে এই সম্পর্কে আগে অভিজ্ঞ
এক্সপার্ট,
হ্যাঁ, কিন্তু আসলে কিছুই জানতাম না আমি। তো
আপনার হাজবেন্ডও কিছু বলতো না?
না, পরে আমি প্রেগনেন্ট হলাম, প্রেগনেন্ট হওয়ার পরে আমি বললাম যে আসলে আমি পিকনিক হয়ে গেলাম কিভাবে, আর আমি তো বাবু নিব না এখন, আমার তো বয়স কম, আমি পড়াশোনা করি, আমি স্কুলে যাবো কিভাবে, আমি তো স্কুলে গেলে এখন আমাকে স্যাররাও আমাকে নিয়ে দুষ্টামি করবে, কারণ আমি স্যারদের সাথে অনেক দুষ্টামি করতাম হাই স্কুলে উঠে, তখন স্যারদের সাথে অনেক দুষ্টামি
করতাম, দুষ্টামি করতেই পারে, এটা খুবই স্বাভাবিক,
দুষ্টামি বলতে কি জাস্ট এমনি দুষ্টামি করতাম ক্লাসে গেলে, তো স্যাররাও বলতো এই কি বললি কি বলে, দাঁড়া দাঁড়া বলে একটা বাড়ি দিত, মাথায় ব্যান্ড পরে আসলে দাঁড় করাইয়া মাথায় যদি কাপড় দিতাম কাপড়টা সরাই ব্যান্ড বাড়ি দিয়ে ব্যান্ড ভেঙে ফেলতো, দুষ্টামি করতো আর কি। স্যাররা আমাকে সবাই চিনে, অনেক স্টুডেন্ট আছে যে পিছনে বসে থাকে স্যাররা চিনেই না, কিন্তু আমাকে স্যাররা চিনতো। তো আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমি যদি এখন এই স্কুলে যাই, তো স্কুলে গেলে স্যাররা আমাকে বলবে কি রে দুষ্টামি করবে, মানে আমার নিজেকে খুব লজ্জা লাগছিল যে আমি কিভাবে স্কুলে যাবো, কিন্তু ব্যাপারটা আমি মানে একদম লুকায় রাখলাম, লুকায় রেখে আমি স্কুলে গেলাম। দেখা গেল যে এক সময় যে এমন একটা সময় হয় মহিলাদের যে সময়টা লুকায় রাখা যায় না, যখন আমি আমার পেটটা অনেক বড় হয়ে আসলো, তখন তো সবাই বুঝতে পারছে তুই কি প্রেগনেন্ট, তুই কি প্রেগনেন্ট আমাকে জিজ্ঞাসা করে, তখন ওরা বলছে যে আসলে বেবিটা নেওয়া আমাদের এখন ঠিক না।
এটা কয় মাস পরের ঘটনা? সাধারণত আপনি যখন বলছেন যখন বোঝা যায় তখন তো একটা লম্বা সময় পরে, তিন থেকে চার মাস, পাঁচ মাস।
হ্যাঁ, ফ্রেন্ডশিপটা হচ্ছে আমার বিয়ের এক মাসের মধ্যেই।
আচ্ছা ঠিক আছে, না আপনি বলছেন যে আপনাকে যখন দেখে বোঝা যাচ্ছে, এটা কয় মাস পরে, কনসেপ্ট করার কত মাস পরে?
এটা বোঝা যাচ্ছে আড়াই মাস পরে,
আড়াই মাস পরে বোঝা যাচ্ছে। ওকে, তখন কি আপনার ফ্যামিলিকে আপনি বলেছিলেন যে এটা কনসেপ্ট করেছেন বা এরকম কিছু? ফ্যামিলি থেকে কি বলেছে?
আমার আম্মাকে বলেছি, তো আমার আম্মা বলতেছে যে না এখন তুই এত তাড়াতাড়ি বাবু নিবি, তো বয়স কম, পড়াশোনা করোস, মনে হয় এটা ওয়াশ করে ফেললে ভালো হয়। তো ওরে আমি বললাম, কারণ ওরে তো জানাতে হবে আমার। হ্যাঁ, তো ওর বলার পরে বলতেছে যে না তোমার মা একটা ভুল ডিসিশন দিছে তোমাকে, তুমি এটা ওয়াশ করবে না, এটা পাপ, এটা গুনাহ, এটা করা ঠিক না। পরে কি করব বলে কি এখন ওয়াশ করতে গেলে ভয় দেখালো, যে ওয়াশ করতে গেলে অনেক সময় মহিলারা মারা যায়, অনেক ধরনের প্রবলেম হয়,
ফার্স্ট বেবির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে।
হ্যাঁ, আর প্রথম বেবি থাক, কিছু করার দরকার নেই, কিন্তু তখনও তো আমি অল্প বয়স, এই সময় আমার বাচ্চা ডেলিভারি হওয়া আমার জন্য রিস্ক, তারপর কিছু করার ছিল না, যেহেতু পিকনিক হয়ে গিয়েছিলাম, তারপর স্কুলে যাওয়া বন্ধ করে দিছি আস্তে আস্তে। কিন্তু পড়াশোনার প্রতি আমার প্রচুর নেশা ছিল, আমি স্কুল যেতাম না, কিন্তু আমি বই বসে বসে বাসায় পড়তাম, আর বলতাম কি বেবি হোক, বেবি হওয়ার পরে আমি যে পরীক্ষা দিব, আমি পড়াশোনা করব।
আমি একটু জাস্ট খালি নক করতে চাই, আমি বিশ্বাস করি যে আজকের এই হ্যালো ইট 920 শুনছো, যে সাবিনা আজকে এখানে এসে জীবনের গল্পটা বলছে, এরকম অনেক সাবিনাই আজকে হ্যালো ইট 920 শুনছো। আমরা তাদেরকে বলতে চাই যে আমরা বারবারই বলি, জীবনের এমন কোন গল্প এখানে প্রচার করা হয় না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। সেই সব সাবিনাদেরকে বলছি যারা এরকম 10-11 বছর বয়সে কিংবা 12 বছর বয়সে প্রেমে পড়ে গিয়ে একেবারে ঘুমের ট্যাবলেট খাওয়ার মতো অবস্থায় চলে যান, এবং যারা এই ধরনের রিস্কের মধ্যে লাইফকে নিয়ে যাওয়ার সম্ভাবনায় থাকেন, তারা আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, এবং শুনে আজকে যে জায়গাটায় সাবিনা দাঁড়িয়ে আছে সেটাকে একটু আত্মস্থ করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। তারপরে
প্রেগনেন্ট হলাম, এরপরে যে আমি ডাক্তারি ট্রিটমেন্ট করাবো, ওটা করার মতো ও আমাকে কখনোই ডাক্তার কাছে নিত না, বা এই যে 5 মাস হওয়ার বা 6 মাস হওয়ার পরে যে টিকাগুলো দেওয়া হয় ওই টিকা দেওয়ার জন্য কখনো নিত না। তখন 6 মাস হয়ে গেছে, তখন আমার বড় বোন আমাকে ডাক্তার কাছে নিয়ে বরাবর খরচে আমাকে টিকা দেওয়াত, আর ও আমাকে কখনো মানে এর মধ্যে যে সময়টা ছিল আমাকে 2 টাকার কোনো জিনিসও কিনে দিত না, যতটুকু ইয়া করতাম না ফ্যামিলি থেকে। আর ও যে লজিং মাস্টার ছিল, লাস্টে ও লজিং ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে চলে আসছে, আমাদের বাড়ি থেকে ওরা টিউশনই করে কিন্তু টাকা 1 টাকা আমাদের ফ্যামিলিতে দেয় না। তারপরে আমার বেবি সময় হয়ে আসছে, বেবি বাচ্চা সিজারে ডেলিভারি হওয়ার কথা ছিল, সে বাচ্চা হলো নর্মাল ডেলিভারি।
আপনাদের বাসাতেই?
বাসাতে না, আমার 2 দিন ব্যথা থাকার পরে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে নেওয়ার পরে হসপিটালে 10,000 টাকা চাইছে, যে এখন রোগী বাচ্চা উপরে উঠে আসছে, রোগী এবং বাচ্চার মার অবস্থা খুবই খারাপ, যদি সিজার না করেন তাহলে বাচ্চা আমাদের জন্য মারা যাবে। কিন্তু ওই মুহূর্তে টাকা ছিল না, তারা টাকা ছাড়া রোগী ধরবে না। তখন আম্মা আমাকে ওইখান থেকে নামিয়ে নিয়ে এসে আর্ন হসপিটালে নিয়ে আসছে, আর আম্মা বললো যে আমরা ওইখানে টাকার জন্য আমরা সিজার করতে পারি নাই। তখন তারা ওই সিজারের বাচ্চাটাকে তারা নর্মালি ডেলিভারি করালো।
আচ্ছা আচ্ছা।
তারপরে হওয়ার পরে আমি তখন তো বুঝি না, ডাক্তাররাও তেমন একটা কেয়ার করেনি, কারণ টাকা পয়সা, যারা টাকা পয়সা থাকে তাদের ট্রিটমেন্টও ভালো হয়, তো ওরকম ট্রিটমেন্টও হয়নি। বাচ্চাটা যে লং টাইম গর্ভে ছিল, ডেলিভারি হতে পারেনি, যে সিজারের বাচ্চা উপরে উঠে গেছে, বাচ্চাটা খুব মানে গায়ে শরীর একদম নীলা হয়ে গেছে। ডাক্তার বলে স্যার 2 মিনিট থাকলে বাচ্চারা মারা যেত। তারপর ডেলিভারি হওয়ার সাথে সাথে ওর পিঠে শরীরে থাবড়াইতে থাবড়াইতে ওর নিঃশ্বাস টানাইছে, ব্রেনে প্রচুর আঘাত পাইছে, ডেলিভারি তো হতে কষ্ট হয়েছে। তারপরে মানে বাচ্চা এখন অসুস্থ।
আর কি হলো আপনার ছেলে নামে?
পরে ছেলে হয়েছে,
ছেলে। ওকে।
হ্যাঁ, ডাক্তাররা ধারণা করছে যে হয়তো বাচ্চাটা অ্যাবনর্মাল হতে পারে। আমার খুবই খারাপ লাগছে যে আমার একটা বাচ্চা হলো সেটা আবার অ্যাবনর্মাল হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি একটু সুস্থ রাখো, আর যেরকমই হোক তুমি সুস্থ রাখো, প্রতিবন্ধকরে যেমনই হোক, আমার বুকটা যেন ঠান্ডা থাকে। আমি এত কষ্ট করছি, আমার কষ্টটা যেন সাকসেসফুল হয়। কিন্তু তখনও ও ওর বাড়িতে নিউজটা দেয়নি। আমার আব্বা অনেক বলছে যে আমার মেয়েটাকে এতদিন হয়ে গেছে তোমার বাড়িতে নাও না, তোমাদের বাড়িতে একটু নিয়ে যাও আমার মেয়েকে, মেয়ে তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছে করে না, তোমার বাড়িতে নাও, একদিনের জন্য নিয়ে ঘুরে নিয়ে এসো। কিন্তু ও কখনো ওর বাড়িতে নেয়। ওর ধারণা আমার বাবা যদি ওদের বাড়িতে আমাকে পাঠাইতে পারে তাহলে ওর আর কিচ্ছু দিবে না। ওর ইচ্ছে হচ্ছে যে আমাকে কিছু দিলে তারপরে ওদের বাড়িতে আমাকে নিবে। বেবি হওয়ার পর বেবিটা অসুস্থ, প্রায় 20 দিন আমরা হসপিটালে ছিলাম। তখন আমার আব্বা বলছে দেখো তোমার বাচ্চাটা অসুস্থ, বাবা মার কাছে দোয়া চাও। বলছে না, আমার বাবা মার কাছে দোয়া চাইতে হবে না, আমার বাবা এমনি দোয়া করবে, আমার জন্য আমার প্রতি এমনি খুশি আছে। তো বেবিটাকে পরে নিয়ে আসলাম আমরা। আমার যে শারীরিকভাবে যে প্রবলেমটা হয়েছিল ওই সমস্যাটা রয়ে গেল, কারণ তখন আমরা বাচ্চাটা নিয়ে খুব টেনশন ফিল করছি। বাচ্চাটার লাস্ট পর যেমন হয়েছে যে ওর গায়ের রক্ত ইয়া দেখা দিল, যে ওরা 10 দিন পর্যন্ত বুকের দুধ মুখে দিতে দেয়নি, স্লানের উপরে রাখছে, পরে ব্লাড লাগছে। আমার আম্মা সেই ব্লাড দিল, আমার আম্মার ব্লাডের সাথে মিলছে। বলা যায় একটা কথা যে আসলে মানুষ কতটা করুন নিষ্ঠুর হতে পারে। যখন আমাদের হসপিটালে তখন ও ছিল, আমি ছিলাম, আর আমার আম্মা ছিল। যখন ব্লাড রাখবে বলছে, তখন ডাক্তার আমাদের বলছে 3 জনকে যাওয়ার জন্য, আমরা টেস্ট করার জন্য। আমরা টেস্ট করতে গেলাম, তখন ও বললো কি যে আমার তো গায়ে রক্ত নেই, আমি রক্ত দেবে কিভাবে? এত ঠিক বেবিকে একটু রক্ত দিবে? ও বলে কি আমি আমার রক্ত মিললো আমি দিতে পারবো না, আমি রক্ত দিলাম বাঁচবো না। তারপর আমার আম্মা রক্ত দিলাম, আমার আম্মা বলছে আমি যদি মরেও যাই তো আমার মেয়ের সুখের জন্য আমি রক্ত দিয়ে যাবো, আমার মেয়ের বুকটা তো ঠান্ডা থাকবে, ও বেবিটা যদি বাঁচে তো আমি বলতে পারবো আমার মেয়ে যে আমার মা আমার বাচ্চার জন্য কিছু করছে। তারপর আমার মা রক্ত দিছে, তো আলহামদুলিল্লাহ আমার বাবু সুস্থ।
প্রথম কথা হচ্ছে ব্লাড দিলে এরকম কিছুই হয় না, বরং ব্লাড দেওয়াটা শরীরের জন্য ভালো। ওকে।
পরে আমরা এসে বললাম আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, বললাম বাসায় আসার পরে। তো বেবি হওয়ার পর বেবির তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এটা থাকে ছোট বাচ্চাদের, যখনই কোনো অসুখ বিসুখ হতো ওগুলো ট্রিটমেন্ট করতো না। ও বলতো কি যে না আমি আমার থাকা কেন, তোমার বাপে আমার কি দিছে, তোমার বাচ্চা চিকিৎসা করবো, আমার তো কোনো অসুখ বিসুখ হলে সেটা ট্রিটমেন্ট করবো তো দূরের কথা, ওর নিজের বেবি ট্রিটমেন্ট করতো না, একদম ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে, এমন জোরে জোরে শ্বাস নিচ্ছে বাচ্চাটা। আমি বললাম আমার এই যে দেখেন বাবুর তো খুব শ্বাসকষ্ট হচ্ছে, যদি সাথে সাথে ট্রিটমেন্ট না করা হয় অবহেলা করলে কিন্তু বাচ্চা বাঁচে না, ডাক্তার কাছে নিয়ে যাওয়া দরকার। বলে কি আমারও বলো কি তোমার আব্বারও বলো তুমি তোমার বাপে আমার কি দিচ্ছে, তা আবার আমার আব্বার যাই বললাম যে আব্বা ওর তো অনেক ঠান্ডা ওর ডাক্তার কাছে নেওয়া দরকার, কত আর ছেলের তো স্বাস্থ্যই শুকায় নাই, তো মোর তো কিছু হলে স্বাস্থ্য শুকাতো, আর আমার কেন ঠেকা আমি ডাক্তার কাছে নেবো, যার ছেলে তারে বলো আমার বলো আজকে
বাপার জামাই মোটামুটি ফুটবল খেলছে আপনাদের, আপনাদের অবস্থাটা হয়েছে এখন এরকম?
হ্যাঁ এরকম হয়েছে, তো আব্বা তো টোটালি ঘরে বাজারই করতো না, বললাম যেটা যে এমন হতো যে বাজার করতো না বলে আমাদের ঘরের চাল ছিল, তখন জমি করতো ঘরের চালটা ছিল, গরু ছিল, আর পুষ্করণী থেকে আমাদের পুষ্করণী থেকে যে না কাঁচি আছে না ঘাস কাটার, গাছ কাটার কাঁচি দিয়ে প্রতিদিন শাক উঠে আনতাম অনেকগুলো করি, এই শাকগুলো বেশি করে রান্না
পুষ্করণীর ধার দিয়ে হতো না, পুকুরের ধার দিয়ে হতো,
রান্না করতাম সিদ্ধর মতো হতো, তেলও থাকতো না তেমন হতো,
বাবা রাগ করে বাজারি করতো না,
হ্যাঁ বাজারি করতো না, করলে খুব কম করতো অনেক কম, মানে মাছ মাংস তো আনাই একদম টোটালি বন্ধ করেছে, কারণ ওর পছন্দ করতো না আমার আব্বা,
হ্যাঁ যাই হোক, হ্যাঁ
তো বাচ্চারা ট্রিটমেন্ট করতো না। ও একদিন এরকম হয়েছে যে ও বাবুটার হাতে যে চুলকানি হয়, চুলকানি হয়ে হাতে ঠোসা পড়ে, বড় বড় ঠোসা পড়ছে হাতের মধ্যে, দুই হাত ঠোসা পড়ে, আঙ্গুল গুলো মানে ও এরকম করে রাখে বাঁকা করতে পারে না, আঙ্গুল গুলো একদম বাঁকাই করতে পারে না, ফুইলা একদম যে মরা মানুষের হাত পা এরকম হয় না, ফুইলা সাদা হইয়া ফুলে ফুলে রয়েছে, হাত বাঁকা করতে পারে না, বাবু খুব কানাকাটি করে খাইতেও পারে না। তো আমি আমার আব্বা এনে দেখালাম যে আব্বা দেখেন ওর একটু ডাক্তার কাছে নেওয়া দরকার, তা আব্বা আমাকে সেম একই কথা বললো যে ওর ছেলেকে আমি চিকিৎসা করবো কেন, ওরটা ওর বলো ও তো আমাকে একটা কথা না টিউশনি করে কি করে, তারপর তাও ঠিক আছে ও টিউশনি করে কি করে, ওর ওর নিজের বাচ্চাটা ট্রিটমেন্ট করতে পারবে না ও, তাও করবে না, আবার ওরে যেয়ে বললাম, ও বলে আমার কাছে টাকা নাই আমি আমি কিভাবে করবো, তখন আমি বললাম যে আসলে আপনার কাছে টাকা নেই আপনি যে টিউশনি করেন আপনি কি করেন এই টাকাগুলো, তখন আমার ছোট ভাই আমার বোন আমার সাথে ছিল, যখন আমি আমি কখনো ওরে মানে উল্টা একটা কথা বলে উল্টা কিছু বলতাম না, তো ওই দিন বলছিলাম যে কি বাবুরে ডাক্তার কাছে নেওয়া যায় না, তো এই কথা বলাতে আমার ভাই বোনের সামনেই আমাকে মারলো, মারার পরে আমার ভাই ছোট আমার তারপরে খুব রাগ হয়েছে যে আমার সামনে আমার বোনকে মারে খুব রাগছে, তখন আমার ভাইকে সামলালাম থাক কিছু বলিস না কারণ কিছু বললে হয়তো রাগ করে চলে যাব, ও সত্যি সত্যি আমাকে মারলো মেরে এরপরে চলে গেছে, ওকে কেউ কিচ্ছু বলে নাই, ও এমনি চলে গেছে, ও ডাক্তার কাছে নিবে না ওর চিকিৎসা করাবে না।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ, আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে আমার সঙ্গে রয়েছে সাবিনা তার জীবনের গল্প নিয়ে। আমরা বিশ্বাস করি সমাজের অসংখ্য সাবিনা যাদের জীবন সাবিনার মতো হতে পারত তারা আজকে সাবিনার কাছ থেকে অনেক কিছু শিখবে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, একটু পরেই ফিরে আসছি। আর সাবিনাকে দেখার জন্য এবং সাবিনাকে মনে করে যারা ফেসবুকে আজকে জয়েন করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে, যারা আজকে ফেসবুকে জয়েন করছেন তাদের মধ্যে থেকে দুইজন পাচ্ছেন ক্লোজ আপের শোর জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা সবচেয়ে বেস্ট কমেন্ট যিনি করবেন তাকে আমরা দিব ক্লোজ আপের শোর জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পর আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এবং সাবিনাকে যদি আপনি দেখতে চান ওকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে কমেন্টস হচ্ছে আপনি চলে আসতে পারেন আমাদের এই বোনটিকে দেখার জন্য আমাদের ফেসবুকে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা এবং আমরা সাবিনাকে শুনছি সাবিনার জীবনের গল্পে। আমরা সাবিনার কাছে আবারও ফিরে যেতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ, আর চিকি প্রিয়া আপনার সঙ্গে রয়েছে। আর যেটা বারবারই বলছি যে হ্যালো 8920 তে আজকে যারা ফেসবুকে জয়েন করে আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন তাদের মধ্য থেকে আমরা দুইজনকে দিব ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আর যারা কমেন্টস করছেন সেই সব কমেন্টসকারীদের মধ্য থেকে বেস্ট কমেন্টস যিনি করবেন আমাদের টিম মেম্বারদের মতানুসারে তাকে দেওয়া হবে ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, যাওয়ার পরে লাইকটা দিয়ে দেবেন, লাইক দিলে আপনি আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। সাবিনা আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে, তারপর কি হলো?
তারপর তো বাড়ি চলে গেল, আমি অনেক কষ্টে আমার আম্মার হাঁসের ডিম বিক্রি করছে, তারপর যে দুধ দিত মানুষকে, দুধে টাকা দিল, ওই টাকা দিয়ে বাবুকে ট্রিটমেন্ট করালাম। ও বাড়ি থেকে প্রায় দুই মাস পরে আসলো, সেম একই যে না আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। তো আবার সে আমাদের বাড়িতে রয়ে গেলাম। আমরা যে বাসায় যেত সেই বাসায় যে শুধু আমার আব্বা নামে, আমার আম্মার নামে নানান ধরনের গিবত বলতো। তো আমার আব্বা মানুষের কাছে এগুলো শুনে আমার আব্বা আরো রাগান্বিত হয় যে ওরা আমি খাওয়ায় পালি, তারপরে ও আবার আমার নামে গিবত বলে। তো ওরা বলছে কি ঠিক আছে শোনো তুমি কি চাও, ডাকছে বলছে যে আমার ব্যবসা করার জন্য আপনার কিছু টাকা দেন আমি চলে যাই। তোমার আব্বা বলেছে ঠিক আছে তুমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যাও, তোমার বাবা মার কাছে নিয়ে যাও, আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আমার মেয়েকে যদি আমি সুখী দেখি তাহলে তুমি যাও তাই দিব। এটা ছিল আমার বাবার একটা টেকনিক, জাস্ট যা শুধু আমাকে
এখান থেকে বিদায় করতে পারলি,
হ্যাঁ বিদায় করতে পারলেই হলো। ও ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে, তখন বেবি তো ভালোই দূর হতে পারে, কথা বলতে পারে, 2006-07 পড়ছে প্রায়। এর মধ্যে এরকম ভাবে চলতে থাকলো, ওদের বাড়ি থেকে যখন আমি আসলাম তারপর আমার আব্বা বললো তোমরা আলাদা হও, তারপরে দেখি তোমাদের কি করা যায়। আলাদা হওয়ার জন্য আমার আব্বা চাল টাল এমনি হাঁড়ি পাতিল যা লাগে টুকিটাকি সবই দিয়ে দিয়েছে যে তোমরা আলাদা হয়ে যাও। ওই দুই তিন মাস ভালোই ছিল, ও বাজার করেনি, কিন্তু ওই আমার আব্বা যে বাজারটা দিয়েছিল সেটা দিয়েই চলছি কয়েকদিন। এটা শেষ হওয়ার পরে সে আবার বেন দিল তোমার বাবার কাছে যাও, আবার টাকা নিয়ে আসো, চাল নিয়ে আসো। তারপর আবার আমার বাবার কাছে আসলাম, আমার বাবা অনেক বকাঝোকা করে আমাকে বলে যে তুই আমার মান সম্মান নষ্ট করবি, তুই আমার কোন ছেলে মেয়ে কাউকে পছন্দ করে বিয়ে করে না, তুই বিয়ে করছ, তুই এখন আমার বাড়ি থেকে চলে যা, আমার কাছে আব্বা আমাকে অনেক আদর করছে এবং অনেক বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেয়। সাই সব বলি যে দেখেন তুই আব্বা আমাকে এগুলো বলছে, ও আমাকে বলে দেখছো তোমার বাবা তোমার দেখতে পারো না, আমার বলছে তুই মরতে পারিস না তোরে কেউ দেখতে পারে না, তোর বাবা যদি তোর দেখতে পারতো তোরে কিছু দিত, তোরে বাড়ি থেকে বের করে দিছে না। এরপর আর ও কোনো বাজার টাজার করলো না। আমরা আলাদা হয়েছি, আমার বোনের একটা পুরনো বাড়িতে গেছিলাম, আমরা আলাদা হয়ে ওই বাসায় ছিলাম, ভাড়া ছিল না মানে এমনি আমরা থাকতাম ওই বাড়িতে। তো ও করলো কি আমাদের পাশের গ্রামে একটা লজিং ঠিক করলো, ও আমার রাইখা ও লজিং বাড়িতে চলে গেছে, ঘরে কোনো বাজার করে না, কিচ্ছু করে না, তেল নুন কিচ্ছু আনে না, লজ্জায় কাউকে বলি না, সবাই বলবে কি তুই তো বিয়ে করেছিলি, তোর বাবা তো রাজি ছিল না। তিন দিন পর্যন্ত একদম স্টেজ না খেয়েছিলাম। ও সন্ধ্যার সময় আসতো, সন্ধ্যার সময় আইসা হয়তো বড় জোর একটা শার্ট বা লুঙ্গি এটা সেটার জন্য নেওয়ার জন্য আসতো। মানে একদিন আমি পায়ে যাই লুটাই পরে পায়ে ধরি যে দেখেন আমাকে কেন আপনি এত কষ্ট দিচ্ছেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো আপনাকে ভালোবাসি, আমি ভালোবেসে আপনাকে বিয়ে করছি, আমি কি দোষ করেছি, আপনি আমাকে কেন এত কষ্ট দেন, আমার তো কোনো অন্যায় ছিল না। ওই মুহূর্তে ও আমাকে পাটা ঝাড়া মেরে আমাকে পালায় রেখে চলে গেছে, কিন্তু তখন আমার ঘরে কিচ্ছু নেই, আমি কিচ্ছু খেতে পারি না। বেবিটার যে আমি একটু এক প্যাকেট বিস্কিট কিনে খাওয়াবো ওরকম সামর্থ্য তো আমার নেই, নাই আমি নিজেও ঘরে কিছু নাই। একদিন ভাত রান্না করছিলাম, সে ভাতটা আমি একদিনে বা তিন দিন খাইছি, এক মুঠ করে ভাত খাইতাম, চিন্তা করতাম এই আজকে যদি সবগুলো ভাত খেয়ে ফেলি তাহলে কালকে আবার খাবো কি, এরকম ভাবে আমি দিন কাটাইছি। তারপরে আমার পাশে আমার ফুপু ছিল, আমার ফুপু বলতেছে কি রে তোর আমি কতদিন যাবো দেখি না রান্না করতে, সেই কবে একদিন রান্না করছো এরপরে আর দেখি না রান্না করতে, কি খাস, আমি রান্না করছি তখন আপনি বাসায় ছিলেন না, আমি যখন রান্না করছি সত্যি কিন্তু তখন আমি রান্না করি না, আমার ঘরে কিচ্ছু নাই। তারপর আমার ফুপু বলতেছে তোর মুখটা অনেক শুকনো শুকনো, তুই কথা বলতে পারতাস না, তোর জিভে কথা আসতেছে। তারপর আমার ফুপু যাই রুম ঘরে গেছে, ঘরে যাই দেখি আমার লবণটাও থাকে তাও নাই, কিচ্ছু নাই ঘরের ভিতরে, আমি কিছু খাবো বাবুটারে নিয়া। আমার ফুপু যাই আমার জোর করে নিয়ে ফুপুর করে খাওয়াইছে, আমি কারো কাছে বলি না লজ্জায়, কারণ চিন্তা করি যে আমি আমার ভালোবাসার মানুষটাকে কারো কাছে ছোট করতে চাই না। বলছি ফুপু কাউকে কিছু বললেন না সরম এগুলো, আমার ফুপু বলতে আচ্ছা ঠিক আছে বলবো না কাউকে, কিন্তু আমাকে এই কথা বলে আমার ফুপু যে আমার আম্মাকে বলে আসছে। তারপর আমার আম্মা আসলো, আমার আম্মা আসার সময় আমার জন্য হলুদ মরিচ থেকে শুরু করে এভরিথিং কিছু তরকারি নিয়ে আসছে, কারণ আমার আম্মাও ভয় পাচ্ছে যে আমার আম্মা যদি আমাকে আবার এসে বাড়িতে নিয়ে যায় তাহলে আব্বা আবারও আগের মতো বাজার করবে না, খাওয়াবে না। আমার আব্বা এমনও করছে যে আমার আম্মার জন্য কোনো কাপড় চোপড় আনতো না, আমার জন্য কাপড় চোপড় আনলে যদি ওই কাপড়টা আমি পরি, কারণ ও তো আমাকে কোনো কাপড় দিত না। তখন এমন হয়েছে যে আমরা দুজন আমার মা গোসল করে আসতো, তারপর ওই কাপড় শুকাইলে আমি গোসল করতাম। তো আম্মা বলতেছে দেখ তুই যদি দূরে থাকোস তাহলে তোর হয়তো আমি লুকাই লুকাই কিছু দিয়ে তোর তোর আব্বা বাজার করবে। তো আব্বা আমার সাথে রাগারাগি করার পর আম্মাও তেমন একটা বেশি জানা, আর আমাকে তুমি শোনাই না যে ঘরে বাজার করে না,
মানে ওর যে অসঙ্গতি ছিল ওর যে খারাপ আচরণ গুলো ছিল সেগুলো আপনি কাউকে শেয়ার করতেন না। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য প্রেস্টিজ, আমরা সবসময় কথাটা আমাদের সোসাইটি মেয়েদেরকে শিক্ষা দেয় স্বামী হচ্ছে স্ত্রীর জন্য অহংকার, স্বামী যেটা করে সেটাই স্ত্রীর জন্য গর্বের, কিন্তু সেটা মেনে নিয়েই মুখ বন্ধ করেই আমাদের সমাজের অসংখ্য মেয়েরা মুখ বুঝে যে অত্যাচারগুলো সহ্য করে, সেটার প্রধানত দুটো কারণ থাকে। একটা হচ্ছে তারা এথিক্সে বিলিভ করে, সেটা যদি সেটেল ম্যারেজ হয় তারপরেও তারা এটা মেনে নিয়ে এই জিনিসটা, ইভেন বাবা মার কাছে বললেও বাবা মা বলে যে চেপে যাও কারোর কাছে বলো না, এগুলো কারোর কাছে শেয়ার করো না। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যদি এটা লাভ ম্যারেজ হয়, যদি নিজের ইচ্ছে করে বাবা মার অমতে বিয়ে করেছে, তাহলে তার কোনো অপশনই থাকে না। যাই হোক, আপনার জন্য তো ডাবল দুদিক থেকে প্যারা। তারপর
ও একদিন আসলো, আয়সা ওর কাপড় চোপড় টুকিটাকে যা ছিল এভরিথিং, একটা সিরা লুঙ্গি পর্যন্ত কিচ্ছু রাখে না, একদম সব ডেকে বসছে। বড় পর তখন আমি বুঝতেছি হয়তো ও একবারই চলে যাচ্ছে, তখন ওর আমি হাতে ধরছি, পায়ে ধরতেছি, দেখেন আপনি কোথায় যাচ্ছেন, আমি বাড়ি চলে যেতেছি, আমি একবারই চলে যাব, এই কথা বলে মানে যা ছিল, সাধারণত তো টিচার ছিল, তারপর ওর কিছু গাইড টাইড ছিল, কিছু বই টই ছিল, কিচ্ছু রাখে নাই, সব ডেকে বইরা নিয়ে চলে
গেছে।
হ্যাঁ, এখানে রেখে চলে গেছে। কিন্তু ও যাওয়ার আগে একটা কাজ করতো, রাত্রিবেলা বাড়ির পাশে জঙ্গলের মধ্যে বসে থাকতো, দেখতো বাড়িতে কেউ আসে কিনা,
লুকায় লুকায় মানে চলে গেছে বাড়ি থেকে।
হ্যাঁ,
আপনাকে একা ফেলে রেখে গেছে এবং লুকায় লুকায় জঙ্গলের মধ্যে পাহারা দিচ্ছে যে রাতের বেলা কেউ আসে কিনা।
হ্যাঁ,
কি করতেন রাতের বেলা যখন একা একা থাকতেন?
আমি সারা রাত কান্না করতাম, দিকে মানে এমন একটা বাড়িতে ছিলাম চারদিকে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একদম নিরিবিরি, বাবুরে নিয়ে বুকে জড়ায় চুপ করে সন্ধ্যা হইলে শুয়ে পড়তাম।
ভয় লাগতো না?
মানুষের ভিতরে যখন এত কষ্ট থাকে তখন আর ভয় থাকে না। তারপর ও আইসা, ও চলে গেল বাড়িতে।
যে মানুষটাকে আমরা এত হাস্যোজ্জ্বল দেখেছিলাম প্রথম ঘন্টাতে প্রিয় শ্রোতা, একেবারে গল্পের শেষের দিকের আমরা চলে এসছি, তাকে কি অবস্থায় পাচ্ছি, এটাই আমরা বলি যে এই হাসিটা শেষ পর্যন্ত থাকবে কিনা। যাই হোক, হ্যাঁ, তারপর
বাড়িতে যখন চলে যায় তখন আমার আম্মা জানতে পেরে আমাকে আবার এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার আসে, আইসা আবার মাপ টাপ চায়, তারপর আবার আমাকে নিছে, আমাকে নিয়ে আবার একটা বাসায় গেল, আমরা ভাড়া থাকি, ওখান থেকে টিউশনি করে। তা আমি বললাম ঠিক আছে, আপনাকে আমি কিছুই দিতে পারি নাই, আমার বাবা তো আপনাকে কিছুই দিল না, তা আমি আপনাকে খুশি করার জন্য আমি নিজে চাকরি করে আমি আপনাকে দিব, আমি কাজ করব। তখন আমাকে নিয়ে বিভিন্ন গার্মেন্টস লাগাইতো, তো গার্মেন্টস গুলোর পরিবেশ তেমন ভালো পাইতাম না, পড়াশোনা করি নাই তেমন, ধরেন 8-9 পড়া একটা স্টুডেন্ট কেউ কিরকম চাকরি করতে পারে। তারপর আরেকটা স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ছিল তিনি আমাকে প্রপোজ করলো। তারপর ওরে আমি সব শোনাইছি, বলছি যে দেখেন যে এরকম এই লোকটা আমাকে এগুলো বলে কি করব। তখন আমার বলে কি, তোমার তো কাজ করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এই জন্য তুমি এসব ওজোর দেখাও, এগুলো বলতো আমার কথা বিশ্বাসই করতো না। তারপর আবার আরেক গার্মেন্টস শিখেছি, এমব্রয়ডারি একটা কাজ শিখলাম, ওইখানেও এরকম মেয়েদের নাইট করতে হয়, ছেলেরা নাইট করে। তারপর ওরে বললাম যে দেখেন যে ওইখানকার পরিবেশটা ভালো না, কয় কি তুমি যেখানে যাও সেখানেই আমার একটা না একটা অজুহাত দেখাও, তুমি কাজ করতে পারবো না এই জন্য। তারপর ওইখানে কাজ করতে করতে আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়ি।
বাচ্চাটা কোথায় থাকতো যখন আপনি কাজ করতেন?
তখন থেকে আমার বাচ্চাটা আমার মার কাছে থাকতো।
আর ও কি করতো? লজিং।
হ্যাঁ, লজিং। তারপর ওইখানে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আর জবটা করি না, জবটা না করার পরে ওর বাড়িতে খবর গেল যে ওর বউকে ও গার্মেন্টসে চাকরি করায়। তো ওর বোন এই খবরটা পেলো, ওর বোন খবরটা পড়বো, ওর বোনের হাজবেন্ড আমাদের পাশের এলাকায় থাকে, আমার পাশের এলাকা থেকে শুনতে পারলো। ও আমাকে এসে বাসায় এসে বলতেছে তুমি যাইয়া না, তোমার তোমার আব্বা আম্মা তোমার বোন কেউ যে আমার বোনের জামাইকে বলে আসছে যে তুমি গার্মেন্টসে চাকরি করো। আর ওই যে আমার উপরে যে টর্চার গুলো করতো ওগুলো ওর বোনের জামাই শুনছে।
আপনি তারপরে গার্মেন্টসে কাজ করতেন, কতদিন কাজ করেছেন গার্মেন্টসে?
গার্মেন্টসে প্রায় 2 মাসের মতো করছি।
এবং এটা করে করে আপনি পরিবারে অর্থ দিতেন, ওর হাত খরচ জমাতেন।
হ্যাঁ, ওর বোনের জামাই আবার ওর বোনকে ফোন করে বলছে কি তোমার ভাই তোমার ভাবিকে এত কষ্ট দেয় জমির জন্য টাকা পয়সা, তোমার আব্বা আমাকে বিয়ে দিছে, আমার কি দিছে, আমার তো কিছু দেয় নাই। আমার ননদ আবার তার ভাইকে ফোন করে বলে। আমাকে বাসায় এসে পরে আমাকে অনেক মারধর করে, মানে এমন পরিমাণ মার যে আমি জানি না আমাকে কেন মারা হচ্ছে, নাকি মুখে এমন ভাবে ঘুষাচ্ছে যে আমি দুই হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না, মুখের মধ্যে ঘুষাচ্ছে, ডান হাতের আমার যে বুড়ো আঙ্গুলটা ওই আঙ্গুলটা ভেঙে যায়, এখন পর্যন্ত আমি ওই আঙ্গুল দিয়ে কোনো কাজ করতে পারি না, মাঝে মধ্যে ব্যথা লাগে, আর ঝাড়ু দিয়ে পিঠের মধ্যে বাড়ি দিছে দেওয়ার পর সাথে সাথে আমি জ্ঞান হারাই ফেলি। ও আমাকে এরকম প্রায় মারধর করতো, আর তো মারধর করলে আমি কান্না করতাম না, মানুষকে শোনাইতাম না। ওই দিন তো খুব বেশি হয়ে যাওয়ার কারণে অনেক জোরে দুটা চিকার দিচ্ছি, তখন পাশের বাড়ির লোকজন শুনছে, শুই না দৌড়ে আসছে, এসে দেখে কি আমি এক চিপার ভিতর বসে আছি অজ্ঞান হয়ে, তারা আমার মাথায় পানি টানি ঢেলে আমার হুশ আনে। তারপর আমাদের বাড়িতে খবর দিয়ে আমার আব্বারে বলে, আমার আব্বা কোনো সারা শব্দ দেয়নি আর কিছু বলেনি। তারপর আমার চাপ দিল যে তো বাপের বল বাড়ি করে দিতে না জমি লিখে দিতে, আমার আব্বারও বললাম জমি লিখে দিতে, তারপরে আমার আব্বা জমি লিখে দিল, বাড়ি করে দিল,
জমি লিখে দিল, বাড়িও করে দিল।
হ্যাঁ,
কোথায় বাড়ি করে দিল?
সেটা আমাদের বাপের বাড়ির পাশেই। তখন আমি চিন্তা করলাম যে আমার লাইফটা আসলে এইভাবে চলে না, আমি পড়াশোনা তো বন্ধ করে দিয়েছিলাম, সে আমাকে পড়াশোনা করায়নি, আমি অনেক চেষ্টা করছি পরীক্ষাটা দেওয়ার জন্য, দেওয়ার জন্য ওর হাতে টাকাও দিছি, আমাকে বলছি কি আমার দেশে তোমার ভর্তি করছি, কিন্তু আমাকে ভর্তি করে না, এইভাবে আমার দুইটা তিনটা বছর পাস করে নিচ্ছে। লাস্টে আমার নিজের উদ্যোগেই আমি বিয়ের আগে আমার গলার একটা চেন ছিল, আমি বলছি গলার চেনটা বিক্রি করে আমি পড়াশোনা করবো, দিয়ে একটা টিউশনি করছি, দুই চার মাস টিউশনি করার পরে কিছু টাকা আসে, ওই টাকাটা দিয়ে যেয়ে আমি ভর্তি হই, কারণ পাশের যে স্কুলে আমি পড়াশোনা করছি স্কুলের আমার ইয়ারমেট সবাই উপরে উঠে গেছে, তখন আমার আর ওই স্কুলে ভর্তি হওয়ার মতো ছোটদের সাথে পড়াশোনার মতো মন মানে ছিল না। তারপরে যে দুই কিলোমিটার দূরে একটা মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসা থেকে পরীক্ষা দিই, মানে পরীক্ষার সময় আমার প্রচুর পেন দিয়ে যাতে আমি পড়াশোনা না করতে পারি, আমার মেট্রিকে প্রত্যেকটা বই আমার সাক্ষী, আমার চোখের পানি, আমাকে মানসিক ভাবে শারীরিক ভাবে টর্চার করতো, আর আমি পড়তাম নিচের দিকে তাকাই গেলে কান্না করতাম, আর পড়তাম মাত্র আট মাস পড়াশোনা করে আমি মেট্রিক পরীক্ষা দিই, তাও মোটামুটি রেজাল্ট হয় 4.06 আসে।
কত বছর গ্যাপ ছিল আপনার পড়াশোনায়?
তিন বছর গ্যাপ ছিল,
তিন বছর গ্যাপ ছিল, তারপরেও আপনি নিজ ইচ্ছায় আপনি মেট্রিক পরীক্ষা দিলেন?
হ্যাঁ, তারপরে আমার রেজাল্ট, আমার মাদ্রাসার সব হাইস্ট রেজাল্ট আমার আসছে,
মানে আপনার ক্লাসমেটদের মধ্যে আপনার সবচেয়ে হাইস্ট রেজাল্ট ছিল।
হ্যাঁ, কলেজে আবার ভর্তি হলাম, তাও আবার নিজের উদ্যোগেই, সেখানে বাবা ভর্তি করতে চাইলেন না, বাবা পড়াশোনা করে,
বাবা জামাই কেউ চায়নি,
না কেউ চায়নি, মেট্রিক পরীক্ষা দরকার টিউশন করে টাকা জমা রাখছি, ওটা দিয়ে কলেজে ভর্তি হলাম, তারপরে ইন্টার পাস করলাম, ইন্টারও এরকম কষ্ট করে। প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ কোন দানবীয় ব্যক্তি থাকে যে তার সহযোগিতায় সে আমাকে টাকা দিয়েছে।
আপনাকে কেন সহযোগিতা করলো?
তো নামটা উল্লেখ করে, তার নাম হচ্ছে হাসান, সে মালয়েশিয়া থাকে, সে আমাকে বড় বোন ডেকেছে, তো বোন ডেকে সে আমাকে সহযোগিতা করেছে, বলতো যে আমি পড়াশোনা করিনি, পড়াশোনা মূল
পরিচয়টা কিভাবে হলো তার সাথে?
ফ্যামিলিগত ভাবেই কোন ভাবে হয়েছে পরিচয়টা, সেটা লং টাইম
হিস্টরি। যাই হোক, সে ব্যক্তি আপনাকে কোন একটা ভাবে আর্থিক হেল্প করলো, যেটা আপনার হাজবেন্ডের করার কথা কিংবা আপনার বাবার করা,
আমাকে হ্যাঁ ওটা হেল্প করেছে। তারপর লাস্ট পর্যায়ে বাবাও কিছু কিছু দিত, যখন দেখে যে আমি ভালো মেধাবী, আশেপাশে যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসার আমাকে এক নামে চিনত, সাবিনা নামে একটা মেয়ে বাচ্চা আছে, সে খুব ভালো পড়াশোনা করেছে, খুব ভালো রেজাল্ট করছে।
তখন আপনার বাচ্চার বয়স কত?
বাচ্চার বয়স তখন আড়াই বছর প্রায় হয়ে গেছে,
আড়াই বছর।
তখন ওরে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, আড়াই বছর বয়সী,
আড়াই বছর বয়সে স্কুলে ভর্তি করে দিয়েছেন,
প্রাইমারি থেকে ওয়ানে ভর্তি করে দিয়েছি
আড়াই বছর বয়সে।
হ্যাঁ,
আরো আড়াই থেকে তিন বছর পরে দেওয়া উচিত ছিল, এত ছোট বয়সে বাচ্চাদের তো স্কুলে দেওয়া ঠিক না।
পড়াশোনার প্রতি আমার এতই যে আজ আমি চাইছি আমার বাচ্চাটাকে অল্প বয়সে আমি পড়াশোনা অনেক দূর আগাইনি।
ওকে, তারপর
আর আমি ইন্টার পাস করার পরে আমি
মাদ্রাসা থেকে, আপনি ইন্টার পাস করলেন?
না, মাদ্রাসা থেকে, কলেজ থেকে,
কলেজ থেকে পড়লেন। ততদিনও আপনার হাজবেন্ড লজিং করেই যাচ্ছে?
হ্যাঁ, লজিং করে যাচ্ছে। তারপরে ভার্সিটি এডমিশন দিব, সেখানে ভার্সিটি কেউ বলে যে পড়াশোনা করা দরকার নেই, আর দরকার নেই, আমি বলে না পড়াশোনা করবো, ভালো রেজাল্ট হয়েছে, ভার্সিটি কোচিং করলাম, ন্যাশনাল পরীক্ষা দিলাম, ন্যাশনাল পরীক্ষা দেওয়ার পরে তিতু মেরে চান্স হলো, পলিটিক্যাল সায়েন্সে তিতুমের চান্স হয়েছে। আমি কি বলবো যে ওই দিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল, যেদিন আমার রেজাল্ট হয়েছে যে তিতুমের আমার চান্স হয়েছে, ওই দিন আমার বেবির পিএসসি রেজাল্ট হয়েছে, আর আমার ন্যাশনালের ইয়ে হয়েছে,
প্রাইমারি স্কুল সার্টিফিকেট।
হ্যাঁ, ও তখন ফাইভ পাস করে ফেলছে।
প্রিয় শ্রোতা, এতটুকু গল্পে আমরা এরোপ্লেনের গতিতে গিয়েছি, আমরা শুধু সামারিটা বোঝানোর জন্য, মা তিতু মিরে ভর্তি হতে যাচ্ছে, ইনফ্যাক্ট রেজাল্ট হচ্ছে, আর সেই সময়ে ছেলেরও রেজাল্ট হচ্ছে পিএসসি প্রাইমারি স্কুলের, আড়াই বছর বয়সে ওকে স্কুলে দিয়েছিলেন, ওর রেজাল্ট কি হলো?
ও পাস করছে, মোটামুটি ভালো রেজাল্টই করছে। আর আমার আব্বা আমাকে বলেছিল লয়ার করবে, টিচারদের মতামতে যে লয়ার করতে হলে আমি কি করতে হবে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো তাহলে ভালো করতে পারবা, পলিটিক্যাল সায়েন্স চাইলাম, ওই সাবজেক্ট যে সাবজেক্ট চাইছি ওই সাবজেক্টই আসলো। এরপরে ওর একটা চাকরি হয় উত্তরাতে কেয়ারটেকারে, তো ওই বাসায় থাকার পরে আমি ইন্টার পাস করার পরে ওর বাসায় চলে গেলাম, এর আগ পর্যন্ত যে বাড়িটা আমার আব্বা করে দিয়েছিল ওই বাড়িতে আমি একা থাকতাম, ও দুই বছর পর্যন্ত আলাদা ছিল, তারপর মানে ওই কেয়ারটেকারের চাকরি করতো ওই বাসায় ছিল। ও যে দূরে ছিল, দূরে থাকার অবস্থা ঠিক আগের মতো সেম, যেরকম কাজগুলো করতো ঠিক ওই একই কাজ করতো। ফার্স্টে আমি যে অত্যাচারের কথাগুলো বলতাম, ওরা যে এই মাঝখানে ঠিক একই রকম আচরণ আমার সাথে করতো, ও আমাকে বিয়ে করে কিছু পাইলো না, আমাকে বিয়ে করে
বাড়ি তো করে দিল, যে বাড়ি চাচ্ছিল সে বাড়ি করে দিল, সবকিছু তো হলো,
তাতেও খুশি না, ও বলে যে জমি দিছে তোমার নামে, বাড়িও তোমার, জমিও তোমার, আমার তো কিছু দেয়নি। তো ওর ইচ্ছে ছিল যে জমিটা অর্ধেকটা ওর নামে লিখে দিবে আর আমার নামে অর্ধেকটা থাকবে, তা আমার আব্বা বলছে যে জমিটা যা তোমার নামে আমি অর্ধেকটা লিখে দিব কেন, কারণ আমার মেয়ে, আমার মেয়ে তার ওয়ারিশ পাবে বাপেরটা, তুমি পাবা কেন, তোমার বাবার সম্পত্তি কি তুমি কি আমার মেয়ের নামে দিবা?
আপনার বাবা তার জায়গা থেকে 100% কারেক্ট কাজটাই করেছে।
তারপরে ও যে এর আগে একটা অফিসে চাকরি করতো, তো অফিসে একটা মেয়ের সাথে মেলামেশা করতো, মানে চলাফেরা করতো, ওই মেয়েটার সাথে মেলামেশা করতো, চলাফেরা করতো, আমি নর্মালি ভাবেই দেখতাম, তো মেয়েটার কিছু টাকা পয়সা ছিল, ওর লোভ ছিল ওই টাকা পয়সার দিকে। সাবিনা যদি না থাকতো তাহলে মোর বিয়ে করতে পারতাম, বিয়ে করলে হয়তো এই লাখ লাখ টাকাগুলো আমি পেতাম। তো ওর ধ্যান ধারণা ওইটা, ওর বাড়ি দিছে, জমি দিছে সব সাবিনার। ও ইন্টার পাস করছে এখন, ওর সার্টিফিকেট হয়ে গেছে, আর আমার তো কিছুই রইল না। ওর ধ্যান ধারণা এরকম। তো একদিন রাত্রিবেলা আমাকে বলতেছে তুমি একটা চাকরি বাকরি করো। তো আমি বললাম যে আসলে চাকরি বাকরির জন্য আমি অনেক জায়গায় অলরেডি সিভি জমা দিছি। একদিন আমাকে বলছে কি তুমি চাকরির জন্য বাইরে যাও না কই যাও কোথায় যাও কি করতে চাও,
সন্দেহ করা শুরু করলো।
হ্যাঁ, কিন্তু বিশ্বাস করবেন আমি এই যে এখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সেই প্রথম থেকে যেরকম ছিলাম লাস্ট পর্যন্ত
ঠিক ওই। আজকের দিন আপনি চলে এসেছেন, আপনার কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে এখন আপনাদের দুজনের মধ্যে অবস্থাটা কি? ও কি আপনার সঙ্গে থাকে?
না, ও এখন আমার সঙ্গে থাকে না।
কি হয়েছে?
ও ওই যে উত্তরাতে যে বাসায় ছিলাম ওই বাসাতে একদিন ও আমাকে যেরকম বললো যে তোমাকে বিয়ে করে আমি কিচ্ছু পাইলাম না, তুমি যখন চলে যাও তুমি এখন চলে যাও, তুমি চলে গেলে আমি বিয়ে করতে পারবো, সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো, লাখ লাখ টাকা নিয়ে বিয়ে করতে পারবো, তুমি যাও না কেন, এখনো যাও না কেন, তুমি মরতে পারো না। তো আমি আলাদা ভাবে তখন বাসা দেখছি ঠিক আছে যে আপনি যদি আমাকে এরকম করেন তো আমি আলাদা ভাবে বাসা নিয়ে আমি আলাদা চলে যাই, আমি একটা চাকরি করে চলতে পারবো। তারপর আমি যাইনি ওর কাছে ছিলাম। একদিন রাত্রে দেখলাম কি আমাকে মারলো আর কি, অ্যাটাকার ছিল কাঠমিস্ত্রি, ও যন্ত্র পচে আমাদের রুমে রেখে গেছে, ওই কাঠমিস্ত্রি যন্ত্র দিয়ে ও বডি ধারাইছে, মানে খুব কড়া ভাবে ধারাচ্ছে, আমি শুয়ে আছি, ও অস্ত্র ধারাইতেছে, বডি ধারাইতেছে আমাকে জবাই করার জন্য। আমার বলতেছে যে এটা দিয়ে আজকে তোরা জবাই করবো, মানে ও বিড়বিড় করে বলছে যে আজকে জবাই করবো, আজকে তোর শেষ দিন। আমি যে শুয়ে আছি আমার ভিতর মানে একটা মানুষ ভাইয়া, মানুষ যখন বুঝতে পারে এই অস্ত্র দিয়ে আমাকে জবাই করবে তখন তার ভিতরে কিরকম একটা ফিলিংস হতে পারে, কিরকম একটা অনুভূতি হতে পারে সে বুঝতে পারে। আমি বুঝতেছি এই অস্ত্র দিয়ে সে আমাকে জবাই করবে, আর আমি এই জন্যই বিশ্বাস করছি যে নিশ্চিত ছিলাম যে এই অস্ত্র দিয়ে সে আমাকে জবাই করবে, যে এর আগেও এরকম করছে, একদিন এর আগেও একবার এরকম সারা রাত অস্ত্র ধারাইছে আমাকে জবাই করার জন্য। তারপরে আমি তো শুয়ে আছি, পরে ওর একটা ফোন আসছে, যে মেয়েটার সাথে ঘুরতো ওই মেয়েটার সাথে ফোন দিয়েছে, ফোন আসার পর বাড়ি চলে গেছে, বাড়ি চলে ওরা কি বলছে আমি জানি না। তারপরে দুই তিন মিনিট পরে মেয়েটা আবার আমার ফোনে ফোন দিয়েছে, আমার ফোনে ফোন দিয়ে বলতেছে যে ভাবি তুই কোথায় আছিস, রুমে? হ্যাঁ। কয়ে তুই একটু আমার বাসায় আসতো? আমি কি কেন? কয়ে একটু আসতো, আসতে একটু দরকার আছে, আমি কি আমাকে তো বের হতে দিবে না আপু, আপনি তো বলেন না আমাকে একটু বের হতে দেন না, কারণ আমি তো দেখতেছি সিচুয়েশন ভালো না, ও সব রেডি করছে আমাকে জবে করবে। তারপরে আবার ওর কাছে ফোন দিছে, ওর কাছে ফোন দিয়ে বলতেছে যে ভাবির একটু আমাদের বাসায় আসতে দে, ওর একটু দরকার আছে, ভাবির একটা চাকরির ব্যাপারে কথা বলবো।
তুই তো করি করতেন আপনারা?
আমি ওনার আপনি বলতাম, কিন্তু উনি আমাকে তুই বলে বলতো।
আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে ওনার সম্পর্ক কি ছিল?
ওনার সম্পর্ক যেটা আমরা বলি সাধারণত ফ্রেন্ডলি সম্পর্কের মতো, তবে উনি আর কি ওনাকে নিয়ে ঘুরতো এখানে সেখানে যেত।
আপনাকে তুই করে বলতো কেন ওই মেয়েটা?
ভাবি ডাকতো, তো ভাবিকে অনেকে অনেক সময় আদর করে তুই করে বলে।
ওকে,
তারপরে আমি ওনাদের বাসায় যেতে চাইলাম, আমাকে যেতে দেয় না। তখন আমি করলাম কি ও একটু বাইরে গেছে, বাড়িওয়ালা ডাকছে, আমি ওই মুহূর্তে তাড়াহুড়া করে রেডি হয়ে বোরকা টোকা পড়ছি, পরার পর ওয়াসা দেখি কি আমি রেডি হয়ে বাড়ি বেরিয়ে হচ্ছি, তখন আমি প্রায় গেটের কাছে এসে পড়ছি, তো আমার কাছে চাবি নিয়ে গেছে, আমার গেট খুলতে দেয় না, প্রায় জোরাজুরি। দোতলার একটা লয়ার ছিল আমাদের, লয়ার একটা ছেলেটা নেমে আসছে, নেমে আসার পর ওর কাছ থেকে আমি চাবি নিছি, তো ওর সামনে জোরাজুরি শুরু করছে আমাকে ভিতরে ঢুকতে, আয় ভিতরে, এত খবর আছে তুই কোথায় যাচ্ছিস তুই ভিতরে। তো আমি এক পর্যায়ে জোর করে আমি গেটটা খুলছি, দৌড়ে দিয়ে গেটের বাড়ি চলে গেছি। আমার এই বিশ্বাস মানুষের সামনে রাস্তায় আমি কিছু করতে পারি, আমি যদি চিৎকার দিই তাহলে ওরে এসে মানুষ মার দিবে, কারণ ও তো অস্ত্র ধারাইছে, সে ধারানো অস্ত্রটাও ঘরে আছে, রুমে আছে, বাইরে বের হয়ে তারপর আমি ওরে বলি যে আমি এসে পড়বো, আমি আসবো, তারপরে আমি এ কথা বলে আমি গেছি। তারপরে মেয়েটা আমাকে বাসে উঠাই দিল, আমার বাপের বাড়ি চলে আসলাম, বাপের বাড়ি চলে আসার পর আমার আব্বাকে বললাম, আব্বাকে বলার পরে আমার আব্বা আমাকে বললো ঠিক আছে এখন আর যাওয়ার দরকার নেই তোমার, থানায় একটা জিডি করা দরকার, থানায় একটা জিডি করেছি আমি।
জিডিটা ওর নামে করেছেন?
হ্যাঁ, ওর নামে করেছি। তো থানায় জিডি নিতে চায় না, তারপরে না একটু নারী নির্যাতনের মামলা হবে, এখানে তো জিডি জিডি আসেই না। তো আমি বললাম আমার আব্বার দিক চিন্তা করলাম যে আমি যদি এখন মামলা করি তাহলে ইনকোয়ারি যাবে, বাড়িতে পুলিশ যাবে, আমার আব্বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, মান সম্মানের ব্যাপার। এখন আমি বাবার কাছে ছিলাম, ওইখান থেকে আমার কলেজ আসার একটু প্রবলেম হতো, যার কারণে আমি আলাদা থাকছি এখন।
কোথায় থাকেন আপনি এখন? আলাদা
সাথে থাকি।
আপনি মেসে থাকেন থেকে আপনি পড়াশোনা করেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ।
আর আপনার ছেলেটা?
ছেলেটা বাবা আমার কাছে শিখে আছে।
কোন ক্লাসে পড়ছো?
ক্লাস সেভেনে উঠছে।
ক্লাস সেভেনে উঠেছে। আপনার পরে আর বেবি টেবি নেননি, এবং আপনার হাজবেন্ডের সাথে আপনার দূরত্ব এখন সাত মাসের মতো অবস্থা, সাত মাস তারপর দূরে আছেন। ও কি করছে এখন আপনি জানেন?
ও এখন আমার জানার মতো যে রঙের কাজ করে, বলছে যে রঙের কাজ করে। আমাদের বাড়িতে আমার আব্বা আমার কাছে মাপটাপ চেয়ে আমার আব্বা আমার কাছে এখন আছে।
আপনার আব্বা আমার কাছেও থাকে?
আমাদের পাশের একটা এলাকায়। থাকে আর কি। ক্ষমা চাইছে তো, মাপ চাইছে আর কি। মাপ চাওয়ার পরে আমার বাবা মা আর কি নর্মালি ভাবে মাপ পরে দিয়েছে। ও আমার আব্বা মাকে বলে যে আমি সকালে কাজ করতে যাচ্ছি, কাজ করতে যাওয়ার কথা বলে ও আসে সকালবেলা যে বনা নিয়ে গোলশান, আমার কলেজ এলাকাটা যেটা তিনটিতে গোলশান মহাকালী এই কয়েকটা এলাকার মেয়েদের আমার ছবি প্লাস আমার ফোন নাম্বার দিয়ে মানুষকে বলে যেত যে এই মেয়েটার মানুষের সাথে সম্পর্ক আছে, আর আমাদের এলাকার প্রায় 12 গ্রাম আশেপাশে ও কোনো জায়গায় রাখেনি। যে আমি তো এলাকার মুখ দিকে চলাফেরা করতাম, যার কারণে মানুষ আমাকে তেমন চিনত না। ও আমার ছবি দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দিয়ে বলতো এই মেয়েটা আমার বউ, ওর মানুষের সাথে এখন সম্পর্ক আছে, ওর আমি পড়াশোনা করাই দিয়েছি, এখন আরেক ছেলের সাথে সম্পর্ক চলে গেছে। কিন্তু আমাদের এলাকার অনেকে এখন বলে আমার নাকি বিয়ে হয়ে গেছে, এরকম একটা ধারণা করে। আর প্লাস আমি যে এলাকায় থাকি প্লাস আমার কলেজে এসে সবার কাছে ছবি এবং ফোন নাম্বার দিয়ে বলছে মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, মেয়েটা নষ্ট মেয়ে। যেন আমার কি কষ্ট লাগে, কোনোদিন খারাপ নিয়ত করে যে কোনোদিন খারাপ না, যেন আমি তাকে আর আমার সম্পর্কে এইসব কথা মানুষের কাছে বলছে। আমি এখন
ফাইন, আমি আপনাকে থামাচ্ছি, আমি বুঝতে পারছি ও আপনার সাথে অসহনীয় খারাপ আচরণ করেছে। আমি যেটা জানতে চাচ্ছি এক্স্যাক্টলি ও এখন কোথায় আছে, আপনার বাবা মার সাথে আছে?
ও এখন কোথায় আছে আমি তা বলতে পারতেছি না।
ও এখন কোথায় আছে আপনি আর জানেন না? আপনি তো চাইলে ওকে নারী নির্যাতন মামলায় ধরিয়ে দিতে পারতেন, আইনের সোপর্দ করতে পারতেন। এক, যে অত্যাচার আপনার উপর হয়েছে আপনি চাইলে ওকে ডিভোর্স দিতে পারতেন, এবং আপনি যেটা বলছেন যে আপনি নারী নির্যাতন মামলায় ওকে আসামি করেননি, ডিভোর্সও দেননি, কেন?
যে আমি তো ওকে লাভ করে বিয়ে করেছি, সে ভালোবাসাটা আমার এখনো আছে ওর প্রতি। জাস্ট শুধু আমি চাই যে মিলনকে আমি 2001 কে দেখেছি, যেভাবে যে ওর ভালোবাসা আমি পেয়েছি, আমি সেই ভালোবাসাটা আমি ওর কাছে চেয়েছি। আর আমি চাই না আমার লাইফে সেকেন্ড অন্য কোনো পুরুষ আসুক, আর আমার বেবি আছে, আমার বেবির একটা পরিচয় থাক, যে আমার ওর বাবা আছে।
আপনি স্টিল সেই মিলনটাকে লাভ করেন যে মিলনটাকে আপনি 2001 এ পেয়েছেন, তাই তো?
হ্যাঁ।
এছাড়া আপনি অন্য কোনো মানুষকে চিন্তা করতে পারেন না?
না, ওরকম চিন্তা আমার মাথার ভিতর কখনো আসে না, কখনো আসে না, যার কারণে আমি এখন পর্যন্ত ওর আমি ডিভোর্স করতে পারিনি।
আপনি এতটা অত্যাচার করার পরেও যে মানুষটা আপনাকে জবাই করার জন্য ছুরি ধার দিচ্ছে সেই মানুষটাকে আপনি এখনো লাভ করেন?
যে মানুষটা আমাকে মারার জন্য ছুরি ধার করেছে আমি সে মানুষটাকে লাভ করি না, আমি লাভ করি যে মিলনকে আমি ভালোবাসতাম, যে মিলন আমাকে ভালোবাসত সেই মিলনকে আমি লাভ করি।
আপনি ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি করেন? আমি জানি যে আপনি একদিন ক্যারিয়ারিস্টিক হবেন, একটা ভালো চাকরি পাবেন, আপনি পড়াশোনা করছেন, ভবিষ্যতে চিন্তা ভাবনা কি?
আমার ভবিষ্যতে চিন্তাধারা হচ্ছে ওর প্রতি যে ভালোবাসাটা, এটা আমার সারা জীবনই থাকবে। তবে আমি আমি চাই ও ভালো হোক, জানি না ওর কাছে ওর সাথে আমার দেখা হবে কিনা বা ওর সাথে আমার কথা হবে কিনা। ওকে আমি যেরকম ভালোবাসি বাসবো আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। যে ভালোবাসাটা ফার্স্ট আমি কোন পুরুষকে বেসেছিলাম সে ভালোবাসাটা আমার জীবনের ফার্স্ট লাস্ট পর্যন্তই থাকবে।
মিলন, আপনি অনেক লাকি একজন মানুষ। প্রথম কথা হচ্ছে এটা, এটা ওকে শোনার পরে আমার মনে হয়েছে আপনি আপনার জায়গা থেকে হয়তো অনুভব করেন না, যে কারণেই হয়তো আপনি আজকে এরকম, আপনার ভেতরে যে অদ্ভুত সুন্দর একটা মানুষ ছিল সেই মানুষটার ভেতরে যে পাষণ্ড, যে বর্বর মানুষটা লুকিয়েছিল সেই মানুষটাই বের হয়ে এসছে। প্রিয় শ্রোতা, আমরা সাবিনার জীবনের গল্প এখানেই হয়তোবা শেষ করব, তবে তার আগে আমরা শাকিলকে একটু ফ্লোর দিচ্ছি। শাকিল চেষ্টা করেছে সাবিনার বাবা এবং সাবিনার হাজবেন্ডের সাথে কথা বলার জন্য, আমরা এই পার্টে একটু শাকিলের কাছে যাচ্ছি, দেখা যাক সে আমাদেরকে কি ইনফরমেশন দেয়। শাকিল,
সাবিনা ইয়াসমিন আমাদের আজকের অতিথি। দুষ্টুমিতে ভরা কিশোরী জীবনে কিছু বুঝে ওঠার আগেই নিজ গৃহ শিক্ষকের সাথে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এই সম্পর্কে শুভ পরিণয় ঘটে খুব তাড়াতাড়ি। একাকার স্বপ্ন নিয়ে সংসার শুরু করলেও 14 বছরের সংসার জীবনে এতটুকু শান্তি পাননি সাবিনা। তার অভিযোগ, স্বামী তাকে কষ্ট দিত। এই কথা সত্যতা জানতে আমরা কথা বলি সাবিনার স্বামী মিলনের সাথে। তিনি যা বললেন,
বড় সমস্যা দেখা হলো, বিভিন্ন জায়গা থেকে ফোন কে ফোন করতেছে, মোবাইল লোকের রাখতো আর কি, আমাকে ঢুকে দিত না আর কি, অভিযোগ এখন সে কোনোভাবে আসতেছে না।
উল্টো অভিযোগ মিলনের মুখে, তবে একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সাবিনাকে ফেরত চায়।
এখন যাই হোক, আমাদের মধ্যে একটু যোগাযোগ হয়েছে, আমি বাড়ির থেকে কখনো হেরে চলে যেতে বাধ্য করি না, আমার সন্তান আছে, আমি চাই না আমার সন্তান এতিম হয়ে থাকে, আমি চাই আমরা স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে মিলে যেভাবে মিলতে চাই ঠিক সেভাবে ওর সাথে মিলব।
মিলন চাইলেও সাবিনা ফিরতে সম্মত নন, বর্তমান মিলনকে তিনি চান না। তবে 2001 সালের প্রথম প্রেম ও প্রেমিক মিলনকে সাবিনা আজও ভালোবাসেন। এ কথা শুনবার পর মিলনের আকুতি,
আমি সেই মিলনই 2001 সালে যেটা আসছিল আমি সেভাবে থাকবো, যেভাবে চলতে আমি ঠিক সেভাবে চলতে দিব।
সাবিনা মিলনকে এক করে দিতে পারেন তাদের অভিভাবকেরা, আর তাই তো আমরা কথা বলি সাবিনার বাবা আরব আলীর সাথে।
সাবিনা জামাই ফোন করে, জামাই টুকটাক কথার কথা বলে একটা গিফট করছে, মেয়ে ভুল বুঝে দূরে থাকে, তাই তো কষ্ট পান এই বাবা। নিজের সম্মান রক্ষা আর নাতির আদর ফিরিয়ে দিতে তিনিও চান মিলন সাবিনা একসাথে সুখে থাকুক।
বাপ মা চায় যে আমার মেয়েটা বিয়ে হোক, সংসারটা অনেকটা বাচ্চা আছে, বাচ্চারা এই চিন্তা ভাবনা কেউ চায় না। এখন যদি মিলে যায় না তো চিন্তা করে থাকে, ভবিষ্যতে যায় কিছু বলতে না পারতো, মিলে পারলে আমি খুব খুশি হব।
মিলন সাবিনার সম্পর্কে ভাটা পড়েছে, আর এই দূরত্ব কাটিয়ে তারা আবার এক মোহনায় মিলিত হবে কিনা তা আমাদের জানা নেই। টিম হ্যালো 8920 এর প্রত্যাশা অচিরেই এর সুষ্ঠু সমাধান।
অনেক অনেক ধন্যবাদ সাবিনা, আপনার শেষে কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে?
আমি ওই মানুষটাকে নিয়ে, আমি মিলনকে যে লাভ করতাম ফার্স্টে, আমি সে ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমার ও আমার আমার ভিতরে যেভাবে ছিল, আমি চাই না ওই জায়গাটা অন্য কেউ দখল করুক, আর ওইখানে আমি আর কাউকে ঠাই দিতে পারবো না। আর আমার সে ভালোবাসার মিলন আমার ভিতরে যেরকম ছিল সেরকমই আছে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে সাবিনার জীবনের গল্প। আমরা সাবিনার জীবনের গল্পে শেষ পর্যন্ত যে জিনিসটা আর কি বলবেন বলেন।
সবার উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আমি যে ভুল করছি ওরকম ভুল যেন কেউ না করে, সবাই যেন বাবা মার কথা শুনে। বাবা মা অবশ্যই ভালো চায় সব সন্তানের, আমি হয়তো আমার বাবার কথা জানা শোনার কারণে আমার এরকম হয়েছে, এত কষ্ট হয়েছে আমার। আমি চাই সবাই তার বাবা মার কথা শুনুক।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে সাবিনার জীবনের গল্প, এবং সাবিনার জীবনের গল্পে শুধু একটা জায়গায় শেখার আছে, সেটা হচ্ছে ও যেটা বলল সেটা তো অবশ্যই আছে, কিন্তু বাবাও অনেক ভুল করেছে সাবিনার প্রতি। অবশ্যই যদি সাবিনাকে সত্য বলে আমরা মানি, স্বামী ভুল করেছে, সাবিনা নিজেও ভুল করেছে নিজের প্রতি, কিন্তু সাবিনা যখন ভুল করেছে তখন ভুল করার বয়স ছিল, ভুল করাটা লজিক্যাল ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ভুলের কাছে পরাজিত হয়নি, সে তার ভালোবাসার কাছে পরাজিত হয়নি। ভালোবাসা অন্তরের মধ্যে সেই মানুষটির জন্য রেখে দিয়েছে, যে মানুষটি 2001 সালে তার কাছে এসেছিল, তার জন্য গভীর রাতে নদী পার হয়ে আসত সেই প্রিয় সাবিনাকে দেখার জন্য, সেই মানুষটির জন্যই ভালোবাসা অন্তরের মধ্যে এখনো পুষে রেখেছে সাবিনা। কিন্তু পরবর্তীতে সেই মানুষটি যে অমানুষ হয়ে তার কাছে ধরা দিয়েছে, সেই মানুষটিকে সাবিনা অন্তর থেকে ভয় করে, কিন্তু সাবিনাকে থেমে গিয়েছে। সাবিনা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং এই বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। সাবিনা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে, এবং সাবিনার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্ন সাবিনা এতটা কষ্ট করে যেহেতু এতদূর আসতে পেরেছে, আমরা বিশ্বাস করি সাবিনা সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবে। সবকিছুর ঊর্ধ্বে আজকে জিতে গেছে ভালোবাসা। ভালোবাসা জিতে গেছে এই জন্যই বলছি, ভালোবাসা অন্তরের মধ্যে আছে সেই সুন্দর মানুষটার জন্যই আছে, ভালোবাসা শক্তি হয়ে আছে, এবং শক্তি হয়ে আছে বলেই সে সন্তানের মধ্যে ভালোবাসা খুঁজে নিচ্ছে, সে তার ক্যারিয়ারের মধ্যে ভালোবাসা খুঁজে নিচ্ছে, সে হেরে যায়নি এবং সাবিনা হারবে না। প্রিয় শ্রোতা, সাবিনাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
ভালোবাসা
প্রিয় শ্রোতা, আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুক পেজ থেকে আমরা বেশ কয়েকটি কমেন্টস এখানে পড়ে শোনাতে চাই। আলোকিত আকাশ লিখেছে, সাবিনা আপু, তোমার জীবনের গল্প শুনে অনেক কষ্ট পেলাম, তুমি অনেক ভালো থেকো। অপলক আখি নামের একজন বন্ধু লিখেছেন যে, গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, প্রার্থনা একটাই, আপু যেন তার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাতে পারে। মোহাম্মদ জসিম লিখেছে, আমি অবাক হলাম এত কষ্ট পাওয়ার পরেও সাবিনা তার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে গিয়েছে। নার্গিস আক্তার লিখেছে, সাবিনার জীবনের সবচেয়ে বড় ভুল হল বাবা মায়ের অবাধ্য হয়ে ওই ছেলেটিকে ভালোবাসা, না বুঝে এমন ভুল যেন আর কেউ কখনো না করে। তিলোত্তমা তন্দ্রা লিখেছে, সাবিনার কিশোরী জীবনের মিষ্টি প্রেমের গল্প শুনে খুব ভালো লেগেছে, আর কষ্ট পেয়েছি পরবর্তী স্বামীর দেয়া অত্যাচারের কথা শুনে। কাশেম মালা নামের একজন বন্ধু লিখেছে, সাবিনার পাষণ্ড স্বামীর অবশ্যই বিচার হওয়া উচিত, সে ছিল যৌতুক লোভী। অনামিকা আমিন লিখেছে, সাবিনা যেন তার পড়াশোনা ঠিকমতো চালিয়ে যায় এবং হাল না ছাড়ে। বশিরউদ্দিন লিখেছে, ভালোবাসা যদি এত কষ্ট দেয় তবে তারপরও সবাই কেন এত ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়, সাবিনাকে দেখে আমাদের শেখা উচিত। এরকম হাজারো হাজারে কমেন্টস পেয়েছি প্রিয় শ্রোতা, এবং যারা ফোন করছেন ফিডব্যাক জানাচ্ছেন, সেই সব ফোন এবং ফিডব্যাক আমরা আগামী সপ্তাহে শুনব। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কুইজে যারা এতক্ষণ অংশগ্রহণ করেছেন, ফেসবুকে যারা বিভিন্ন কমেন্টস করেছেন এবং যারা নতুন জয়েন করেছেন, তাদের মধ্য থেকে তিনজনকে আমরা পেয়েছি, যে তিনজন আজকে ক্লোজ আপের সৌজন্যে পাচ্ছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাদের মধ্যে একজন হচ্ছেন অমিত, আরেকজন হচ্ছেন অনামিকা এবং আরেকজন হচ্ছেন লাকি। দুজন ফিমেল এবং একজন হচ্ছেন মেল। অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন, আপনারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের মতো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আমরা বাড়ি যেতে চাই, তবে বাড়ি যাওয়ার আগে আমরা শুনে নিতে চাই লাখ লাখ মানুষ যারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন করছেন এবং সেই ফোন কল থেকে যারা জীবনের গল্পগুলো এখানে বলতে আসতে চান, সেই সব জীবনের গল্পগুলোর টুকরো টুকরো কথা এবং একই সাথে প্রথমে আমরা জেনে নিতে চাই, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন অসাধারণ একটি কাপল যাদের কথা শুনে আপনারা অনেকেই কেঁদেছেন, অনেকে আনন্দ অশ্রু ঝরিয়েছেন, শিশির এবং রোকেয়া, তাদেরকে নিয়ে লাখ লাখ মানুষ যে ফিডব্যাক জানিয়েছেন সেই সব ফিডব্যাকের মধ্যে কিছু ফিডব্যাক এই মুহূর্তে আমরা ফোনে শুনব এবং শুনে তারপরে আমরা বাড়ি যাব। চলুন আমরা শুনি।
আমি আরফুল মুস্তফা বলছি। শিশুর ও রোকেয়াপুর গল্পে মানুষের মূল্যবোধ, মনুষ্যত্ব, বন্ধু কি করতে পারে তা প্রমাণিত হয়েছে। আমি দোয়া করি তারা যেন সুখে থাকে।
আমি তো বলছি, একজন ভাগ্যবান মানুষ শিশিরের গল্প শুনলাম, যেটা শুনে আমার চোখে পানি চলে আসলো। খুব মানুষের প্রতি হতাশ হয়ে পড়েছিলাম যে আমরা কেমন হয়ে গেছি, এখনো পৃথিবীতে এত ভালো মানুষ আছে চিন্তা করে আমার চোখে সত্যি পানি চলে আসছে।
আমি সাদ্দাম হোসেন জোজো বলতেছি ওমান থেকে। শিশির ভাইয়ের ঘটনাটা শুনলাম, অসাধারণ। ওদের বন্ধু বান্ধব ফ্যামিলি যারা আছে অনেক কিছু শিকার আছে, সেজন্য আমি সবাইকে স্যালুট জানাই।
মিরপুর থেকে সোমা বলছি। শিশির ভাইয়ার আর রোকেয়া ভাবির গল্পটা শুনে আমার প্রথম ভালো লাগছে, দ্বিতীয়বার খারাপ লাগছে অনেক। একটা প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট হতে পারে তা আমি ভাষায় বুঝতে পারবো না।
আমি মোহাম্মদ তুষার বলছি। শিশির ভাইয়ের জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছুই শিকার রয়েছে, লাভ স্টোরি, সংসার জীবন, বন্ধু বন্ধুর জন্য কি করতে পারে, সন্তানদের জন্য পাগল প্রায় ভালোবাসা, মালিক শ্রমিকের সম্পর্ক।
আমি রনিক টাকা আরামে থাকি। শিশির যে ভাইয়া আসলো কথা শুনা আমার অনেক ভালো লাগছে। আমি প্রেসে কাজ করি, আমার ওয়াইফের তুলনাই হয় না। আমি দোয়া করি প্রত্যেকটা করে যেন এরকম একটা করে মেয়ের আল্লাহ যাতে নষ্ট সমাজ থেকে আমরা বাঁচতে পারি।
আমি আগে বলছি, শিশির ভাইয়া ভালোবাসার প্রমাণ করে দিল, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে তারা আবার নতুন করে প্রমাণ করে দিল যে ভালোবাসার কাছে সবকিছু হার মানে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার।
আমি আরফুল মুস্তফা বলছি। শিশির ও রোকেয়াপুর গল্পে মানুষের মূল্যবোধ, মনুষ্যত্ব, বন্ধু কি করতে পারে তা প্রমাণিত হয়েছে। আমি দোয়া করি তারা যেন সুখে থাকে।
আমার নাম মনে মেরুল বাড্ডা থেকে বলছি। শিশির ভাইয়া আপনি তিনটা সন্তান আছে, ওদের পায়ের উপরে বড় রেখে আপনি চলবেন। আর আপনার মতো বাবা দুনিয়াতে যেন অনেকগুলো বাবা হয়। শিশির ভাইয়া আপনি ভালো থাকেন, আপনার ফ্রেন্ডদের আর বলবেন হাজারো সালাম।
আমি কাজল বলছি। আমি শিশির ভাইয়া এবং রোকেয়াপুর গল্পটা শুনছি। এখন বিপদে থাকার সত্ত্বেও ওনারা বিপদে যাননি, যেসব ফ্রেন্ড হেল্প করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মুজাম্মেল হক বলছি। শিশির এবং রোকেয়ার যে জীবনের গল্পটা শুনলাম সুখের কান্না কেঁদেছি অনেক সময়। প্রতিভার আমি শিউরে উঠেছি তার ভালোবাসার কাহিনী শুনে। সেলোট রোকেয়া শিশির দম্পতিকে, তার বন্ধু স্বজনদেরকে।
আমার নাম মোহাম্মদ। শিশির আঙ্কেল ও রোকেয়া আংটির কথাগুলো শুনে মনে হইল আসলে আমাদের দেশে এখনো সৎ মানুষ আছে। আমি তাদের পায়ে হাত দিয়ে সালাম করতাম। ভালো থাকবেন শিশির আঙ্কেল, ভালো থাকবেন রোকেয়া আংটি।
আমি রাজু আহমেদ। শিশির ভাই ও রোকেয়া ভাবির ঘটনাটা আবহমান বাংলাদেশ সামাজিক সংসারের এক অসাধারণ গল্প। শিশির ভাইয়ের দুর্ঘটনাটা শুধু অনাকাঙ্ক্ষিত, যেখানে শুনতে পাই যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুত্ব, ভালোবাসা, পারিবারিক বন্ধন, মূল্যবোধ এগুলো শেষ হয়ে যাচ্ছে, সেখানে শিশির ভাই ও রোকেয়া ভাবির ঘটনাটা একটা আদর্শ।
আমি রেজাউল করিম দিদা। শিশির ভাইয়ার জীবনের গল্পটা শুনলাম, খুব ভালো লাগলো। আমি দোয়া করব তাদের পরিবারের জন্য, সন্তানদের জন্য, যে তাদের জীবনটা যেন সুন্দর, খুব পবিত্র ভাবে কাটান।
আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন। রোকেয়া ভাবির মেজো ছেলেটা ওর বাবার সাথে ব্যাডমিন্টন খেলাতে বাবা জিতলো খুশি আর ও জিতলো খুশি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে।
আমি আরামবাগ থেকে বাতেন বলছিলাম। খুব কাছের একজন মানুষের যে এত দুঃখ, এত কষ্ট, এত ভালোবাসার গল্প আজকে শুনতে পারবো আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আমি অনেকে ছিল জানাচ্ছি, আমার শিশির ভাইয়াকে, আমার রোকেয়া ভাবিকে, সবারকে সালাম জানাচ্ছি।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
আমার নাম আবিদ। লাইফে একটা মেয়েকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আমার লাইফটাকে আমি কিভাবে নষ্ট করছি, আর ফ্যামিলি, বাবা মা কিভাবে আমাকে সেই পথ থেকে ছাড়াই আনছে, সেটাই আমি আপনাদের সবার কাছে বলতে চাই।
আমি ইলা বলছিলাম। আমার সঙ্গে দীর্ঘ 18 বছর ধরে যেদিন ছিল, সেদিন আগে আমি একটা কবিতাদের কাছে যাই। সব মীমাংসা হওয়ার পরে চলে যায়। তার চেহারা হিসেবে আমি তাকে দেখতে পাইছি। বিভিন্ন ভাবে সে সবসময় আমার কাছে আসতো, বিভিন্ন ভাবে সবাইকে জ্বালাইতো। সবচেয়ে বেশি অপছন্দ করে আমার স্বামীকে।
আমি ওমর। আমার একটা মেয়ের সাথে 4 বছর সম্পর্ক ছিল। আমার অন্য একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটা আমাকে বলল তার বাবা মা কেহ নাই, আমি তাকে বিয়ে করি। 3 মাস পর সে আমাকে রেখে চলে গেল। আমাকে যদি সুযোগ করে দেন, কষ্টের জীবনের গল্পগুলো আপনাদেরকে বলতে চাই।
আমি কনা বলছি। আমি একজন প্রতিবন্ধী। বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে SSC পাশ করেছি, কিন্তু আমার বর্তমানে পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিছু মানুষের জন্য আমি আজকে পিছিয়ে আছি। আমি আমার জীবনের কিছু কষ্টের কথা এবিসি রেডিওতে বলতে চাচ্ছি।
আমার নাম জহিরুল হক। আমি রাজধানীতে জয়েন করি। নিয়ম নীতি না মানি আমরা অস্বাভাবিক এবং অবৈধ ভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অপরাধ করছি। এখন আমি হ্যালো 8920 তে আসি। আমার এই প্রতারণা আমি ক্ষমা খেতে চাই।
আমি রিফাত করিম। এক মধ্যবর্তী ইসলাম পরিবারে জন্ম আমার। আগে আমি যখন মেয়েদের দেখতাম খুব ভয় পেতাম, লজ্জাও পেতাম। ক্লাস 8 পর্যন্ত উঠে এক ম্যাডামকে দেখে আমার সব ভয় চলে যায়। এক পর্যায়ে ম্যাডাম আমাকে ছেড়ে চলে যায়। আমার লেখাপড়া সব শেষ হয়ে যায়। জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই।
সুমা বলছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার বিবাহ দেয়, সেই জন্য আমার সংসারটা ভেঙে গেছে। একবার আমার হ্যালো 8920 আসার সুযোগ দিয়ে
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh।
আমি সুমন। আমি একটু অসুস্থ মানুষ। আমি 3 বার অপারেশন হয়েছি। আমার খাদ্য নাড়ি ছিদ্র হয়ে গেছিল। এক বছর পর্যন্ত আমি ভালো থাকি। আমার পেটের ভিতরে টিউমার হয়। একা ক্ষেত্রে যে কি জিনিস তখন আমি বুঝতে পেরেছি, মনের দুঃখটাকে প্রকাশ করার সুযোগ।
আমি মোহাম্মদ শামীম। আমি খুব দরিদ্র অসহায় ঘরে একটা ছেলে। ছোটবেলা থেকে জীবন যুদ্ধ করে বাঁচছি, আর সেই মৃত্যুর শয্যায়। কারণ ভালোবাসা মানুষকে প্রতারিত করে এমন জায়গায় নিয়ে দাঁড়ায়। আমার মতো এরকম অনেকেই এই প্রতারিত হয়েছে। তাই সেই কথাগুলো আমি বলতে চাই বিশ্বরিদ্র মানুষকে।
আমি নাহিদ ফারজানা। আমি আমার জীবনের গল্পটা বলতে চাচ্ছি। আমি একজন ব্যক্তিকে নিয়ে, তার জন্য আমার লাইফটা কিভাবে নষ্ট হয়েছে। আমি লন্ডনে গিয়েছিলাম MBA করার জন্য, কিন্তু সেখান থেকে আমি ব্যাক করেছি ওর জন্য। আর আমাকে শুধু ঠকিয়েছে। সে আরেকজনের সাথে সম্পর্ক করে বিয়ে করেছেন ওখানে, আর আমাকে জানিয়েছে আমার দোষ হলো আমার ক্যারিয়ার নিয়ে।
আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ও জানে ভাষা হাইলা পারিতাম না ঘর।
This track was downloaded from FusionBD.com.